This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প শুরু হয়ে গেল রোববার রাত ঘড়ির কাটায় যখন 10:30 তখনই শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। যদিও সাময়িক প্রস্তুতির জন্য আমাদের প্রতি পর্বই আসলে কয়েকটা মিনিট ডিলে হয়ে যায়, সেজন্য শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে শুরুতেই স্বভাবতই স্বাগত জানাচ্ছি আজকের অন্ধকারের গল্পে। নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন যে অন্ধকারের গল্পের আজকের এপিসোডটি কখন শুরু হবে এবং ইনফ্যাক্ট এখন জানতে চাইছেন কে আছে, কোন বিষয়ে আজ আমরা কথা বলবো, কার কাছ থেকে কথা শুনবো, সেই সব কিছু নিয়েই আসলে হাজির হয়ে গেছি অন্ধকারের গল্প নিয়ে। ইভানকে শুনছেন আপনি এবং অবশ্যই শুনছেন ঢাকা FM 90.4, বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন। বন্ধুরা, অন্ধকারের গল্প ভালোবেসে, মানে এই অনুষ্ঠানটিকে ভালোবেসে যারা রাত জেগে থাকেন তাদের প্রতি আমাদের বিনয়, ভালোবাসা, শ্রদ্ধা সবসময়। আমরা সবসময় বলি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের আপনাদের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মূল চালিকা শক্তি, প্রাণ শক্তি সবকিছুই আপনারা যারা শোনেন, আমাদেরকে টিউন ইন করে থাকেন ঢাকা FM 90.4। অনুষ্ঠানের কয়েকটি বিষয় একেবারেই যারা নিয়মিত শোনেন তাদের কাছে পরিচিত, তাদের কাছে জানা, আর যারা মাঝে সাঝে টিউন ইন করেন কিংবা এমনও হতে পারে আজ অনেকেই প্রথমবারের মতো টিউন ইন করেছেন ঢাকা FM 90.4 এবং অন্ধকারের গল্প শুনছেন, তাদের জন্য বলছি অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটি প্রতি রোববার ঠিক রাত 10:30 অনুষ্ঠিত হয়, যেমনটা আজও শুরু হয়ে গেছে। এবং অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটির প্রত্যেকটা পর্ব কিন্তু সরাসরি আপনারা শুনতে পান, মানে আমি যে এখানে কথা বলছি এখন রাত 10:36 এবং আমাদের সাথে অতিথি হয়ে অন্ধকার জগতের যে মানুষ এখানে এসে কথা বলেন সব ঘটনাগুলোই কিন্তু একেবারে সরাসরি এবং লাইভ শুনতে পারছেন আপনারা। কোনো ধরনের রেকর্ডিং, কোনো ধরনের মেকানিজম বা এরকম কোনো কিছুই আমাদের অনুষ্ঠানে থাকে না। এবং অন্ধকার গল্পের উদ্দেশ্য, মানে আমাদের অনুষ্ঠানটির উদ্দেশ্য একেবারেই সরল এবং সহজ, সেটা হচ্ছে সেই অন্ধকারগুলির গল্পগুলো বা যেটা আমাদের আশপাশে আলোর পাশাপাশি যেমনি অন্ধকার আছে সেখানে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো, যেগুলো পরবর্তীতে শুনবার সময় আসলে গল্পই মনে হয় কিন্তু সেই সত্যিকারের ঘটনাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি মাত্র। কোন ধরনের সেই ঘটনাগুলোকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত, কোনো উপদেশ, কোনো আদেশ, কোনো সাজেশন, কোনো সলিউশন কোনো কিছু দিয়ে যাই না, আমরা শুধুমাত্র উপস্থাপন করি এবং ব্যক্তি আপনি আপনার নিজের বিবেক, নিজের মগজ, নিজের মূল্যায়ন দ্বারা সিদ্ধান্ত নেন আসলে এই ঘটনাটি কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেখানে সিদ্ধান্তটা কি। আর আমরা মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি যে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, কারণ অন্ধকারের গল্পের এই স্টুডিওতে এই হটসিটে যে মানুষটি আসেন তিনি অবশ্যই স্বভাবতই অপরাধ জগতের মানুষ কিংবা যে কোনোভাবেই হোক অন্ধকারে তার একটা নিজের সময় কাটে জীবনের একটা অংশ, এবং যখন তিনি সেই রিয়েলাইজেশন বা সেই অনুভূতির জায়গা থেকে এখানে এসে কথা বলেন তখন অনেকটাই তিনি কিন্তু নিজের প্রতি সেই সাহস, নিজের প্রতি ভালো লাগা এবং আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে সেখানে সেই ঘটনাগুলো বলেন। কাজেই সেই জায়গা থেকে আমরা বলি তার অন্ধকার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা ঘৃণা করি, আমরা সেই জায়গাটা থেকে যখন তিনি এসে ব্যক্তি মানুষ এখানে কথা বলেন তার প্রতি সেই ঘৃণাটা অবশ্যই করি না, তাকে বরঞ্চ আমরা সম্মান জানাই, সাধুবাদ জানাই, কারণ তিনি সরাসরি সাহস করে এখানে এসে কথা বলেন। পাশাপাশি ধন্যবাদ জানাই এই অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করেন, স্পেশালি প্রডিউসার সাদিক সামিকে এবং অবশ্যই মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে, সারা সপ্তাহ ব্যাপী, ইনফ্যাক্ট প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল সন্ধ্যা রাত সবসময় কিন্তু অন্ধকার গল্পের এই টিম তারা চেষ্টা করে যান আপনাদের সামনে কোন না কোন অন্ধকারের জগতের কোন না কোন বিষয় উপস্থাপন করবার জন্য, এই সবকিছু মিলিয়ে অন্ধকারের গল্প। অনেকক্ষণ টানা কথা বলে ফেললাম, আপনারা নিশ্চয়ই অতিথির কথা শুনতে চাইছেন, অবশ্যই তার কথা শুনবেন। অলরেডি যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন তারা আমাদের অতিথিকে দেখতে পাচ্ছেন, বরাবরের মতো স্টুডিওতে বসা একটি ছবি আমরা ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে দিয়েছে। তার আগে দিন তারিখটা মনে করিয়ে দিতে চাই, একেবারে নিঃসন্দেহে রোববার আজ 22 মার্চ 2015, 8 চৈত্র 1421 এবং জমাদি উসানির প্রথম দিন আজ 1436 হিজড়ি। আর রাত জেগে থাকলে সবসময় আমরা বলি যে এই অনুষ্ঠান শুনতেই হবে, আপনি বাধ্য না। যদি আগামী দিনে আপনার কাজের কোন ধরনের ক্ষতি না হয় বা সেটা আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে অনুরোধ করবো রাতটা জেগে থাকুন, পুরো অনুষ্ঠানটা শুনুন এবং সেটা আমরা চাইছি। এবং পাশাপাশি শুধু অনুষ্ঠান শুনবেন তা না, যেহেতু আপনাদের জন্য এই আয়োজন, আপনারা চাইলে আমাদের সাথে খুব সহজে যোগ দিতে পারেন। কিভাবে আমাদের সাথে আপনি থাকবেন, কিভাবে আপনার উপস্থিতি জানাবেন, কিভাবে আপনার মতামত মূল্যায়ন জানাবেন, অনেকেই জানেন, আবারও বলছি আপনি খুব সহজে SMS করতে পারেন। SMS যে নাম্বারটিতে করবেন 16260 এই নাম্বারটিতে, এবং আপনি খুব সহজে ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আবারও বলছি facebook.com/dhakafm90.4 যে পেজটি পাবেন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড মানে নীল টিক চিহ্নধারী সেই পেজটিতে এসে আপনি লাইক করে রাখতে পারেন, যে পোস্ট আমরা দিয়েছি সেখানে এসে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর খানিকটা কথা বলি, আমাদের অতিথির কাছে চলে যাব, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অন্ধকারের গল্পে আজ 49তম পর্ব আপনারা শুনছেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার এবং একেবারেই ক্রিকেটীয় ভাষায় যদি বলি হাফ সেঞ্চুরির একদম দ্বার প্রান্তে আমরা আছি, মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবাই যদি বেঁচে থাকি, ঠিকঠাক থাকি, সুস্থ থাকি, আগামী সপ্তাহে আমরা 50তম পর্ব পালন করতে যাচ্ছি। 50তম পর্বে আমরা আপনাদের অংশগ্রহণে, আপনাদের আপনাদের কথা, আপনাদের মূল্যায়ন, আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো কিছু সাদরে গ্রহণ করতে চাই, সেজন্য আমরাই আপনার সাথে কমিউনিকেট করব, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনি চাইলে আপনি নিজেকে আপনার অংশগ্রহণ জানান দেওয়ার জন্য আমাদেরকে SMS করতে পারেন। 50তম পর্বে অংশগ্রহণের জন্য মানে ফোনে হোক কিংবা আপনার মূল্যায়ন হোক, যেভাবেই হোক না কেন আমরা আপনার কাছে পৌঁছতে চাই, আপনার কাছে আমরা যোগাযোগ করতে চাই আপনার সাথে, সেজন্য আপনি আমাদেরকে SMS করবেন। SMS এর নিয়মটা বলছি, মেসেজিং অপশনে গিয়ে টাইপ করবেন OZ, আবারও বলছি OZ মানে অন্ধকারের গল্প, স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার পেশা, যা করছেন, আপনি হতে পারেন ছাত্র, শিক্ষক কিংবা ডাক্তার, সমাজের যে কোনো পেশায় আপনি থাকতে পারেন, এবং আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমরা নির্বাচন করে আপনাদের সাথে কথা বলব এবং সেগুলো আগামী 50তম পর্বে আপনাদের সেই মূল্যায়নগুলো নিয়ে নিশ্চয়ই আমরা একটি দারুণ অনুষ্ঠান সাজানোর চেষ্টা করব। আর কথা বাড়াবো না, আমাদের সাথে আজ যিনি আছেন তার নাম হচ্ছে উদয়, এবং উদয় একটা দীর্ঘ সময় ধরে স্বর্ণ চোরা চালান এই যে পাচার প্রক্রিয়া, এই পাচার প্রক্রিয়ার একটি অংশে তিনি জড়িত ছিলেন, এবং সেই স্বর্ণ কিভাবে পাচার হতো, তিনি আসলে সেখানে কি করতেন, কতটা ঝুঁকির ছিল, কতটা লাভবানের জায়গা ছিল সেটি তার জন্য, কতটা সময় সেখানে তিনি দিয়ে কত দ্রুত কত উপার্জন করতেন, কিংবা সেই স্বর্ণ পাচারের আরো অনেক ভেতরের কথা, অনেক ভেতরের গল্প আমরা উদয়ের কাছ থেকে শুনব। উদয়কে আমরা ফাইনালি মাইক্রোফোনে নিতে যাচ্ছি। উদয় কেমন আছেন?
জি ভাই ভালো।
উদয় আপনি অন্ধকারের গল্প শুনেছিলেন আগে?
শুনছি।
আচ্ছা, কেমন লাগে? আপনি কি নার্ভাস খানিকটা?
না ভাই, এখনো নার্ভাস না।
একদম শিওর?
জি।
আচ্ছা, আপনি এখানে যে এলেন আজকে, কেমন লাগছে আমার?
জি ভাই ভালো লাগতেছে।
আচ্ছা, যেখানে আপনি এর আগে শুনেছেন বিভিন্ন সময় অন্ধকারের গল্প, আজকে যে আপনি নিজেই কথা বলতে এসেছেন, কেন সেটা বলতে এসেছেন?
ভাই আমার আসার মূলত কারণ হলো আমি একটা ভালো ছেলে ছিলাম, তো দারিদ্রতার কারণে আমি খারাপ পথে চলে গেছি, আর খারাপ পথ থেকে ভালো পথে আসার যে আকৃতি গুলো আমি মানুষের মধ্যে মানুষকে জানাতে চাই।
লম্বা করে দুটো নিঃশ্বাস নিন, আপনার একটু বোধ হয় নার্ভাস লাগছে।
না ভাই মূলত না ভাই।
আচ্ছা, আপনি একদম ঠিকঠাক আছেন? আপনি আমার সাথে গল্প করুন, কারণ আজ আমরা আপনি যাদের যাদের জন্য কথা বলবেন তারা সবাই আপনার সাথে আছে। আমরা সাধুবাদ জানাই যে উদয়ের বয়সের কথা যদি আমি বলি, উদয় আসলে খুব উদয়ের জন্ম কততে?
1994 সালে।
তাহলে বুঝতেই পারছেন যে উদয়ের বয়স কিন্তু খুব একটা বেশি না, একেবারে কিশোর যে জায়গাটা বলা যায় সেরকম একটি জায়গায় উদয় আছে। এবং উদয় এত অল্প বয়সে আসলে অন্ধকার জগতে কিভাবে জড়িয়ে পড়লো সেই সব কিছু আমরা নিশ্চয়ই শুনবো। আমরা সবাই আসলে উদয়ের পাশে আছি, সেখান থেকে প্রায় 4 বছর ধরে সেই কাজগুলো সে করছেও না, সেগুলো আমরা অবশ্যই শুনবো। উদয় যেটা বলছিলেন যে কেন আসলে আপনি এখানে এসেছেন কথাগুলো বলতে?
আমি বললাম আমার মূলত আসার মূলত কারণ হলো আমার দরিদ্রতার কারণে আমি খারাপ পথে চলে গেছি, আর খারাপ পথ থেকে ভালো পথে আসার জন্য যে আকুতিটা আমি মানুষকে জানাইতে চাই, আমি অনেকদিন চাপা দিয়ে আমার মনের মধ্যে রাখছিলাম, কিন্তু অনেক কথা যে না বললার নয় অনেকের মাঝে জানাইতে হবে, এই কারণে আমি মূলত 90.4 আসা
আচ্ছা, এবং আমাদেরও ভালো লাগছে যে আপনার এই রিয়েলাইজেশনের জায়গা থেকে পরবর্তীকালে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন এবং আমরা আমরা অনেক অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন, একটা অদ্ভুত ভালো লাগা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে যে অসাধারণভাবে দুটো দিক আছে এবং এই অন্ধকারের গল্প অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা সেই প্রমাণটা পাচ্ছি। যারা অপরাধের সাথে জড়িয়ে থাকেন তারা নিজেরাই বারবার করে আমাদের সাথে যোগাযোগ করেন যে আমি কথাগুলো বলতে চাই, আমি এই অপরাধ করেছি, কি অনায়াস স্বীকারোক্তি, কি অসাধারণ আসলে মানসিকতা। সেইরকম একটা জায়গা থেকে যখন উদয়কে আমরা দেখলাম এবং উদয়কে আজকের পর্বের জন্য আমরা নির্বাচন করলাম, বিশেষ করে সবচেয়ে বড় যে ব্যাপারটা বললাম, উদয় এতটা কম বয়সে আসলে স্বর্ণ চোরা জ্বালানোর সাথে জড়িয়ে পড়েছে নিজের অজান্তি, সেটা আমাদের কাছে আমাদেরকে খুব অবাক করেছে। সেখান থেকে উদয় সরে আসা, অনেকেই বলে যে অন্ধকারের জগৎ এমন একটি জায়গা যেখানে গেলে ফিরে আসা যায় না, সেরকম জায়গা থেকে সরে এসেও কতটা ভালো আছে, কতটা ঝুঁকিপূর্ণ তার জন্য সবকিছু, সেই সবকিছু মিলিয়েই আসলে আমরা তার প্রতি শ্রদ্ধাটা রাখতে চাই। এবং পুরো গল্পটাই আসলে পুরো গল্প তো না, সত্যি যে ঘটনাগুলো সেগুলোই শুনবো উদয়ের কাছ থেকে নিঃসন্দেহে। পাশাপাশি আমরা এটা একটু জানতে চাই যে আমাদের অনুষ্ঠানটা সবসময় উদয় শুরু হয়, আমরা সবসময় বলি যে জন্ম থেকে কেউ সন্ত্রাসী হয় না কিংবা অপরাধ জগতের কাজগুলো করে না কিংবা জন্ম থেকেই আসলে কেউ কোনো ধরনের খারাপ কাজ করে না, তো প্রত্যেকটা মানুষের জীবনে জন্মের পর একটা সুন্দর সময় থাকে, তার বাবা মা তার শিশুটিকে বড় করে আদর করে অনেক ভালোবাসার জায়গা থেকে। উদয় আমি আপনার ছোটবেলার কথাগুলো শুনতে চাই যে আপনি কোথায় বড় হয়েছেন, কত ভাই বোন ছিলেন আপনারা, বাবা মা কি করতেন, আমাদের একদম মজা করে সেই ঘটনাগুলো আপনি একটু বলুন।
ভাই আমার জন্মস্থান সাইনবোর্ড, আমি সাইনবোর্ড ছোট থেকে বড় হয়েছি, সেখানে আমার বেড়ে ওঠা, আমার পরিবারের সদস্য চারজন, আমার মা বাবা আর ছোট ভাই। তো বাবা আজ থেকেও নেই, ঠিক আছে, বাবা আজ থেকেও নেই, বাবা অন্য জায়গায় চলে গেছে। আমার অনেক দরিদ্র পরিবার, দরিদ্র পরিবারের ছেলে আমি, সেখানে ছোট থেকে বড় হয়েছি। আমার
আপনি 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 পড়াশোনা করেছেন কোথায়?
আমি পড়াশোনা করছি সাইনবোর্ড প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে ক্লাস 9 পর্যন্ত আমি পড়াশোনা করি। তো দারিদ্রতার কারণে এরপর আর পড়াশোনা হয় নাই। ছোটবেলায় ভাইয়া কি বলবো, ছোটবেলায় দরিদ্র হয়েছি তো ভাইয়া কি হয়েছি, কিন্তু অনেক ফায়দা আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা, যেমন স্কুলে যেতে স্কুলে বন্ধু বান্ধবের সাথে অনেক ফায়দা আমি করতাম। অনেকে হয়তো বলতো এই ছেলেটা গরিব, অনেকগুলো কটুক্তি করতো, অনেক কিছু বলতো। তো আমার কিছু বেস্ট ফ্রেন্ড ছিল, তৌহিদ, শাওন, ওরা আমাকে অনেক উৎসাহ দিত যে দোস্ত তুই রাগ করিস না, বিভিন্ন কথা
বলতে সাপোর্ট করতো।
জি সাপোর্ট করতো, যে দোস্ত তুই রাগ করিস না, সমস্যা কি, আমি অনেক কথা বলতো। এমন দিন হইতো যে ভাইয়া না খায় স্কুলে যাইতে হইতো, তারা তাদের টিফিনের কিছু টাকা আমাকে খাইতে দিত, অনেক সময় আমার খারাপ লাগতো, তো তবু আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। আর ভাইয়া আমাদের সাইনবোর্ড মানে বাড়ির পাশেই একটা পুকুর ছিল, পুকুরে অনেক গোসল করতাম, অনেক কিছু করতাম ছোটবেলায় বন্ধুদের সাথে, ফাইজলামি করতাম সব বন্ধুরা মিলা, যে খেলাধুলা বিভিন্ন আড্ডা কাজে ব্যস্ত ছিলাম। মানে ছোটবেলা থেকে আমি চঞ্চল ছিলাম, ঠিক আছে, মার কাছ থেকে অনেক বকা খাইতাম, এই তুই এটা করিস না, এটা কর, ওটা করিস না, অনেক কিছুই মা বলতো। যে তবু বন্ধু বান্ধব বাসা থেকে ডাকতে চল উদয় আজকে খেলতে যাই, মা বলতো না কিসের খেলতে যাইবো, তো তবুও যাইতাম বন্ধু বান্ধবের সাথে চলতাম।
এটা খুব দুরন্ত একটা চঞ্চল এই ব্যাপারটা আপনার মধ্যে ছিল, তাই
তো?
আপনি বারবারই বলছিলেন যে আমরা অনেক বেশি গরিব বা এরকম কথাগুলো বলছিলেন, আপনার বাবা কি করতেন?
ভাইয়া আমার বাবা কাজ করতো, মানে অন্যের ইয়াতে কাজ চাকরি করতো, মানে দিন বদলে যারা বলে যে
দিনমজুর
যাকে বলে, যে একদিনে কাজ থাকলে খাওয়ানো।
কি কাজ করতো?
কি কাজ করতো? বিভিন্ন যেমন মাটি কাটা, তারপরে কারো পূজা টানা, বিভিন্ন কাজে
করতো। আচ্ছা আচ্ছা, মানে প্রচন্ড পরিশ্রমের আসলে তিনি করতেন। এবং আপনার মা কি কিছু করতেন?
আমার মা গার্মেন্টসে চাকরি করতো।
আচ্ছা,
গার্মেন্টসে। বর্তমানে আমার মার ইয়াতে আমার সংসার চলতেছে, মানে
কাজ করছেন যেটাতে সংসার চলছে। আপনি আপনাদেরকে মানে ওখানে নিজেদের বাড়ি ছিল নাকি?
নিজেদের বাড়ি বলতে ভাড়াই থাকি ওই জায়গায়, কোন নিজেদের বাড়ি এক সময় ছিল, ওটা বিক্রি করে ফেলছে ছোট জায়গার ভিতরে, তো এখন ভাড়া থাকি।
আপনাদের আত্মীয় স্বজন কিংবা আরো যারা একটু অবস্থা সম্পন্ন ছিল, একটা অবস্থা,
তারা আমাদের বেশি একটা সাপোর্ট দেয় না, কারণ আমার বাবা সেখানে নাই, ঠিক আছে, আমার বাবা অন্য জায়গায় চলে গেছে, যা মানে দুই বিয়ে করছে, দুই বিয়ের কারণে আমার বাবা অন্য জায়গায় চলে গেছে, আমার বাবা এখন নাই।
মানে তিনি দ্বিতীয় বিয়ে করার পর আপনাদের কোনো খোঁজ খবর বা আপনাদের সাথে কোনো ধরনের যোগাজোগ বা কোনো কিছুই রাখছেন না, তাই?
জি রাখছেন না।
আচ্ছা, ছোটবেলা থেকে আপনার আপনি আসলে বাসায় কি দেখতেন সকাল থেকে শুরু করে? কি
সকাল থেকে শুরু করে যে মার সাথে আমার বাবার অনেক ঝগড়াঝাটি হতো, মারামারি হতো, এমনকি বাবা মাঝে মাঝে বাড়ি
মানে
গায়ে হাত তুলতো, বাড়ির জিনিসপত্র ভাঙ্গা ফেলতো, তোরে রাখুন না, অনেক কথাবার্তা বলতো, এমনকি এভাবে তো মারামারি কাটাকাটি হয়। আর এক দরিদ্র পরিবারের
তখন মনের অবস্থা কেমন হতো? এই যে
বেশি একটা ভালো লাগতো না, ঘরে ঢুকলেই খারাপ লাগতো আমার, যে এটা এমন চলতেছে, এটা আর কতদিন চলবো। অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করতাম, অনেক বন্ধু আমাকে বলতো যে দোষ, আমি বলতাম যে দোষ আমার পরিবারে এমন একটা সমস্যা, আমি কি করুম, কয় দোষ এরকম পরিবারের মধ্যে হয়, কয় না তো এরকম একটা ইয়াতে সিচুয়েশনে থাকা যায় না, ঠিক আছে, যে খারাপ অবস্থা ঘরে ঢুকলে ভাই মারামারি কাটাকাটি। আবার অনেক সময় যায় যে বাসায় গেলে কিছু খাইতে পারতাম না, যে পাতিলায় খাবার নেই।
কখনো বাবা আমাকে বলেছিলেন যে তোমরা এভাবে ঝগড়া করো না বা এই যে বিষয়গুলো থাকে, এরকম কোনো কিছু মানে ইচ্ছে হতো না?
বাবাকে বলতাম যে বাবা তুমি এমন করো কেন, কত্তি বলে ভাই মানুষ কি বুঝবি, তোর মা খারাপ,
কি মানে আপনাকে মারধর করতো?
মারধর করতো কি, থাপ্পড় দিত মাঝে মাঝে, যে যদি আমি বাবাকে বাবার গিয়া ধরি যে তুমি মারতাছো কেমন মারে, এমন করতো আমি গিয়া বলতাম।
আচ্ছা, বাবা ভালোবাসতো কতটুকু আপনাকে?
বাসতো ভাইয়া মোটামুটি ভালোবাসতো।
আপনি যে দিনগুলো হয় না মানে ঈদের দিন কিংবা এরকম যে উৎসবের দিনগুলো হয় সেই দিনগুলো,
ঈদের দিন আমাদের বেশি একটা ভালো যেত না, বলছিলাম
একটা ঈদের দিন শুনি, মানে কোন একটা ঈদের দিন মনে পড়ে?
জি ভাইয়া, একটা ঈদের দিন আমার মনে প্রচন্ড মনে থাকবে, আমার ঈদে আমার জামা কাপড় নাই।
বাবা কত বয়স আপনার
তখন? ভাইয়া আমার বয়স কত, 6 থেকে 7 বছর।
আচ্ছা,
আমার কোনো জামা কাপড় নাই, কাপড় চোপড় নাই, কোনো কিছুই নাই। আমি বাবাকে অনেক চিল্লাচিল্লি করতেছি, আমরা বলতেছি যে সবাই কাপড় নতুন কাপড় চোপড় পরিরা বাইরে যাইবো আর তুই যাবি না। আমি যাবো না, এটা কোন ধরনের কথা হয়? অনেক মায় বলে যে কি করবি, নাই পড়তে পারবি না, অনেক কিছু বলে। বাবা বলে টাকা লাগবে না, টাকা জোর করতো না, টাকাকে দিব, অনেক কিছু বলে যে এই নতুন কাপড় চোপড় মাসে সবসময় পর না, সবার লেগে না, কি হয়েছে একদিন কাপড় চোপড় না বলে কিছু, অনেক কিছুই বলে। তো আমার পাশে আমার একটা স্যার ছিল, নাম আতিক, আমাকে ছোটবেলা আমি ওনার কাছে পড়তাম কি, উনি আমার কোন টাকার দোকান নিত না। তো আতিক ভাই আমাকে বলে, আতিক ভাই আমার জানে শোনে কথাগুলা, তো উনি আমাকে একটা নতুন শার্ট আর নতুন প্যান্ট কিনা দিয়েছে
ঈদের দিন
ঈদের আগের দিন। মুখ টোন খারাপ, এমন তো অনেক কিছু, যে জানে পরিবার অবস্থা, তিনি আমাদের পাশেই থাকতো, এমনকি আমার পরিবারের সম্বন্ধে তিনি কিছু একটা জানত, তো উনি আমাকে সবকিছু এনে।
আচ্ছা, এবং ছোটবেলায় আসলে আপনার ইচ্ছে করে না যে আমি ছোটবেলায় কোন জিনিসের সাথে সবচেয়ে ভালো পারতেন?
ছোটবেলা ভাই আমি খেলাধুলা একটু বেশি করতাম।
কোন খেলা খেলতেন?
ক্রিকেট খেলা একটু ভাই বেশি পছন্দ করতাম।
মানে ক্রিকেট পছন্দ করতেন মানে ক্রিকেট ভালো খেলতেন?
ভালো খেলতাম।
এবার ক্রিকেট খেলা দেখেছেন বিশ্বকাপে?
ভাইয়া দেখছি।
বাংলাদেশ কেমন খেলেছে?
ভাই অনেক ভালো খেলছে।
বাংলাদেশের ফেভারিট প্লেয়ার কারা?
ভাই আমার বাংলাদেশের ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান।
আচ্ছা, আপনি কি বোলিং করতেন না ব্যাটিং করতেন?
ভাই আমি ব্যাটিংও করতে পারতাম, বোলিংও করতে পারতাম,
দুটোই।
জি ভাই।
আচ্ছা, এবার বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে হেরে গেল যে ম্যাচটাতে, সেই ম্যাচটা দেখেছিলেন?
ভাইয়া দেখছি ভাইয়া।
কি মনে হয় আপনার? আমরা তো অনেক বড় বড় এক্সপার্টের মূল্যায়ন শুনি সবসময়, অনেক বড় বড় ক্রিকেটারের মূল্যায়ন শুনি, আমরা যে উদয়ের মূল্যায়নটা শুনি, বাংলাদেশ ম্যাচ নিয়ে কি মনে হয়েছে?
ভাই আমার মনে হয় ভারত বাংলাদেশের খেলায় বাংলাদেশ অসংখ্য ভালো খেলছে, রুবেল ভালো বল করছে, অনেক অনেক কথা বলছে। তো আমি একটা কথাই বলি যে বাংলাদেশ আর ভারতের খেলায় দুইটা আম্পায়ারের কারণে বাংলাদেশ ম্যাচটা হারছে, এমনকি বাংলাদেশের তারা প্রতিপক্ষ হয়ে ভাইয়া এই কাজটা করছে।
আমার মনে হয় যে এটা একটা বড় জায়গা, এই উদয়ের কাছ থেকে শোনাটা একটা বড় প্রাপ্তি, মানে এই জায়গায় যে দেখুন ক্রিকেট হোক বা যেভাবেই হোক, এই যে আমরা এজ এ নেশন একটা জায়গায় কিন্তু সবার মুখের ভাষা এক, সে উদয়ই হোক, সে আমাদের সম্মানিত যে কোনো ক্রিকেটারই হোক কিংবা ইন্টারন্যাশনাল বড় একেবারে লিজেন্ড ক্রিকেটার যারাই হোক, মুখের ভাষা বোধ হয় এক। আর এখানে আমরা সবাই আসলে মানুষের একটা জায়গায় একটা মার্জিনে মিলিত হওয়া, যে আমরা প্রত্যেকে মানুষ এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় বোধ হয় আমরা বাংলাদেশি। উদয়, আমরা আবার একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই, যে কোন মজার ঘটনা, আমরা একটু কোন মজার ঘটনা মনে পড়ে যে মাঠে খেলতে গিয়ে বা কোথাও?
মজার ঘটনা বলতে গেলে মাঠে খেলতাম, তো আমাদের খেলাটা হয়তো আমাদের পাশে একটা মাঠ ছিল, তো মাঠে আমার বন্ধুরা মিল্লা সবাই খেলতাম, যে আমার ডাইকে নিয়ে দিত পারবেশ চল, তো মাঝে মাঝে আম্মা দিত না খেলতে দিত না, ঠিক আছে। তো আমার বন্ধু ছিল এক মোহন করে নাম, তো ও অনেক চালাক ছিল, চালাক চতুর বলতে কি, যেমন হোক আমাকে নিয়ে যাইব, ঠিক আছে। তো মাঝে মাঝে আমার অনেক শব্দ করতো যে আমি ঘুমা থাকলে, যে যদি আমার ও আমাকে ডাকতে যাইতো, তো আমার আম্মু অনেক চিল্লাচিল্লি করতো যে এ তোমরা ওকে কিনে ডাকতে আইস, অনেক কিছু বলতো। তো ও পিস্তা বলতো যে তো আমি টোকা দিব, ঠিক আছে, কিন সাইড জানলাটা খুললা তুই ডাকাবি, তো মজার ব্যাপার হলো ভাইয়া,
আপনার ইচ্ছে করতো খেলতে যেতে,
খেলতে যেতে ভাইয়া। মজার ব্যাপার হইলো ভাইয়া, ওই জায়গায় যে জায়গায় আমি শুই, তো সেইটা আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তো আমি আর আসিলাম না, আমার মা শুয়ে আসিল। আমার ওকে বলছে তোমরা এভাবে কেন ডাকতে এসছো ওকে, অনেক কথা বলছে।
আচ্ছা, এবং ছোটবেলা আপনি কি হতে ইচ্ছে করতো?
আমার ছোটবেলাতে একটা শখ ছিল, আমি ক্রিকেটার হব।
ক্রিকেটার হবেন, এবং এই যে শখের জায়গাতে সেজন্য কিন্তু অনেক কিছু করতে হয়, সেটা সেই সুযোগটা নিশ্চয়ই ছিল না। তারপর এটা বলবো যে পড়াশোনা করতে আপনার কেমন লাগতো?
পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগতো, আমি পড়াশোনা করতাম
আসলে বুকের ভিতরে হয়তো শ্বাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে যে সেই মানুষটা আজ যিনি ফার্স্ট বয় ছিল একটি স্কুলের, তিনি অন্ধকারের গল্পে আজ তার অন্ধকার জীবনের কথা বলতে এসেছে। যাই হোক, আমরা ধীরে ধীরে সেদিকে যাব। আরো কিছু ব্যাপার উদয় যদি আপনার কাছে শুনতে চাই, ছোটবেলায় এই যে খারাপ কাজ যারা করতো, ধরেন চুরি করতো কিংবা এরকম, এই বিষয়গুলো নিয়ে আপনার বাসা থেকে আপনাকে কি মানে শেখানো হতো? সবসময় হয় না যে বাচ্চাদেরকে আমরা আমাদের ফ্যামিলির লোকজন বলে যে এটা করো না, বা আপনি এই কাজগুলো ছোটবেলায় যখন শুনতেন মানুষ এগুলো করে, আপনার কি মনে হতো তখন?
ভাই আমার মা আমাকে অনেক কথা বলতো যে চুরি করলে মানে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, অনেক কথা বলে মানে ইসলামিক ইয়াতে। তেমন কি চুরি জীবনে করবি না, চুরি করলে হাত কাটা যায়, অনেক কথা বলতো। এমনকি আমার মার আমার বাবার মানে অনেক ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাইবো, অনেক কিছু বানাইবো, বড়লে তুই জজ ব্যারিস্টার হবি, গাড়িতে চলবি, অনেক উপদেশমূলক কথা বলতো। আর ভাই চুরি জিনিসটা আমাদের মধ্যে এতটা হইতো না, আর আমি আমার বাবা মা আমার কোনোদিন চুরির শিক্ষা কোনো শিক্ষা টিকা দেয় নাই, কিন্তু ভালো পথ আমার ছেলেটাকে কিভাবে ভালো পথে নিয়ে যাইব, কিভাবে কি কাজ করাইবো, এর প্রতি আমার নজর ছিল
সবসময়, নজর ছিল। মানে বাবা মা প্রত্যেকে যেমনটা চান আর কি, সেটাই উদয়ের ক্ষেত্রে তার জীবনে ব্যতিক্রম ছিল না। উদয় কত দূর পড়াশোনা করেছে?
ভাই আমি ক্লাস 9 অবধি পড়াশোনা করেছি, এরপরে দারিদ্রতার কারণে আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যায়।
মানে কি কারণে স্পেসিফিক বলবেন একদম ঠিক করে যে কি কারণে আসলে পড়াটা মানে?
ভাই আমরা তো দুইটা ভাই ছিলাম, তো আমার ভাই একটা ক্লাস 1 পড়তো, প্রাথমিক বিদ্যালয়ে অতটা টাকা লাগতো না, তো আমি ক্লাস 9 পড়তাম, সেটা আমার টাকা টুকা বেশি লাগতো, স্কুলের বেতন প্রাইভেট। তো আমার মা একজনই চাকরি করে গার্মেন্টস এ, আমার বাবা তো নাই, তো আমার মার সংসারটা চালায়ও আমার খরচটা দিতে অনেক কষ্ট হয়ে যেত। তো অনেক কষ্টের মধ্যে কিছুদিন পড়াশোনা মানে ক্লাস ক্লাস করার পর আমি আর মানে আমার পড়াটা এভাবে বন্ধ হয়ে যায় যে একটা ভালো বই পাই না, একটা গাইড পাই না, অনেক মানে ভালো একটা সার বলতে অনেক কষ্ট হয়ে যেত, যা মানে টাকা ছাড়া কোনো জায়গায় কোনো কিছু নেই।
আচ্ছা, এই যে আপনি এত ভালো একটা স্টুডেন্ট ছিলেন, আপনি ক্লাস 9 পড়েছিলেন?
জি ভাই।
কোন কোন গ্রুপে পড়তেন আপনি?
ভাই আমি কমার্স,
কমার্সে পড়তেন। আপনি এত ভালো একটা স্টুডেন্ট ছিলেন, আপনার পড়াশোনা যখন বন্ধ হয়ে যাচ্ছে, আপনার আপনার নিজের কাছে?
ভাই আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আমি কি বলবো ভাইয়া, যে আমি এত বছর আমি পড়াশোনা করে আমার পড়াটা শেষ পড়ছে, মানে একটা মেট্রিকের দ্বারক্রান্তে আমি পড়াটা আমার বন্ধ হয়ে গেছে, আমার নিজের থেকে অনেক খারাপ লাগছে। আমার একটা স্যার ছিল আতিক ভাই, আমি রাখবে বলছি, তো আতিক ভাই বলছে পারবে তুমি তোমার পড়াটা?
কিরকম স্যার ছিলেন?
মানে আমাকে আগে পড়াইতো, প্রাইভেট পড়াইতো, তো উনি আমাকে বলে পারবে তুমি তোমার পড়াটা চালিয়ে যাও, তুমি যেমনি হোক তোমার
মানে। তিনি আপনাকে আসলে সবসময় একটা সাহায্য করতেন, তাই তো?
জি ভাইয়া, যে পড়াটা চালিয়ে যাও, যেমনি হোক কষ্ট কষ্ট করে দেখো, এমন এমন তোমার জীবনটা অনেক সুন্দর করে তুমি করতে পারবা, অনেক কিছু করতে পারবা, তুমি আমাকে অনেক কথা বলো।
আচ্ছা বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমরা মোটামুটি ছোটবেলার কথা এবং উদয়ের ছোটবেলা যে দারুণ, উদয়ের যে দারুণ ক্রিকেট প্রিয় পারফরমেন্স কিংবা পড়াশোনায় সে একটা সময় নির্দিষ্ট সময় ধরে তার পড়ার সুযোগ হয়েছে, এবং তিনি কিন্তু তার স্কুলের বেশ কয়েকটা ক্লাসে ফার্স্ট বয় ছিলেন, এরকম একটি মানুষকে নিয়ে আমরা কথা বলছি। এবং এই আলোকিত জায়গাগুলো থেকে ধীরে ধীরে আমরা আসলে অন্ধকারে যাব, সে অন্ধকারের অন্ধকার যেভাবে উদয়কে গ্রাস করেছিল সেটা হচ্ছে স্বর্ণ চোরা জালানের সাথে জড়িয়ে পড়া। এই ছোট শিশুটি এই এই ছেলেটি না বুঝিয়ে আসলে জড়িয়ে পড়ে, এবং তারপর ধীরে ধীরে কি হতে থাকে সেই সব কিছু আপনাদেরকে অবশ্যই আমরা শোনাবো। আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা খানিকটা পরে আবার টিউন ইন করলেন ঢাকা এফ এম 90.4, নিঃসন্দেহে আপনি শুনছেন অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হয়ে এসেছে যে ছেলেটি, তার নাম হচ্ছে উদয়। উদয় শোনাবে আজ স্বর্ণ চোরা চালান মানে স্বর্ণ পাচারের এই প্রক্রিয়ার সাথে সে কিভাবে জড়িয়ে পড়ে, কিভাবে এই স্বর্ণ পাচার হয়, স্বর্ণ দিয়ে আসলে কি হয়, সে কি কাজ করত, কতটা ঝুঁকির ছিল সেই কাজটা, এখনো আদৌতে সেই কাজগুলো কিভাবে হচ্ছে, ভদ্র বেশি মুখোশধারী কারা সেই কাজগুলো করছে, কিভাবে এই যে স্বর্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার পথে এই ট্রানজিটগুলোকে কোন ধরনের মানুষকে ব্যবহার করা হয় সন্দেহের বাইরে রেখে, বা কোন ধরনের বেশভূষায় কাদের মাধ্যমে এই বহন কাজটি করা হয় যেটা মূলত উদয় করত, সেই গভীর থেকে গভীরে গিয়ে আমরা সরাসরি সেরকম একটি কাজের সাথে জড়িয়ে থাকা মানুষের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনব। আপনার কান খোলা রাখুন, চোখ আপনি চাইলে বন্ধও করে রাখতে পারেন যদি ঘুমিয়ে না পড়েন, শুধুমাত্র টিউন করে থাকলেই হবে ঢাকা এফএম 90.4। আপনাকে বলতে চাই ঘড়ির কাঁটায় ঠিকঠাক 11টা, আজকের এই দিনটির একদম শেষ প্রহরে আমরা আছি, এই শেষ প্রহরটি পার হয়ে নতুন একটি ক্যালেন্ডারের পাতায় নতুন একটি তারিখের আরো বেশ খানিকটা সময় বা বলতে পারি এই রাতের মধ্যরাত পর্যন্ত আপনাকে জাগিয়ে রাখতে চাই আমরা। খুব বেশি ক্ষতি না হলে জেগে থাকুন, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। ইমান তো আপনার সাথে আছি, পাশাপাশি উদয়ের কথাগুলো আমরা শুনতে চাই, আপনাদের কথাগুলো আমরা পাচ্ছি ফেসবুকে, আসুন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং চাইলেই কিন্তু খুব সহজে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন, যেমনটা অলরেডি অনেক এসএমএস আমি পাওয়া শুরু করেছি। এসএমএস করবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, আর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আজ আমরা অন্ধকারের গল্পের 49তম পর্ব করছি। এটা কতখানি ভালো লাগার, কতখানি মুগ্ধতার সেটা বলে বোঝানো খুব খুব বেশি কঠিন হয়ে যাবে, সেটা বুকের ভিতরেই থাকুক। এবং এই এই আজকের পর্বটির পরে আগামী সপ্তাহের যে দিনটি রোববার রাত, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটীয় ভাষায় আমরা বললাম যে হাফ সেঞ্চুরি মানে 50তম পর্ব অন্ধকারের গল্পে, সেখানে একটি বিশেষ আয়োজন আমরা স্বাভাবিকভাবেই করতে চাই, এবং সেই আয়োজনের একটি বড় অংশ আপনার অংশগ্রহণে আলোকিত হোক সেটা আমরা চাইছি, এবং আপনার অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য আমরাই আপনার সাথে আসলে যোগাযোগ করতে চাই। আপনি শুধু আমাদের কিভাবে সাহায্য করতে পারেন সেই পর্বের জন্য, আপনি যে আসলে অংশগ্রহণ বলতে সেটা ফোনে আপনার কথা শোনা হোক বা আপনার মূল্যায়ন নেওয়া হোক, কিংবা যে কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা হবে না হবে, আপনার সাথে আমরা আসলে কথা বলতে চাই, সেজন্য আমাদের সেই সুযোগটি করে দিতে পারেন। আপনি এসএমএস করতে পারেন, মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। রাইট, উদয়ের কাছে আবারও ফিরে যাব, তার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার এই অনুষ্ঠান শুনতে শুনতে মূল্যায়নগুলো আমাদেরকে পাঠাবেন, আর একটি কথা খুব বেশি পরিষ্কারভাবে বলি, অন্ধকারের গল্প কখনোই কোন সমস্যার আসলে সমাধান করতে পারে না, সেই সামর্থ্য হয়তো আমরা রাখি না। আমরা যে সামর্থ্যটা রাখি সেটা হচ্ছে অন্ধকার গলির সেই গল্পগুলোকে এই মাইক্রোফোনের মাধ্যমে, আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি এই রাতে আপনাদের সামনে ইথারের মাধ্যমে ছড়িয়ে দিতে, আপনাদের সামনে উপস্থাপন করতে, ঘটনাগুলোকে নিয়ে শুনে পর্যালোচনা সিদ্ধান্ত মূল্যায়ন একেবারেই আপনার নিজস্ব বিবেক যেটা বলে কিংবা আপনার মগজ যেটা বলে সেই দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, এবং সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা চাই জানান আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। অ্যান্ড ফেসবুকে অবশ্যই আপনারা উদয়কে দেখতেও পারেন বরাবরের মতো স্টুডিওতে বসা তার একটি ছবি, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ কাকে, ধন্যবাদ এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামিকে, ধন্যবাদ অন্ধকার গল্পের টিম মেম্বার মইন এবং জান্নাতুল ফেরদৌস শিবনকে, যাদের ছাড়া এই আয়োজন অনেকটাই ম্লান হয়ে যেত, এবং আমরা আজকে যাকে ছাড়া এই আয়োজন একদম ম্লান হবে সেই উদয়ের কাছে আমরা যাচ্ছি। উদয়, আমরা ঠিক ঘড়ির কাঁটা 11:02, আমরা আপনার যে ধীরে ধীরে এই স্বর্ণ চোরা চালান এই প্রক্রিয়ার সাথে খুব অল্প বয়সে না বুঝি জড়িয়ে পড়া সেই ঘটনাগুলো শুনতে চাই, একদম শুরু থেকে যদি আপনি আমাকে বলেন যে কিভাবে প্রথম আপনি ধীরে 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 জড়িয়ে পড়লেন, এবং আপনি আপনার তো অপরন্ত সময় আছে, আপনি একদম নিজের মতো করে আমাদেরকে ঘটনাগুলো যদি বলেন।
আমার যখন পড়াশোনা শেষ, মানে পড়াশোনা করা সম্ভব হয় নাই, তো অনেকদিন ভাবে কাটে গেছে বেকার, তো মা বলে তুই কোনো কাজকুজ করতে পারস না। তো আমার এলাকার একটা বড় ভাই ছিল, অনেক আগের থেকে তাকে চিনতাম, উনিও আমাকে মানে এলাকায় ছোট থেকে বড় হইতে দেখছে, আমি জানতাম উনি কাপড়ের ব্যবসা করে। তো একদিন আমি রাস্তা দিয়ে হাইটা যেতেছি, উনি চার দোকানে বসে রয়েছে, তো উনি আমাকে ডাক দেয় উদয় শুনে যাও। তো আমি যাই, যা বলি ভাই বলেন, তো উনি বলে উদয় তুমি কি করো এখন, পড়াশোনা করো না? আমি কই না ভাই, সাইরা দিছি। কাজ কুজ করো না? আমি কই না ভাই, কোনো কাজ কুজ করি না। কাজ দিলে কাজ করতে পারবো? আমি কি ভাই কি কাজ করবো? তুমি আমার সাথে থেকে কাজ করো।
আমি একটুখানি বলি, তখন ওদের ক্লাস নাইনে পড়া ছেড়ে দিয়েছে।
জি
ভাইয়া।
তো আমার সাথে থেকে কাজ করো। প্রাইম বলি, ভাইয়া আপনার কি কাজ করতে হইব? কয় কোন সমস্যা নাই, তুই আমার সাথে কাজ করিস তাহলে তোর বেতন আমি দিব। তো আমি বলি আচ্ছা ভাইয়া, তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিন। পরে বলে যে কালকা বিকালবেলা আমার কাছে আসিস আর বাসায় এটা বলিস। তো আমি এরপরে বাসায় চলে যাই, মারে জানাই। তো মা বলে ওই তোর কি কাজ দিব, আমি বলি জানি না। তো উনি বিকালে যাইতে বলছে, আমি যাই দেখি। তো আমি এরপরের দিন বিকালবেলা যাই। যাওয়ার পরে তো ভাইয়ের সাথে দেখা হয়। দেখার পরে তো উনি বলে তুই আইসস? তো আমি বলি হ্যাঁ ভাই আইসি। পরে বলে শোন, তুই আমার সাথে থাইকা এই আমার ব্যাগটাকে আইনা নিয়ে দিবি, একটু দূরে দূরের থেকা কোনো সমস্যা হতো না। আমি বলি না ভাই এটা কি সমস্যা, এই কাজ তো করতে পারো। পরে উনি বলে আচ্ছা,
মানে কোন ব্যাগ
এক জায়গা থেকে এক জায়গায়?
হ্যাঁ একটা ব্যাগ।
তো উনি আমার অনেক কিছু শিখায় দেয়। তো বলে তোর সবসময় স্কুল ড্রেস শার্ট প্যান্ট পরা থাকতে হবে, একটা ব্যাগ থাকতে হবে পিছে। তো আমি বলি ভাই কেন, আপনি কি আমার স্কুলে ভর্তি করাই দিলেন? তো উনি বলে না, কারণ এ ধরনের কাজ একটু ভদ্রভাবে থাকতে হয়। তো স্কুল ড্রেস পরা থাকলে একটু ভদ্রভাবে থাকা যায়। আমি বলি ভাই আমার তো স্কুল ড্রেসের সমস্যা নাই, আমি আসতে পারো। তো আমি কিন্তু তখনও জানতাম না যে উনি আমাকে কি কাজ নিবে।
কি মনে হয়েছিল, কেন স্কুল ড্রেস পরে, এরকম কিছু মনে হয়েছিল কিনা?
তবে আমার মনে হয়েছিল কি যে উনি আমাকে যেহেতু বলতেছে, তো মনে হয় ঠিক যে আমার একটা ভদ্র একটা ইয়ার জন্য উনি আমাকে বলছে। তো মাঝে মাঝে একটু অন্য মনে হইতো। তো আমি যাই। তো ভাই যাওয়ার পরের পরের দিন মারা বলি মা উনি আমাকে স্কুল, ভাই আমাকে স্কুল ড্রেস শার্ট পরে। কয়ে তোর স্কুল ড্রেস শার্ট পরে যাইতে বলছে, এটা আবার কি কাজ? তো কয়ে দেখ কোন কি কাজ। পরে আমি আমার বলে যে উনি আবার আমাকে বলে যে তুই কি কোনো ফোন চালাস? আমি না ভাই আমি কোনো ফোন ফোন চালাই না। তো উনি আমাকে বলে একটা ফোন দেয়, ফোন মোবাইল দেয় 1200 মডেলের নোকিয়াম। তো মোবাইলটা দেওয়ার পরে বলে মোবাইলটা তোর সঙ্গে রাখ, যখন ফোন টোন দিব আইসা পড়বি।
আচ্ছা।
তো আমাকে একদিন ফোন দেয় দুপুরবেলা, এর পরের দিন ফোন দেয় দুপুরবেলা যে উদয় তুই কোথায়? আমি বলি ভাই আমি তো বাসায়। কয় চল আজকে তোর কাজ আছে তুই আয়। পরে আমাকে আবার বলে দেয় যে স্কুলের ড্রেস প্যান্ট পরে আসবি। গেলাম। তো আমি স্কুলের ড্রেস প্যান্ট আর একটা শার্ট পরেছি, যদি আমার প্রথম আমার কাজ আমার কাজে নিবি। তো আসার পরে পরে আমার ভাইয়া বলে তোর আজকে একটু উত্তরা যেতে হইব জসীমউদ্দিন রোড, একটা কাজ আছে। আমি কই ভাই কি কাজ? কয় ওই জায়গায় তোর একজন একটা জিনিস দিব, জিনিসটা লয়ে আবি। আমি বলি ভাই কি জিনিস দিব? কয় আমার পার্সোনাল ব্যক্তিগত জিনিস। পরে আমি বলি ভাই আচ্ছা সমস্যা নাই যাইতে পারুম। তো আচ্ছা। তো উনি আমাকে বলে যে 500 টাকা 100 টাকার পাঁচটা নোট দিয়া বলে এই 500 টাকা তোর কাছে রাখা, দিয়ে ভাড়া দিবি আর কিছু খাবি। তো উনি আমাকে দেয়। দেওয়ার পরে পরে আমাকে বলে তুই কিছুক্ষণ পরে অনাবিল একটা বাস সাইনবোর্ড থেকে উত্তরা যায়, তো ওই বাসে যাবি। তো আমাকে উনি বাসে উঠে দেয়। উঠে দেওয়ার পরে আমি বাসে উঠি। এর আগে বলে দেয় যে কার সাথে কোনো কথাবার্তা বলবি না, কিছু খাবি না। তো কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি যে এমন ইয়া স্কুল থেকে আসছি, এটি বলবি। আমি বলি আচ্ছা ভাই। তো গাড়িতে উঠি, ওইটা একটু জ্যাম ছিল, জ্যামে একটু দেরি হয়ে যাইতে যাইতে। যাওয়ার পরে আমি বাইরে ফোন দিই। বাইরে ফোন দেওয়ার পরে
এর আগে কখনো উত্তরা গিয়েছে এভাবে একা?
এর আগে ভাই কোনোদিন যাইনি। তো আমি উত্তরা যাই, আমি আবার সেটা চিনতাম না। তো আমি আমার হেল্পারে বলছি যে ভাই আমার এই জায়গায় নামে দেন উত্তরা জসীমউদ্দিন রোড। তো যাই, যাওয়ার পরে নামি উত্তরা জসীমউদ্দিন রোড, নামাই দেয় হেল্পারে আমাকে। পরে আমি বাইরে ফোন দিই, ভাই আমি তাইলাম। পরে ওই ভাই আবার আমার নাম্বারটা ওই লোকটারে দিয়া রাখছে। পরে ওই লোকটা আমার ফোন দিছে, ভাইয়া তুমি কই? আমি বলছি ভাইয়া আমি উত্তরা জসীমউদ্দিন রোড ওভার ব্রিজটার নিচে দাঁড়া রয়েছি। পরে বলে তুমি কি মানে কি ড্রেস পরে দাঁড়া রয়েছো? আমি বলছি ভাই আমি সাদা স্কুলের ড্রেস আর একটা প্যান্ট পরা পিছে একটা ব্যাগ। তো অনেকক্ষণ পরে ঘুরাটা তো আসা আমাকে বলে তোমার কি ভাইয়া পাঠাইছে? তো আমি বলি হ্যাঁ। পরে কয় আসো আমার সাথে। তো আমাকে একটা বাসায় নিয়ে যায় একটু ভিতরে, অনেক ভিতরে, মানে ওদেরই বাসা অথবা সেন্ডিং। তো আমি যাই, যাওয়ার পরে আমি বসি। বসার পরে কিছুক্ষণ পরে আইসা একটা পক সিস্টেম একটা জিনিস আমাকে দেয়। দেওয়ার পরে আমি তখনও কিন্তু জানতাম না যে এটার ভিতরে কি আছে। তো আমার ব্যাগের ভিতরে ভরে, ভরার পরে পরে বলে যে আসতে সাবধানে চলে যাও, যা একটা বাইরে ফোন দিতে বলল। তো পরে আমি মানে নিচে নেমে আসি। তো উনি আমাকে রোডে পৌঁছায় দেয়। পৌঁছায় দেওয়ার পরে আমার একটু প্রচুর খিদা লাগছিল। তো আমি একটা দোকানে যাই, হোটেলে যাই, তিনটা সিঙ্গারা খাই। তো খাওয়ার পরে একটু বসি বৈশা। তারপরে আমি রাস্তায় আসি। রাস্তায় আসার পরে পরে গাড়ি অনেকক্ষণ পরে একটা গাড়ি আসে। গাড়িতে আমি উঠি, উঠার পরে সামনের সিটে বসি। বসার পরে ভাই আমাকে বললা দিছে যে কারোর সাথে কথা বলবো না, কিছু করবা না, কোনো কিছু করতে পারবো না। তো আমি যাই। তো যাওয়ার মানে বাইরে কাছে পরে গাড়িতে করে বাইরে কাছে পৌঁছাই। পৌঁছানোর পরে পরে ভাই আমাকে বলে কোন সমস্যা আছে তোর? আমি কই না হবে কোন সমস্যা নেই রে, তো কোনো শব্দ নেই। তো এর আগে উনি আমাকে 500 টাকা দিছিল, এর মধ্যে যাইতে আইতে 60 টাকা গাড়ি ভাড়া, আর আমি খাইছিলাম 40 টাকা, 100 টাকা খরচ, 400 টাকা আমার কাছে ছিল। পরে আমি ভাইকে বলি ভাই আমার কাছে এত টাকা আছে, তো উনি আরো 200 টাকা ভাড়া দেবে, আজকে বাসায় যা। ঠিক আছে, বাসায় গেছি,
আরো 200 টাকা দিয়ে
দেবে। তো বাসায় লয়ে যা, তো বাসায় গিয়া কিছু নিয়ে যাই বাসায়। তো আমি বাসায় যাই, তো আমার মনে মনে একটা সন্দেহ জাগে, আমি এই কাজটা করলাম, আমার এত এত টাকা দিল, 600 টাকা দিল মাত্র, আমি একটা জিনিস আইনা হারে দিলাম। তো আমি বাসায় যাই, বাসায় যাই, মানে বলি মা কি কাজ তোরা দিছে? তো আমি বলি মা আমাকে এই কাজটা করতে বলছে যে উত্তরা থেকে একটা জিনিস ওনার আইনা দিতে বলছে, আমি ওনারে পৌঁছা দিছি, আমার 600 টাকা দিছে। কই তোর এত টাকা দিল, তোর কি কাজ করে? তো আমি জানি না ভাই কি কাজ করে, হ্যাঁ মনে জিনিস জিনিস। তো মা অনেক চিল্লাচি করে, আরে কি কাজ তোর আন্দাজ আন্দাজ করাই দাসে তোরে দিয়া। আমি বলি আরে তুমি এত গাবাইতেছো কিন্তু, হ্যাঁ জিনিস আমি আর আইনা দিই। তো আশা করি, আশা পরে পরে এর 2-3 দিন মানে আমি রাস্তা দেয়ালে কিরে থাকিস, ফোন টোন তোরে দিমু, তুই ফোন দিলে আশা করিস। তো 2-3 দিন পর আমরা
মোবাইল আপনার কাছে আছে,
হ্যাঁ আমার বাঘার সময় মোবাইলটা আছে। তো আমি 2-3 দিন পর আমরা আর একবার ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি ধরি, ধরার পরে হ্যালো ভাই কয় পারবে ইয়া উদয় তুমি আইসা বড়। আমি কোথায় আসবো? কয় সাইনবোর্ড পাম্পের সামনে, হ্যাঁ ভাই পাম্পের সামনে তুমি আইসা বড়, ঠিক আছে যে আমি তোমার জন্য ওয়েট করতেছি। পরে আমি যাই, তো যাওয়ার পরে ওখানে যাই, যাওয়ার পরে অনেকক্ষণ পরে ভাই আসে, ভাই আসার পরে তোর তো একটা কাজ করতে। আমি কি কাজ ভাই? কয় একটা জিনিস তোরে দিয়ে, কোন জায়গায় ভাই? মানে ওই জিনিসটা তোরে দিয়ে তোর মদনপুর দিয়ে। আমি তুই মদনপুর দিবেন ভাই? হ্যাঁ। তো ভাইয়ের লগে আবার একটা লোক ছিল, আমার বয়সী সেম, নাম হৃদয়, ঠিক আছে। তো উনি উনারে আমার সাথে দাঁড়া করে ভাই একটু ভিতরে গেছি, পর উনি আমাকে আবার মজা করে বলতেছে কিরে স্বর্ণ আইনা নেয়া দেশ, মাঝে মাঝে কি লোভ হয় না যে নিয়ে যাবি?
দ্বিতীয় দিনই
কিছুক্ষণ পরে বায়া ব্যাগটা লয়ে আসে, লয়ে আসার পরে পরে আমি ব্যাগটা মানে একটু উনি আবার বাইরে যায়, যাওয়ার পরে কয় তুই দাঁড়া আমি আইতাছি, ঠিক আছে। তো আমি একটু ব্যাগটা খুলি, খোলার চেষ্টা করে খুলি, খোলা দেখি যে বিস্কিটের মতো স্বর্ণ। তো আমার ভিতরে একটা কেমন জানি,
কোথায় বসে খুললেন আপনি
ব্যাগটা? আমি বসে একটা গল্লির ভিতরে, গল্লি মানে কি উনার বাসার পাশে, মানে গল্লিটাতে মানুষ বেশি যাওয়া আসা করে না, তো উনাকে না জানাই আমি ব্যাগটা খুলি। খোলার পরে পরে উনি আমাকে উনি পরে আসে, আসার পরে আমি এমনি তো আমি ব্যাগটা খুললে আমার কৌতূহল কিরে ভাই এটা কি স্বর্ণ, এমন আমার দ্বারা কি কাজ করানো হইতাছে, অনেক কিছু প্রশ্ন জাগে, এমনকি আমি নার্ভাস হয়ে যাই অন্যরকম। তো ভাই আসছে কিছুক্ষণ পরে, পরে আমি বাইরে এটা খুললা বলি ভাই আমার উপরে রাগ কিরে তুই জানো
কি বলেন?
আমি বাইরে বলি ভাই আপনি আমার এর কি এর ভিতরে স্বর্ণ ভাই? তো উনি আমার বলে কেন তুই এটা কিভাবে জানছস, তোর এটা কে বলছে, তুই এটা খুললি কে? অনেক কথাবার্তা বলে। আমি বলি ভাই আমি তো এমনি এমনি জানছি, অনেক ভাই আপনার এই কাজ আমি করুন না ভাই, আমার দ্বারা এই কাজ হইব না, আপনি আমার দ্বারা এই কাজ করে না। তো উনি আমার তার বাসার ভিতরে লয়ে যায়, বাসার ভিতরে নিয়ে বলছে তোর কি সমস্যা, তোর কি হয়েছে? আমি ভাই আমার এই কাজ করলে সমস্যা ভাই, বাসাতে এই কাজ করতে দিলেন কত সমস্যা কি, তোর এই কাজে তোর পরিবার বাঁচবো, ঠিক আছে, এমনকি তোর কোনো কি সমস্যা আছে, তুই জাস্ট একটা ব্যাগ আইনা নিয়ে দিতাছস, একটা ইয়ে করতেছস, তুই শোন তোর ভালো লাগবো, তোর পরিবার আরো চলবো, কিছু টাকাও আয় করতে পারবি তুই। তো অনেক কিছু বুঝানো বুঝানো হইলো, পরে এমনি অনেক কিছু বুঝা দিচ্ছে যে দেখ এরকম লাখ লাখ টাকার জিনিস, ঠিক আছে, খেলাধুলা করলে লইব না, তোর এরকম এই কাজ করতে হবে, তুই এই কাজে কি আমার লাগে থাকবি, তোর কোনো সমস্যা নেই, আমি তোরে বুঝুম, ঠিক আছে আমি বুঝুম। পরে ওই হৃদয় ছেলেটার সাথে আবার ভাই একটু রাগারাগি করে, তুই আর এই কথা বলতে গেছিস কি লিগা এমন তেমন কিছু? তো হৃদয় বলে ভাই আমি তো জানতাম না যে ওই জানে না না কি জানে। তো অনেকদিন পরে পরে বলে যে আজকে তুই যা, তোর যাওয়া লাগবো না, তুই তুই পরে যাইস। তো আমি বাসা চলে আসি, ভাই ফোন দিলে আমি পরের পরের দিন ভাই ফোন দিয়েছি, আমি ফোনটা ধরি নাই, ঠিক আছে জানি আমার পাঠাইবো। তো এমনি কয়েকবার ফোন টোন দিছে আমি ধরি নাই, পরে উনি আমার বাসায় আসে, আসার পরে আমার মাকে বলে উদয় আছে বাসায়, পরে মা বলে হ্যাঁ ঘুমিয়ে রয়েছে, পরে আমার উদয় শোনো, পরে মার আবার উনি বলে মা আবার ওনাকে বলে যে বাবা তুমি বিলে আমার পরে কাজ নিয়েছে, ঠিক আছে আরে আমার লগে রাখি কাপড় চোপড় এমনি আইনা টিনা দিয়ে কোনো কাজ নেই। তো আমার ভাই আবার আমার আবার একটা ছোট ভাই ছিল, আমার ছোট ভাইকে দিয়ে আমার মায় পাঠায় যে ওরা ডাক দেয়। তো আমি যাই, যাওয়ার পরে আমি আসি, আসার পরে আমার ভাই আমাকে বলে যে ভাই ওই লোকটা আসছি, তো আমি বাইরে যা বাসায় দেখা করি, দেখা করার পরে আমার ভাই আমাকে বলে যে তুমি আসো নাকি, ফোন টোন ধরো নাকি, কি সমস্যা তোমার? পরে আমি বলি ভাই আমি অসুস্থ, এটা সুতা দিছি যে অসুস্থ, বাইরে আসো। পরে আমার ভাই বাইরে লয়ে যায়, বাইরে লেবেন বাসার থেকে একটু দূরে লয়ে যায়, দূরে লয়ে যাওয়ার পরে তুমি এমন চুরি করছো কে, অনেক কিছু বলে যে তুমি জানো না কাজ, আমি ফোন দিলে তোমার ফোনটা ধরতে, ফোনটা ধরো না, ফোনটা ধর। আমি বলি ভাই আমার মানে অনেক কথা আছে সুতা দিই, তো ভাই লয়ে আয় তবু, শোনো তোমার কাজ করতে হবে। তো আমার ভিতরে একটা ইয়া জাগে যে আমার দ্বারা তো এই কাজ করাতেছে, আর এই কাজের মাধ্যমে আমি টাকাও পাইতেছি, আমার সংসারও চলতেছে, তো এর তো কোনো সমস্যা নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই। তো আমার ভাই এরপরের দিন মানে বড় ভাইটা আমাকে পরের দিন আমাকে বলে কালকে কাজ আসতে করলাম, কালকে তুই থাকিস, কালকে তোর একটু দূরে যাইতে হইব। তো দূরে যাইতে হইব, পরে আমি বলি আচ্ছা ভাই থাকুন সমস্যা নাই। তো আমি পরে আবার এরপরের দিন যাই বড় ভাইয়ের কাছে, পরে বড় ভাই যাওয়ার পরে কয় যে তোর আজকে একটু দূরে যেতে হবে নারায়ণগঞ্জের কালীগঞ্জ, মানে বাংলাদেশের স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে প্রথম হইল তাঁতিবাজার, দ্বিতীয় হলো নারায়ণগঞ্জের কালীগঞ্জ, ওই জায়গাটা
তাঁতিবাজার এবং নারায়ণগঞ্জের কালীগঞ্জ
ওই জায়গাটা।
আচ্ছা,
তো আমার বলে কালীগঞ্জ একটা স্বর্ণ ব্যবসায়ীর কাছে মানে বড় ব্যবসায়ী, ওনারে তিনটা ইয়া দিয়ে এবং স্বর্ণের বিস্কুট। তো এটা আমি জানি যে আমার দ্বারা এই কাজটা করা নিতেছে, একটু নার্ভাস।
এবার আপনি জেনে শুনেই করছেন?
জেনে শুনেই করতেছি, জেনে শুনে আমি অপরাধটা করতেছি।
কেন এটা তখন মনের মধ্যে কি হচ্ছে?
একটু ভয় ভয় অনুভব হইতেছিল, এমনকি আগে তো আমি না জানি না করছি, রাস্তায় বাইরেছি, কিন্তু এখন আমার রাস্তায় বাইরে লেগে আমি জানি ভয়, কেউ জানি।
কিন্তু করতে কি ইচ্ছা করছিল?
করতে ভাই ইচ্ছা করছিল না, তো পারিবারিক একটা ইয়া সমস্যা, আর্থিক সমস্যা বিভিন্ন কারণে, তো আমি এর ভিতরে লাগাইছি।
কি জানে তখন বাসায়
ভাই? তখন আমি বলিনি, আমাকে বলতে নিষেধ করা হয়েছে। তো আমার বলে যে কালীগঞ্জ তুই এই স্বর্ণটা লয়ে যা। তো আমি আমাকে আমার ইয়া দেয় যে বেল্ট আছে না ভাইয়া, বেল্ট
পেন্টে যে বেল্ট,
বেল্ট বেল্টটা চামড়ার এক ধরনের বেল্ট আছে, মোটা বেল্ট, দুই পার্ট করে মাঝখান ব্লেড দেয় কাটন যায়। তিনটা বিস্কুট আমাকে
বড় ভাই,
বড় ভাই আমরা এমনি সিস্টেম করে বুঝিয়ে দেয়।
আচ্ছা, এবার কি সেলাই করে দেয়?
সেলাই করতে কি ভাইয়া, রবার্ট এমন একটা সিস্টেম, ওই আঠা দিয়া সুন্দর করে লাগাই দেয়, আর এমন ভাবে দেয় ভাই যে পরানোর কোন সিস্টেম নাই, যেহেতু লাখ লাখ টাকার জিনিস। তো আমি বেলটা পরি, পরার পরে যখন আমার বলে যে গাড়ি তুইটা উৎসব পরিবহন আছে একটা গাড়ি, তো গাড়ি তুইটা তুই এটা দিয়ে, তবে আমি যখন আসতে পারি তখনই আমার ভয় অনুভূতি মনে হইতেছে যে কেউ আমার পিস্তল নেওয়া ধরতেছে অথবা কিছু একটা করতেছে, আমার ভিতরে ভয় অনুভূতি ফিল করতেছে যে আমি তো এটা জানি না করতেছি, আর আগে তো আমি জানতাম না। তো আমি উৎসব পরিবহন গাড়িতে উঠি, তো উঠার পর আমি যেখানে নিজেরা বসি, এমন আমি জানিও যে এটা লাখ লাখ টাকা দাম, একটা থেকে কিছু অনেক সমস্যা। তো বসে আমার পাশে একজন বসে, বসে আমার লগে কথা ভাই কই যাবেন, আমি একটু কাঁপুনি কাঁপুনি ভাব যে মানে কাঁপতাছি, বসেন কই ভাই কি আপনি কই যাবেন, আমি কই ভাই নারায়ণগঞ্জ যাবো বলতেছি, কই কোনো সমস্যা ভাই? আমি কই না ভাই কোনো সমস্যা, এমনি এমনি জ্বর ঠিক আছে, কোন সমস্যা নাই।
উদয় আমরা আমরা এইখান থেকে শুনবো, আমি একটু প্রিয় শ্রোতা যারা আমাদের সাথে জয়েন করেছে একটু তাদের কথা বলতে চাই। আমরা উদয়ের কথা শুনছি, উদয় অন্ধকারের গল্পের আজকের পর্বে আমাদের সাথে যোগ দিয়েছে এবং তার কথাগুলো সে বলছে। সে আসলে খুব অল্প বয়সে, যেমনটা আপনারা শুনছিলেন, যে স্বর্ণ চোরা চালান এই পাচার প্রক্রিয়ার সাথে জড়িয়ে পড়ে, এবং সে কথাগুলো আমরা শুনছি। এবং প্রিয় শ্রোতা আপনাদের জন্য বলতে চাই যে আপনার প্রিয় অনুষ্ঠান অন্ধকারের গল্প আগামী 29 মার্চ পালন করবে 50তম পর্ব, এবং এই উপলক্ষে আপনাদের যে কোনো মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ওজি স্পেস দিয়ে নেম স্পেস দিয়ে আপনার প্রফেশন স্পেস দিয়ে সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। চাইলে মেইল করতে পারেন এই ঠিকানায় ozi@dhakafm904.com, আবারও বলছি ozi@dhakafm904.com। এছাড়াও আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর আপনাদেরকে এটাও জানাতে চাই, আজকে অন্ধকারের গল্পের সাথে যারা অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, কিছু নাম আমি একটু শুরুতে বলি। রিমা খন্দকার আছেন এবং প্রথম থেকে শুনেছেন আমাদের, শুনছেন কুমিল্লা থেকে, কুমিল্লা জেলার তিতাস উপজেলা থেকে শুনছেন, নামটি লেখেননি আপনি। রানা অ্যান্ড তানভীর আছেন আমাদের সাথে, এদিকে জয়েন করেছেন শফিকুল ইসলাম, জয়েন করেছেন আফসানা মিম, আর ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সোহেল জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন বাবু আছেন, আছেন আমাদের সাথে সঞ্জয় কুমার বাপ্পিকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রিয়াদকে, মামুন আছেন, সোমা জয়েন করেছেন ক্যান্টনমেন্ট থেকে, উদয়ের ঘটনা আমি শুনছি, ধন্যবাদ আপনাকে। পাখি আছেন আমাদের সাথে, জয়েন করে ফেলেছেন আরো অনেক অনেক ফ্রেন্ডরা, বিশেষ করে ফেসবুকের কথা যদি বলি আমি, শাহ আলমকে দেখতে পাচ্ছি ফেসবুকে জয়েন করেছেন আমাদের সাথে, আর অনেকেই ফেসবুকে ছদ্মনাম যেগুলো আছে সেগুলো পড়তে চাই না, আপনার নাম ধরে পড়তে চাই। মেহবুবুর রহমান জয়েন করেছেন, সাফি একটা সোনিয়া জয়েন করেছেন, সোনিয়া সুলতানা জয়েন করেছেন, রাসেল শামীম, আর এস চান, ইউসুফ খান দিকে জয়েন করেছেন, বাঁধন সিদ্দিক, সামিরা শিমু জয়েন করেছেন, রাকিব আল হাসান জয়েন করেছেন, জয়েন করেছেন সজীব, সেতুকে দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ আছেন আমাদের সাথে, এদিকে আলামিন খানকে দেখতে পাচ্ছি, জয়েন করেছেন সোবহান খন্দকার, ইউনুস মিয়া, মেহদি হাসান আছেন, আবির মাহমুদ, মোহাম্মদ শেখত জয়েন করেছেন, আরো অনেকেই। এমনি করে আপনি জয়েন করতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। বন্ধুরা চাইলে কিন্তু 16260 এই নাম্বারটিতে আপনি SMS করতে পারেন। উদয়ের কথা শুনছি, উদয়ের ছোটবেলার কথা আমরা শুনেছি, এরপর কিন্তু ক্লাস নাইনে যখন তার পড়া বন্ধ হয়ে যায় একেবারেই অর্থ কষ্টে কিংবা সেই পরিবারের প্রচন্ড পরিমাণ দারিদ্রতার কষাঘাতের কারণে, তখন একদিন এলাকায় পরিচিত একজন কাপড় ব্যবসায়ী বড় ভাই তার কাছে তিনি একটি কাজের অফার পান। কাজের অফারটি হচ্ছে যে সে শুধুমাত্র একটি ব্যাগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসবে, দিয়ে আসবে। এরকম করে একদিন অনাবিল গাড়িতে করে উত্তরাতে সে একটি ব্যাগ আনা নেয়ার কাজটি করে, এবং পরবর্তীকালে একদিন উদয় জানতে পারে যে সে আসলে স্বর্ণের যে বার আছে সেগুলো আনা নেয়া করছে। তারপর সে খানিকটা একেবারে সেই ছোট বয়সে সে স্বভাবতই নার্ভাস ফিল করে, কিন্তু তারপরও একটা ব্যাগ নিয়ে আসলেই যেখানে মাত্র 600 টাকা, শুধু এনে দিলেই 600 টাকা সে পেয়ে গেছে, এইরকম দারিদ্রতার মাঝে এরকম একটি উপার্জন তাকে মনের অজান্তেই বেশ কিছু প্রলোভন দেখায় এবং ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে। এবার সে জেনে শুনি বেল্টের মাঝখানে তার বড় ভাইয়ের করে দেয়া নানান চাটুকারিতার মাধ্যমে কিংবা নানান ধূর্ততার মাধ্যমে সেই বেল্টের মাঝখানে তিনটি বিস্কিটের বার যখন সেলাই করে সে এবার উৎসব পরিবহন ধরে নারায়ণগঞ্জের কালীগঞ্জের দিকে যাচ্ছে, তার পাশের যাত্রী তাকে জিজ্ঞেস করছে কথা, তখন মনের অজান্তে আমরা মাঝে মাঝে বলি যে কোন অন্যায় করলে ভেতরে একটা সেই একটা ব্যাপার থাকে, তার কথা বা তার আচরণে একটা অস্বাভাবিক ব্যাপার থাকে, সেটা উদয়েরও ছিল এবং সেই ঘটনাগুলো আমরা শুনছিলাম। উদয়, তারপর কি হলো?
তারপর ভাই আমি নারায়ণগঞ্জে যাত্রাপথে আমার পাশের সিটের যাত্রীটা কিছুক্ষণ পর আমার সাথে কথা বলতেছি, তো আমার এমনি মনের অবস্থা খারাপ, ভালো না এমনি, তো যার পথে আমি উনাকে একটা ধমকি দিই, আপনার কি ইচ্ছা, আপনি শুধু আমার সাথে থেমে থেমে কথা বলতেছেন। তার উনি বলেছে ভাই সরি, তো যাইতেছি যাওয়ার পথে একজন লোক আমাকে বলে যে ভাইয়া তুমি কি করো, তাই বলে আমি আমার পড়াশোনা করি, আমি আমার আঙ্কেলের বাসায় বেড়াতে যাইতেছি, ঠিক আছে, কেমন যেন ওনার একটা সন্দেহ, আমি মনে করছি উনি আমাকে কোনো সন্দেহ করতেছে অথবা কোন একটা কিছু অনুভব করতেছে। পরে বলে না, পরে আমি আস্তে আস্তে মানে গাড়ির থেকে নামি, নামার পরে আমার যে জায়গায় যাইতে বলে সেই জায়গায় যাই, মানে নারায়ণগঞ্জ থেকে একটা মানে সেঞ্জি লওয়ার পরে সেঞ্জিতে উঠি, উঠার পরে উনি আমাকে ঠিকানা দিয়ে দিছে যে তুমি কালীগঞ্জ যাইবা, কালীগঞ্জ এমন কালী যাইবা, যা যাইলেই যা ওইখান থেকে একটা ফোন দিলেই তোকে ওই ব্যবসায় তোর থেকে নিয়ে যাইব, আর ওদের মধ্যে ভাই টাকা কালেকশন আগেই হয়ে যায়।
আচ্ছা
ঠিক আছে, তো আমি যাই সেঞ্জেলদারে বলি যে কালীগঞ্জ যাইবেন, তো উনি বলে হ্যাঁ যাব, তারপরে বলে ভাড়া দিই 150 টাকা ভাড়া দিই, তো দেওয়ার পরে ওই জায়গায় নামি, নামার পরে আমার লোকে তো শূন্য, তো ওই লোকটা আসে, আসার পরে উনি আমাকে বলে যে তোমার কি উনি পাঠাইছে, পরে উনার নাম্বারে ফোন দিল, উনি ফোন আমারে ধরাইয়া দিল, তো আমি ফোন করলাম যে ভাই আমি তো আইসি, পরে হ্যাঁ উনার লগে যা, পরে উনি আমার একটা মানে উনার দোকানের পিছে একটা জায়গায় লয়ে গেল, মানে বড় দোকান স্বর্ণের, স্বর্ণের ব্যবসা করে,
জুয়েলারি দোকান,
তো পিছনে লয়ে গেল, লয়ে যাওয়ার পরে কয় জিনিসগুলা দেও, তো আমি বেলটা খুলি, বেলটা খোলার পরে পাটে 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 জিনিস টাকাইটা আমি ওনাকে দিই, দেওয়ার পরে বলে এখন চলে যাও, তো একটু রাইত হয়ে গেছে গা বেশি, ঠিক আছে, রাইত হওয়ার পরে মানে গাড়ি ঘোড়া বেশি একটা পাওয়া যেতেছে না,
কত
রাইত 12টা বাজতে কিছুক্ষণ সময় বাকি, তো আমি কিভাবে যাব, তো আমি একটু রাস্তায় চলে আসি, রাস্তায় নাইমে আসি, নাইমে আসে বাইরে ফোন দিই ভাই গাড়ি ঘোড়া তো কোনো কিছু পাইতাছি না কি করুন, কয়া আরে দেখ রাস্তায় গাড়ি ঘোড়ার অভাব নাই, হয়তো মাত্র কয়টা বাজছে, না ভাই পাইতেছি না, এমনি রাস্তায় কুকুরের ডাক বেশি ক্রাই চলেছে, এমনি নিজের মধ্যে ভয় ভয় অনুভূতি হইতেছে, ঠিক আছে, তো কিছুই পাইতেছি না। তো আমি আবার জুয়েল আসছি, দোকানটায় যাই, যাওয়ার পরে দোকানটাও বন্ধ করে দিচ্ছি, কোনো কিছু নাই। তো অনেক হাঁটি, হাইটা মানে হাইটা আগে আইতাছি, রাস্তাটা বেশি একটা চিনি না, গাড়িতে করে আসছি। তো আমার একটা লোকের সাথে দেখা হইলো, তুমি কি করো, কোথায় আইসো? তো আমি বলি যে মানে মানে আমার তো লোকটার সাথে একটা মিথ্যা কথা বলতেছি, আমার অন্যরকম যে আমি এভাবে এমনি আইসি এই জায়গায়।
কি বলছে?
যে আমি বলছি যে আমার এক আঙ্কেলের বাসায় আইসি, বাসাটা তো চিনি না, তো রাইতে গেছে বেশি, আমি কি করুন কই যেমন ভাবতেছি না। তো লোকটা খুবই ভালো ছিল, লোকটা আমাকে বলে যে আচ্ছা তুমি আমার সাথে আসো। তো আমি লোকটার সাথে যাই, আমি বাইরে ফোন দিই যে ভাই আমি একটা লোকের সাথে দেখা হয়েছে। লোকটা মাঝে তোমার তো ফোন আছে? তো আমি ওই নাম বলে আমার ওই ফোন নম্বরটা ধরতেছে না, আমি এটা আমার যে জায়গা থেকে আসছি ওই জায়গাতে ফোন দিয়েছি। তো লোকের বাসায় যাই, রাইতে থাকি, থাকার পর মানে রাত টু জায়গায় কাটাই
ওই লোকের বাসায়।
হ্যাঁ, বাসায় লোক রাতটা কাটাই, কাটানোর পরে
নারায়ণগঞ্জে,
হ্যাঁ নারায়ণগঞ্জে ওখানে কাটাই, কাটানোর পরে পরে এরপরের দিন সকালবেলা আমি আইসা পড়ি। তো লোকটা আমাকে বলে যে ভাই কিছু খাওয়াতে যান, না আমি না ভাই কিছু খাওয়ানো, লোকটা অনেক ভালো লোক, ঠিক আছে। তো আমি বাইরে আসি, আসার পরে আমি একটা গাড়ি নিই, গাড়িতে মানে যে গাড়ি আপডাউন করে উচ্চ পরিবহন, গাড়িতে করে আমি এলাকায় চলে আসি। আসার পরে ভাই বললো কি রে সকালে আইসুস, তুই বাসায় গেছিস? আমি কি না বাসায় যাইনি, আমি এখন আইসি, এখন আইসি।
এই যে আপনি রাতে বাইরে উঠলেন, আপনার বাড়ির বাসার মানুষ খোঁজেনি আপনাকে?
ভাইয়া খোঁজছে, এমনকি উনার কাছে গেছে, যা বলছে যে উদয় কোথায়, ভাই কই গেছে? তো উনি বলছে যে কাজে গুজে গেছে, একটু আইতে দেরিতে আছে, অনেক কিছু বলছে, এমনকি অনেক খোঁজাখুঁজি করছে আশেপাশে। তো আবার মানে কয়েকবার গেছে, তো লাস্ট একবার গিয়ে যাওয়ার পরে তোর উনি বলছে যে তো উদয় তো এখনো বাসায় আসে নাই, কয় ওর তো আইসা পড়ার কথা অনেক আগে, ও এখন আসে নাই। তো পরে আমি সকালবেলা আসি, এটা আমি মার থেকে শুনতে পাই। তো আমি সকালবেলা আসি, আসার পরে আরো কয় তুই কই আসলি, তুই অনেক বাজ্যাস নাই? পরে আমি তো আপনাকে বললাম যে এমনি এমনি, কয় ও। পরে আমি সকালবেলা তোর আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে মা অনেক রাগারাগি করে, ঠিক আছে, অনেক কিছু বলে যে কোথায় আসিলি এমন এমন, ওর হ্যার কাছে গেছিলাম, হ্যাঁ তো বললো যে মানে আমার বাড়িটা আমার মার কাছে, একটু ওই বড় বাড়িটা মিথ্যা কথা বলছে, ঠিক আছে, যে ওর তো আইসা পড়ার কথা, এমন ওর তো থাকার কথা না। তো বাসায় আমি বলি যে মা আমার একটু এমন একটু দূরে গেছিলাম, আসতে দেরি গেছে গা, তো আমি আমার বন্ধুর বাসায় ঘুমাইছি। পরে বন্ধুর বাসায় ঘুমাইছি, তো ভাইয়া এরপরে উনি মানে এরপরে আস্তে আস্তে আমি কাজের সাথে পুরাপুরি ভাবে জড়ায় যাই, এমনকি কাজের সাথে জড়ায় অনেক বিপদ অনেক কিছুর সম্মুখীন হই, এমনকি যে যেতেছি যে অনেক।
আমরা সেগুলো শুনবো, এরকম বেশ কিছু ঘটনাই আমরা আপনার কাছ থেকে শুনবো। আমি একটু বলতে চাই যে একটি মিথ্যাকে ঢাকার জন্য আসলে অনেকগুলো মিথ্যা একের পর এক উদয় বলে চলছে। এবং এই যে আপনি কাজটি করলেন, এই সময় আপনাকে কত টাকা দিল?
যে ভাই আমি আসার পরে প্রকৃতি বাসার থেকে ফ্রেশ হয়ে যায়, তো আমি বাসায় যাওয়া তো অনেক রাগারাগি শুনছি মার থেকে, তো এরপরে আমি আর আসতে পারি নাই। পরে তো বিকালবেলা আমি বাসার দেখা করতে যাই, দেখা করার পরে উনি আমাকে 800 টাকা দেয়। 800 টাকা দেয়, দেওয়ার পরে যায় বাইর যা, বাইর কিছু নিয়াটিয়া যাইস, যে মানে জানি মা বাবা খুশি হয়। তো আমি বাইর যাই, বাইর যাওয়ার পরে আমি একটু কিছু কিনা নিয়ে যাইনি, বাইর যাই মার হাতে টাকা দিচ্ছি কিছু, যে সংসারে খরচপাতি করা লিয়া। তো মা বলে
এই আর্ন এগুলো উপার্জন করে এনে এনে বাসায় টাকা দিচ্ছে।
হ্যাঁ বাসায় মানে বেশি টাকা বাসায় দিতাম না, আবার তেমনি 800 টাকা দিছে, 500 টাকা দিতাম, 300 টাকা আমার কাছে রাইখা দিতাম।
আচ্ছা আচ্ছা, তাও তো আসলে অনেক টাকা দিলেন, কারণ ওই ছোট বয়সে এই টাকা দেওয়ার ইচ্ছেটা একটা ব্যাপার,
মানে আমার আপস করে
অনেকেই তো নিজেই খরচ করে ফেলে। আমি বন্ধুরা যারা শুনছেন তাদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, চলছে অন্ধকারের গল্প, ইমানকে শুনছেন আপনি, টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, এগুলো জানা কথা। আর যে কথাটা আপনি অনেকেই জানেন, কিংবা যে কথাটা আসলে আপনাকে আমি বলতে চাই এখন অনেকটা পরে, যারা টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4 তাদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে অন্ধকারের গল্প আগামী 29 মার্চ পালন করবে 50তম পর্ব। আর এ উপলক্ষে আপনার যে কোনো মতামত আমাদেরকে পাঠাতে পারেন এস এম এস এর মাধ্যমে। এস এম এস করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন ওজি স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে প্রফেশন স্পেস দিয়ে আপনার সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেল করতে পারেন আমাদেরকে oz@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। আর যেভাবে চিঠি লিখবেন যে ঠিকানায় লিখবেন, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ দিতেই চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, আজ উদয় আছে যে একেবারে এতটা, অনেকে উদয়ের বর্তমান বয়স জিজ্ঞেস করছিলেন, 1994 যদি তার জন্ম হয়ে থাকে, এখন 21 বছর উদয়, তারপর 21 বছর চলছে, এবং ক্লাস 9 পড়ার সময় সে মনের অজান্তেই আসলে যেভাবেই হোক না কেন তিনি চোরাচাল স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে পড়েন, এবং সেই কথাগুলো আমরা শুনছি, এবং প্রথম তার সেই উত্তরা থেকে স্বর্ণ চোরাচালানের না জেনে সেই পাচার প্রক্রিয়া অংশ নেয়া, এবং পরবর্তীকালে নবাবগঞ্জ এবং নারায়ণগঞ্জের কালীগঞ্জ সেখানে এবার কিন্তু জেনে বুঝি উদয় সেই কাজগুলো করছে, তারপরও মনের ভিতরে ভয়, একটা জড়তা, এবং একটি মিথ্যে ঢাকার জন্য বারবার অনেকগুলো মিথ্যে, তারপর বেশ খানিকটা একটি ব্যাগ আনা নেওয়ার মাধ্যমে বেশ ভালো অর্থ উপার্জন, যেগুলো এই দারিদ্র একেবারে দারিদ্রতায় জর্জরিত পরিবারের হাতে বেশ কিছু টাকা তুলে দিতে পারা, এইসব কিছু মিলিয়ে চলছে তখন উদয়ের জীবন। আর এইসব ঘটনা শুনতে শুনতে যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন তাদের কিছু নাম আমি পড়ে ফেলি। সুজন আছেন, পারভেজ মামুন আছেন, আর আপনার নাম পড়ে দিলাম, রাসেল মিয়া জয়েন করেছেন, সুরুজ জয়েন করেছেন, শাহাবুদ্দিন মাঝি জয়েন করেছেন, হাসনাতুল আচ্ছা জয়েন করেছেন, হাসমাতুল্লাহ খান, মাহমুদ হাসান জয়েন করেছেন। অনেকেই বলেছেন যে আমরা শুধু শুনতে পাই না, আমি আমি লিখে দিচ্ছি ফেসবুকে, আপনারা কিন্তু অনলাইনে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সরাসরি শুনতে পারেন, www.dhakafm904.com একেবারে ব্রাউজ করলে সরাসরি আমাদেরকে শুনতে পারবেন, এবং আমাদেরকে ফেসবুকে এসে আপনি আপনার মতামত জানাতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সেটাতে আপনি এসে লাইক করে রাখতে পারেন, আমাদের এই পোস্ট দেখতে পারেন, অন্ধকারের গল্পের নিজস্ব ফেসবুক পেজ আপনারা সেখানে আসতে পারেন, এবং সেখানে এসে অন্ধকারের গল্পের যে কোনো পর্বের আপডেট আপনি পেতে পারেন, facebook.com/oz90.4 লিখে সার্চ করলে সেই পেজটি পেয়ে যাবেন, এবং আমাদের ঢাকা এফএম 90.4 এর যে অফিসিয়াল পেজটি সেখানে উদয়ের একটি ছবি সরাসরি স্টুডিওতে বসা আছে, এরকম একটি ছবি দেওয়া আছে, যেখানে আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, চাইলে মেসেজ করতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। স্বর্ণ চোরাচালান বিষয়ে আমরা বেশ কিছু কথা উদয়ের কাছ থেকে ধীরে 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 ধীরে, উদয় যে প্রক্রিয়াটুকুনে জড়িত ছিল, মানে শুধুমাত্র এই যে আনা নেয়ার বিষয়টি, এর বাইরেও ধীরে ধীরে সে যে বিষয়গুলো জানতে পেরেছে সেগুলো শুনব, সেগুলো জানতেও চাইব, আপনার মতামতও জানতে চাইব, অনেকেই জানাচ্ছেন সেগুলো আমরা পড়ব। তবে এই যে স্বর্ণ চোরাচালান এত বেশি জনপ্রিয়, এটার পিছনে একটা দারুণ দারুণ কথা আছে, কিংবা দারুণ কিছু প্রক্রিয়া আছে, দারুণ বলছে এই কারণে যে তাদের জন্য, যারা এই স্বর্ণ চোরাচালান প্রক্রিয়ার সাথে জড়িত তাদের জন্য কিন্তু এই ঘটনাটা অনেক বেশি চটকদার, বিশেষ করে টাকার অঙ্কে বেশ লাভজনক, এবং স্পেশালি দেখা যায় যে আমাদের বিমানবন্দরে, আমাদের বিভিন্ন বিমানবন্দরে বেশ কিছুদিন পরপরই বড় বড় এরকম চালান ধরা পড়ে, এবং এটা বোধহয় মাঝে সাঝেই আমাদেরকে অবাক করে দেয় যে এত স্বর্ণ কেন। এবং যেটা খুব বেশি প্রচলিত আছে যে বাংলাদেশ এবং দুবাইয়ের ইন্টারন্যাশনাল বাজারে স্বর্ণের দামের একটা আকাশপাতাল পার্থক্য রয়েছে, সে দাম বেশ খানিক সময় কিন্তু ওঠানামা করে। আবার ঢাকার কোন অলংকারের দোকান কিংবা মানে জুয়েলারির দোকানে কিন্তু স্বর্ণের বার বিক্রি হয় না। আমরা মাঝে মাঝে রেডিও, টিভি বা পত্রিকা, বিভিন্ন মিডিয়া যত নামি দামি জুয়েলার্সই হোক না কেন, কারো কাছ থেকে আপনি স্বর্ণের বার আসলে কিনতে পারবেন না, কারণ স্বর্ণের বার বিক্রি করে তেমন লাভ থাকে না, লাভ হয় অলংকার হিসেবে বিক্রি করলে। আর এই জুয়েলারি মালিকরা স্বর্ণের বার কিনলেও অলংকার তৈরির জন্য প্রায় সবাই তাঁতি বাজারের উপর নির্ভরশীল, যেমনটা উদয় বলছিল যে সবচেয়ে বড় বাজার স্বর্ণ চোরাচালানের হচ্ছে তাঁতি বাজার, এবং তারপরই আসে কালীগঞ্জের নাম। আর তাঁতি বাজারের কথা যদি বলি, সেখানে 24 ক্যারটের বার দিয়ে 22 ক্যারটের অলংকার তৈরির আদেশ দিলেও আদতে সেটা কত ক্যারটের অলংকার হবে সেটা একমাত্র জুয়েলারি মালিকরাই জানেন, এর বাইরে কারো পক্ষে জানাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। অথচ পরবর্তীতে কোন ক্রেতা যখন তার অলংকার বিক্রয় করতে এই দোকানে আসেন, তখন কিন্তু সে ওই 22 ক্যারটেরই দাম দিতে হয়। সুতরাং তারা কিন্তু এই একটি দারুণ দারুণ একটি ঝুঁকি বলেন কিংবা লাভের জায়গা বলেন, একটি ফাঁক তারা এখানে রেখে দিয়েছেন। এবং স্বর্ণের খাটিত্ব নির্ধারণ হয় আসলে ক্যারট দিয়ে, 24 ক্যারট স্বর্ণের দাম, স্বর্ণের মানে 24 ক্যারট স্বর্ণের মানে হচ্ছে 99.95% খাঁটি স্বর্ণ, 22 ক্যারট মানে হচ্ছে 2 ভাগ খাদ এবং 22 ভাগ স্বর্ণ, আর 18 ক্যারট মানে 6 ভাগ খাদ এবং 18 ভাগ স্বর্ণ। বাংলাদেশের ব্যবসায়ীরা 22 ক্যারট বলে যে স্বর্ণ অলংকার বিক্রি করে সেটা আন্তর্জাতিক বাজারে 18 ক্যারেট বা তার সমপর্যায়ের হয়। সামান্য কম বেশি হতে পারে, তার মানে একদিকে দামের পার্থক্য থেকে প্রতি ভরিতে তারা লাভ করছেন অনেক টাকা, এবং খাদ মিশিয়ে 18 ক্যারেটকে 22 ক্যারেট বলে জ্বালিয়ে দিয়েও কিন্তু লাভ করছেন আরো প্রায় একটি বড় অঙ্কের টাকা। এভাবে প্রতি ভরিতে লাভের অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে ওঠে। আমরা উদয়ের কথাগুলো শুনছিলাম, উদয় ধীরে 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 এবার পাচার প্রক্রিয়ার সাথে কিছুটা সাহস হয়ে গেছে, কিছুটা ভালো লাগছে, এরকম ব্যাপারগুলো তো হচ্ছে অপরাধ যে আপনি করছেন, তখন ততদিনে কি মানে এই কাজটা কি কেমন লাগছে আপনার, মানে কি
আস্তে প্রথম প্রথম একটু ভয় অনুভূতি হয়েছে, তো আস্তে আস্তে এটার সাথে পুরা জড়ায় যাওয়ার পরে আর বেশি একটা ভয় হইতো না।
আচ্ছা,
যে এটা স্বাভাবিক ভাবেই আমি এটা আনন্দ করতাম, এতে কোনো মানে মানে মাঝখান পর্যায়ে এটাতে কোনো যেমন পড়াশোনার মোটা বই, বইয়ের মাঝখানে মানে দুই পাশ করে মাঝখানে কাগজ কিছু অংশ সুন্দর করে কাইটা ছিঁড়া আস্তে করে মানে যে বসান যায় মাঝখান দিয়ে, তো বইটা আবার যদি আবার আটকে দেন একদম বই মনে হইব বাইরে মানে সব কাগজ কিন্তু ভিতরে যে ওই জিনিসটা আছে ওইটা কিন্তু বুঝে যায়
স্বর্ণের বার।
হ্যাঁ, বার ওইটা আমার বড় ভাই মানে মানে উনি আমাকে এমনি করে দিছে, মানে এমনি বুঝে জানে যে ভিতরে বই আছে বুঝে যায়, কিন্তু বুঝা যায় না যে এটার ভিতরে কেন
এরকম বই নিয়ে কোথাও পাচার করেছেন।
জি ভাইয়া,
আমরা সেই ঘটনাটা শুনি।
জি ভাইয়া, আমার মানে এই বই নিয়ে পাচার করতে গিয়ে আমার একটা সমস্যা পড়তে হয়েছে।
আচ্ছা,
তো আমি সমস্যাটার কথা বলতাছি। তো গুলিস্তান একটা আমার ভাইয়ের কাছে স্বর্ণের অর্ডার আছে, যে আমার ভাই 2 পিস স্বর্ণ লাগবে, মানে বেশি পিস আর অর্ডার হইতো না, কিন্তু একটা স্বর্ণের দাম অনেক টাকা, যেমন একটা স্বর্ণ 10 ভরি স্বর্ণের দাম 4,10,000 টাকা, ঠিক আছে, অনেক টাকা দাম। তো 2টা স্বর্ণ লাগবো, যে তো তার সাথে আর টাকার লেনদেন বেশি একটা মনে হয় আগে হয় না, অনেক সুসম্পর্ক ছিল। তো ভাই আমাকে বলে তোর তো এই জায়গায় যাইতে হইব, এই জায়গায় আমার পরিচিত লোক, কোনো সমস্যা নাই। তো উনি ওনার কাছে আমি আসি, আসার পর ওই যে আমার বইয়ের যে সিস্টেমটা, একটা বই ওই যে দুই পাশ কইরা মাঝখানে বইয়ের মাঝখানে অংশটা মোটা বই, মাঝখানে অংশটা কাগজটা মানে মাঝখানে কাগজ টুকরা টুকরা করে কাইটা সুন্দর করে বইসা বইটা আমাকে দেয়। তো আমি তো জানি যে বইয়ের ভিতরে স্বর্ণ আছে, তো এরা দিয়ে তো আমি কই যেতে হবে ভাই, কয় গুলিস্তান যেতে হবো, পাতাল আছে না গুলিস্তানের পাতালের পাশেই ওনারা থাকে, গুলিস্তান স্বর্ণের দোকান আছে। তো আমি গাড়িতে উঠি, তো ওই জায়গা থেকে গাড়িতে উঠি, উঠার পর সাইনবোর্ড থেকে গাড়িতে উঠি, তো উঠার পরে আমি গুলিস্তান যাই, অনেক জ্যামের ভিতরে যাওয়ার পরে পরে উনার নাম্বার আমার দিয়া দেয় আমার ভাই, তো বড় ভাই, তো আমি গুলিস্তান নামি, পাতালের পাশে মানে একটা গুলিস্তান স্টেডিয়াম আছে, মালানা বাসানি স্টেডিয়াম না কি
স্টেডিয়াম,
স্টেডিয়ামের পাশে দাঁড়াই, দাঁড়ায়া আমি ওনারে ফোন দিই, তো উনি বলে তুমি ওখানে দাঁড়াও, মানে যে লোকটা কাছে যাবো তুমি ওখানে দাঁড়াও, আইতাছি বেশিক্ষণ সময় লাগবে না। তো অন্য তো উনি আর আসে না, আসে অন্য একটা লোক, অন্য একটা লোক আইসে আমাকে বলে যে তুমি কি ওই জায়গা থেকে আইসো, এমনি এমনি কয়, আমি বলি হ্যাঁ, পরে বলে যে আসো আমার সাথে, আমি বলি যে যারা ফোন দিছি ফোনটা উনি আর ধরে না, তো যারা ফোন দিছি উনি আর ফোনটা ধরে না, যারা ফোন দিছি পরবর্তীতে, তো উনি বলে তুমি আমার সাথে আসো। তো আমি যাই, যাওয়ার পর আমার একটা ভিতরে মানে গলি মার্কেটের ভিতর দিয়ে অনেক ভিতরে গলি, আচ্ছা তো ওই জায়গায় আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে একটা মাঠ আছে ছোট মাঠের মতন, তো যাই, যাওয়ার পরে তো উনি আমাকে বলে যে স্বর্ণ আনছো, আমি বলি হ্যাঁ ভাই আনছি, তো ওই লোকটা তো লাগবে পড়ায় কয় ওই লোক লাগবো না, তুমি আমারতে স্বর্ণটি দাও, আমি কি ভাই আপনারা দেবো কে ভাই, আপনারা তো না। তো আমি এবার এর মধ্যে বড় ভাইয়ের ফোন দিই যে ভাই অন্য একটা লোক চাইতে আছে স্বর্ণ, তো কয় পরে কয় কোন লোক চাইতে আছে তত্ত্ব স্বর্ণ, তো আমার বড় ভাই আবার ওনারে ফোন দেয় যে লোকটার কাছে পাঠাইব, যে ওনারে ফোন দেয় যে কিরে স্বর্ণ তো তোর কাছে পাঠাইলাম, অন্য একটা লোক আইসে, তুই কি পাঠাইছিস কোন লোক, তো কয় কিরে ওই তো আমার কাছে আহেই নাই, মানে আমি ওনার কাছে যাই নি, মানে বলছে ওই তো আমার কাছে আহে নাই কুইতে গেলি। তো আমার বড় ভাই আমার ফোন দেয় কো তুই বিলার তো যাস না, আমি না ভাই অন্য একজন লোক আইসে কয় উনি আমার পাঠাইছে তেমার দে, তো আমি ওকে ভাই কথা কন, তো উনি আর কথা রাখবে না, মোবাইলটা কাটতে দে কাইটা, পরে নিচে আসার মেরা ফালাই, ফালানোর পরে স্বর্ণটি রেখা দেয়, রেখা পরে জোর জবস্ত করে রাখে, রাখার পরে উনি আমার টাস সুরে গেলে একটা থাপ্পড় মেরা বয়, থাপ্পড় মেরা বয় এমনকি বলে যে তোরা মেরালাম। তো উনার ওই যে লোকটা আমাকে নিয়ে আসে উনার লোক আবার কয়েকজন লোক ছিল মানে ভিতরে, তো সবাই মিলে আমার মারা অনেক, মারার পরে মারার হুমকি দেয় অনেক কিছু বলে, তো আমি অনেক মানে কি বলবো
যে
আমি যেটা আমার বড় বড় ছুরি সামনে আনছে মানে যেটা আমি মনে করছি আমার এটাই মানে আজকে শেষ দিন, ঠিক আছে, আমার বাবা মা জানবো না যে আমার মায়েরা ফেলছে কোন জায়গায়, হয়তো পাইবো না, তো আমার তো অনেক খারাপ লাগে ভাইয়া, তো আমি আমার অনেক ব্যথা মানে ব্যথা অনুভব করছি আমি কি কি বলবো, তো ওনারা আর আমার শেষ পর্যন্ত মারেন অনেক কাকুতি অনুমতি করি মিনতি করি, তো মারে না আমার চোখটা বাইন্দা বাইন্দা, তো আর বলে যে কোনো কথা বলবি না পাহাড়ি বান্ধে বাইন্দে, তো রাত বেশি হয়ে গেছে ভাইয়া, রাত বলতে একটা দুইটা বাজে, একটা গাড়িতে মানে পাশে নিয়া মানে গলি থেকে ভারি করিয়া মানে দৌড়াটা ভারি করে ভারি করে একটা ছোট গাড়িতে নিয়া পাশে নিয়া, তো ওনারা আমাকে একটু ভিতরে মানে গুলিস্তানের বাইরে একটা মুরগি পট্টি জায়গা আছে মানে মুরগি বেচা কিনা হয় বেশি, ঠিক আছে, ওই পাশে ফালা রাইকা ঠিয়া জায়গা, তো আশেপাশে লোকজন দূরে মানে ফালানোর কিছু কম পরে আর লোকজন আসে, লোকজন আসার দেখে একটা লোক এমনি আমাকে বাইন্দা রাখছে, তো আমাকে উঠায় উঠায় দেখে আমার অজ্ঞান অবস্থা, ঠিক আছে, অজ্ঞান অবস্থা, তো আমার হাসপাতাল নিয়ে যায় ঢাকা মেডিকেল, তো হাসপাতাল নিয়ে যায় আমার অবস্থা খুবই সিরিয়াস, তো আমি তিন দিন ওই জায়গায় ছিলাম, আবার বাবা মা জানেন আমার লাগে মোবাইলও নাই, ঠিক আছে, মোবাইল তো ওই জায়গায় ভেঙে ফালা দিয়েছে নিয়ে গেছে, তো আমি একটা অন্য জায়গায় তো একটা মোবাইল নিই, তিন দিন পরে মোবাইল নেওয়ার পরে আমি ওই বড়বার নাম্বারটা আমার জানা ছিল, আমি বড়বারে ফোন দিই যে ভাই যে আমার এমন এমন হাসপাতালে আছি, তো বড়বার এমন মাথায় টেনশন যে জিনিসটি যায় নয় অনেক ইয়াটিয়া, তো এক সময় আমার হয়তো খারাপ মনে করছে যে তিন দিন আমার খবর অনেক খারাপ মনে করছে যে নাকি আমি এটা সেটিং শুটিং করছি না কি করছি হয়তো মনে করছে, তো উনি আমার পরে ফোন পাওয়ার পরে উনি আমার আসি পরে কি রে কি হয়েছে তুই এমন এমন মানে অনেক ঘটনা তিনি মানে আমার তো কিছু কথা নেওয়ার জন্য মানে অন্য ভাবে কথা বলতে আছে, তো আমি বলি ভাই আমি তো আপনারা বললাম যে আমি ফোনও ধরাই দিছি কেমন তেমন অনেক কিছু, তবে দেখতে আমার সিরিয়াস অবস্থা হাত মানে মায়ের অনেক ইয়াতে দাগ টাক অনেক কিছু হাত একটা এই যে হাতটা আমার ভাঙ্গা পাচ্ছে ভাইয়া, তো এই পাশ দেয়া এই পাশ দেয়া আমার মানে যদি লড়াই মানে আটটা বাড়িতে হাত দিয়ে একটু ছুটে ফেলছি এই লাড়ি বড় গজার সিস্টেম লাড়িতে পারি, তো অনেকদিন আমার আটটা ব্যান্ডেজ করা ছিল তো মানে লাড়িতে পারতাম না, তো উনি আইসা দেখছে দেখার পরে বলে তুই তো সুস্থ এলো পরে আমি এটা দেখুন, ঠিক আছে, পরে উনি ওই হাসপাতালে খরচ দেওয়ার পরে পরে কিছুদিন পরে আমি সুস্থ ভাজি, এই দিক থেকে তো বাসায় অনেক টেনশন আমারে পাইতেছে না, আর আমার বড় ভাইয়ের কাছে ওই বড় ভাইটার কাছে আমার আম্মু আসতেছে যে তোর তোমার কাছে ভাই কাজে দেওয়ার পরে আমার ছেলেটা কয়েকদিন পর পরই বাসায় আসে না কি করে হেন তেন, তো উনি আবার একটু ইয়া দেয় বোঝায় যে সমস্যা নাই এক জায়গায় আছে এমন জায়গায় পাঠাইছি একটু অনেক ফাবর টোর অনেক কিছু মারে, তো মারার পরে তো আমার মার বুঝেন তো মার মন অন্যরকম, তো পরে আমি বাসায় যাই বাসায় যাওয়ার মানে এরপর আমি হাসপাতাল থেকে ইয়া পড়া পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে পরে আমার মা দেখে বেডিস মুড়িস করা মা তো কান্দা ওঠে যে কি হয়েছে তোর, এমন তো অনেক কিছু মানে মা ঘরের ছোট ভাই সবাই কান্দা ওঠে যে কি হয়েছে, আমি কোনো সমস্যা নেই গাড়ি থেকে পড়ে গেছি গা বড় ভাই শিখা দিচ্ছে আগে যে গেলে বলবি যে গাড়ির থেকে পড়ে গেছে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এমনি তো বড় ভাইয়ের অনেক টাকা লস হয়েছে আর মাথা নষ্ট, ঠিক আছে, তো অনেক আমি কিছুদিন এমনি বিশ্রামে ছিলাম অনেকদিনই প্রায় এক মাসের কাছাকাছি আমি বিশ্রামে ছিলাম, তো বিশ্রামে ছিলাম তো আমার দাঁড়ি কাজটা বেশি একটা করানো হইতো না আমি বাসায় ছিলাম, তো ইনি আবার মাঝে মাঝে গিয়া দেখাই তো একটু ওই রুটি দুধ কলা নিয়ে যাইতো
মানে আপনার এই যে এলাকার বড় ভাই
হ্যাঁ বড় ভাই দেখো যে তো উনার মাথা উনারও তো সমস্যা উনার বহু টাকা আদায় গেছে গা দুইটা জিনিসে তো বহু টাকা জানেন, তো ওই যে আমার এই কয়েকদিন যে আমি এই কয়েকদিন এই কাজে ছিলাম না তো আমার ছাড়া আবার হৃদয় একটা ছেলে ছিল ওই যে বললাম হৃদয় তো হৃদয়ের দিয়ে এই কাজটা তো এই কয়েকদিন করানো হয়েছে তো আমি পরে মোটামুটি সুস্থ হয়ে গেছি এক মাস যাওয়ার পরে এক মাসের কাছাকাছি যাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি, তো সুস্থ হওয়ার পরে আমার বড় ভাইয়ের কাছে আবার যাই যে যাওয়ার পরে যে ভাই এটা কি হইলো এমন বোধ কাহিনী বাইরে তুলে ধরি, তো ভাই বলে এটা অন্য একটা সিস্টেম করে গেছে আমি বুঝতে পারছি এটা তোর কি করানো আমি বুঝতে পারছি, তো থাক তুই কয়েকদিন শেষে থাক তোর কাজ করানো লাগবো না, তো ওই হৃদয় যাইবো নি
আমরা হৃদয়ের কাছে আসবো, আমি একটু জানতে চাই আপনার যে এলাকার বড় ভাই উনি এমনিতে কি করতেন মানে এটা তো করতেন
সবাই জানতো যে উনি কাপড়ের ব্যবসা করে ছোটখাটো আগে একটা দোকান ছিল, তো উনি সবাই জানেন যে উনি মানে শহরে মানে সাইনবোর্ড না বাইরে শহরে কাপড়ের অন্য দোকান আছে সবাই জানতো, এমনকি একটা ছোটখাটো দোকানও আছে উনি মাঝে বসত, মানে উনি ওই কাপড়ের ব্যবসার আড়ালে এই কাজটা করত।
আচ্ছা, আমরা আমরা উদয়ের কাছ থেকে আরো কথাগুলো শুনবো, আপনাদেরকে একটু বলতে চাই, শুনছেন অন্ধকারের গল্প, আর অবশ্যই শুনছেন ঢাকা এফ এম 90.4। ইহন রয়েছে আপনাদের সাথে অন্ধকারের গল্পে। আজ আমাদের অতিথি আছে, অতিথি হিসেবে রয়েছে উদয়, যে একেবারেই একেবারেই না জেনে শুনে আসলে জড়িয়ে পড়ে স্বর্ণ চোরা চালানের এই পাচার প্রক্রিয়ার সাথে, বাহক হিসেবে সে মূলত কাজ করে। এবং উদয়ের কথাগুলো যারা শুনছেন অনেকে আমাদের সাথে নানানভাবে লিখছেন এবং অন্ধকারের গল্পকে অনেক বেশি আপনারা ভালোবাসার জায়গায় রাখছেন, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে, যেটার যেটার ফলে আমরা আজ যখন কথা বলছি 49তম পর্বে কথা বলতে পারছি। এবং ইনশাআল্লাহ আগামী 29 মার্চ আমরা অন্ধকারের গল্পের 50তম পর্ব করতে যাচ্ছি, এবং সেই পর্বটা আসলে আপনাদেরকে নিয়ে আমরা সাজাতে চাই। আপনাদের মতামত আমাদেরকে পাঠাতে পারেন SMS এর মাধ্যমে, আর সেখানে সুযোগ করে দিতে পারেন আমরা যাতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, যেভাবে সেই পর্বটির জন্য আপনি SMS করবেন, OG স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার প্রফেশন স্পেস দিয়ে আপনার মোবাইল নম্বরটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেল করুন আমাদেরকে এই ঠিকানায় oz@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা পরামর্শ কিংবা অপরাধবোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, উদয়ের কথাগুলো শুনতে শুনতে অনেকগুলো বিষয় কিন্তু আমরা পাচ্ছি এবং সেই সব কিছু নিয়ে নিঃসন্দেহে আমরা কথা বলবো। আপনাকে মনে করিয়ে দিতে চাই আজকের রাত এখন সময়টা মানে কটা বাজে, 11:45, আর অনেকটা সময় আছে আমরা আরো এই সময়টা মাঝখানে, চাইব আপনি জেগে থাকুন। যদি মাত্র আপনার কোন ধরনের সমস্যা না হয় আগামীকাল, কোনো আপনার নিজের কাজের ক্ষতি করে আপনাকে বলবো না অনুষ্ঠান শুনুন, সেটা আমরা কখনোই চাই না। সবার আগে আপনার নিজের সুস্থতা, আপনার কাজ, আপনার আর নিজের ভালো থাকা, তারপর যদি এতটুকু সুযোগ আপনার থাকে চাইছি আপনি টিউন করে থাকুন ঢাকা এফ এম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফ এম স্টেশনটি। অন্ধকারের গল্প নিয়ে ইভান অনেকটা রাত জুড়ে আপনার সাথে থাকবো, আর অবশ্যই উদয়ের উদয়ের কথা ধরে আপনাদের মূল্যায়নগুলো আমি পাচ্ছি 16260 এই নাম্বারে। অলরেডি অনেকেই SMS করে ফেলেছেন, ফেসবুকে আসতে পারেন, আপনি দেখতে পারেন উদয়ের ছবি স্টুডিওতে বসা, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমি কিছু নাম বলে ফেলি, পিয়াল জয়েন করেছেন আমাদের সাথে, ইলিয়াস জয়েন করেছেন আমাদের সাথে নবীনগর থেকে, এদিকে আরিফ জয়েন করেছেন কসবা থেকে আমাদের সাথে, এবং জয়েন করেছেন নামটি ঠিক কাকলি, আচ্ছা কাকলি জয়েন করেছেন আমাদের সাথে, পারভেজ আছেন, সুজন আছেন, মামুন আছেন, ফরহাদ, সোহাগ রূপগঞ্জ থেকে জয়েন করেছেন, শফিউদ্দিন আছেন আমাদের সাথে, এদিকে জুই মোল্লা জয়েন করেছেন, নিপা শাওন জয়েন করেছেন, আরো অনেকেই আছেন। ফেসবুকে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের কথাগুলো নিঃসন্দেহে আমরা পড়ব, ছদ্মনাম পড়ব না। জয়েন করেছেন শান্ত আছেন, মিজানুর রহমান, মামুন, মৃধা, জনি ইসলাম, পারভেজ মোহনের কথা বলেছি, এদিকে আছেন আমাদের সাথে অসংখ্য বন্ধুরা, অনেক নাম এবং সেই নামগুলো অবশ্যই পড়তে চাই ম্যাক্সিমাম যতগুলো সম্ভব। সাজ্জাদ সাদ জয়েন করেছেন, নির্মল মণ্ডল, আচ্ছা আনামুল রানা আছেন, সুজনও আছেন আমাদের সাথে। বন্ধুরা, আমরা উদয়ের কথাগুলো যখন শুনছিলাম স্বর্ণ চোরা চালান সম্পর্কে, আপনাদের কাছে যে এরকম যদি কোন তথ্য বা যে কোনো কিছু অথেন্টিক থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই 16260 নাম্বারটিতে, অথবা ফেসবুকের ফ্যান পেজও facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। পোস্টটিতে একটি আমাদের দেয়া পোস্টটিতে একটি লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন আপনি, এবং আপনাদের সেই তথ্যগুলো আমরা শেয়ার করব যেগুলো স্বর্ণ চোরা চালান বা পাচার প্রক্রিয়ার সাথে আপনিও জানেন, এরকম কোন তথ্য আমাদেরকে পাঠাতে পারেন। আর একটি শক্তিশালী চক্র আসলে এখানে কাজ করেন এবং তারা মূলত নানান ধরনের ব্যবসার আড়ালে স্বর্ণ, রূপা, মাদক বা মুদ্রা সহ নানান ধরনের মালামাল পাচারের কাজে তারা কাজ করে থাকেন। এরকম অনেকগুলো ঘটনায় আমরা শুনতে চাচ্ছি, আমরা জানতেও পারছি যতটুকু যে কাজটুকুর মাঝখানে উদয় জড়িত ছিল নিজে সরাসরি, সেই জায়গাগুলো ধরে আমরা সেই কাজগুলো শুনতে পারছি এবং ধীরে ধীরে আবিষ্কার করছি আসলে অন্ধকারে থাকা এই স্বর্ণ চোরা চালানের প্রক্রিয়ার সাথে কি কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে, আমরা হয়তো মাঝে সাঝে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন বা রেডিওর মাধ্যমে আমরা শুনতে পাই এই ঘটনাগুলোর কথা। স্পেশালি আমরা যখন পত্রিকার পাতায় নানান ধরনের বিস্কুট বার কিংবা নানান ধরনের কয়েন, নানান আঙ্গিকে স্বর্ণ চোরা চালানের বিষয়গুলো দেখি, চোখ হয়তো আটকে ওঠে। আজ আমরা সরাসরি সেরকম বেশ কিছু প্রক্রিয়ার কথা শুনছি। সরে গেল উদয়, মানে খানিকটা অসুস্থতার কারণে উদয় বিশ্রামে চলে গেল, উদয় হৃদয়ের কথা বলছিল। হৃদয় কি আপনি আগে থেকে চিনতেন কিনা, একটু হৃদয়ের কথা শুনতে চাই।
তো আগে থেকে চিনতাম না, ও বরাবর সাথেই থাকতো।
আচ্ছা,
বরাবর সাথে থাকতো। তো ওই হৃদয়ের দা মানে কয়েকদিন কাজ চালানো হয়েছে, তো আমাকে উনি বলছে তুই কয়েকদিন রেস্টে থাক। তো এর মধ্যে হৃদয় একটা কাজে গিয়া দরা খায়, মানে ছেলে
আপনাকে এভাবে জড়িয়ে পড়লেন। এবার শুনি,
তো বড় ভাই সাথে আরেকজনের চাকরি মানে ব্যবসা করত। তো ব্যবসা করার ফলে তো উনাদের সাথে কথায় কার চুক্তি হয়েছে অথবা কিছু একটা হয়েছে, তো দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়া মানে ওরা ব্যবসার থেকে আলাদা হয়ে গেছে। তো উনি আবার জানতো যে বরাবর সিন্ডিকেট হলো হৃদয়, উনি উনার মালামাল আইনা নেওয়া দেয়। তো আমাকে আবার চিন্তা না, আমি তো নতুন ঢুকছি, বেশি দিন হয় নাই। তো হৃদয়কে উনি ময়মনসিং এ পাঠায়, ময়মনসিং। তো তিন পিস স্বর্ণের বিস্কুট নিয়ে যেহেতু এ জায়গায় দিয়া, তো হৃদয় আবার একটু ট্যালেন্ট পড়ছিল, মানে একটু সাহসী। তো ও আবার ভয় পাইত না, আরে ভাই সমস্যা নেই, ঠিক আছে যাম, সমস্যা নেই। তো হৃদয়ের ব্যাগের ভিতরে, ঠিক আছে ব্যাগের ভিতরে ওরে ব্যাগ দিয়া, ব্যাগের ভিতরে তিনটা জিনিস দিয়ে দেয় যে আস্তে আস্তে যাইস। তো হৃদয় ওখান থেকে গাড়িতে ওঠে, গাড়িতে ওঠার পরে তো সেখানে ময়মনসিংহ গিয়া পৌঁছায়। তো এটা যেমনি হোক ময়মনসিংহ গিয়া পৌঁছায়, মানে ওই লোকটার কাছে যাইব যে, তো লোকটার কাছে এখনো পৌঁছায় নাই, মানে যে লোকটার কাছে যাওয়ার কথা। তো ওই যে আমার বড় ভাইয়ের সাথে মানে এলাকার বড় ভাইয়ের সাথে যার সাথে একটু দ্বন্দ্ব ছিল, তো উনি হয়তো যে কোনো এক জায়গা থেকে নেট পাইছে যে ওই ময়মনসিংহ যাইব অথবা যেমনি যাইব। তো ওই জায়গায় হয়তো লোক লাগায় রাখছে, লোক লাগায় রাখার পরে হৃদয় ওই জায়গা থেকে ধরে ফেলছে, মানে ময়মনসিংহ যাওয়ার পরে, ময়মনসিংহ নামার পরে হৃদয় ধরে ফেলছে। তো হৃদয়কে ধরে ফেলার পরে পরে হৃদয় তো এমনি অনেক কিছু বাইরে চেষ্টা করছে কিন্তু পারে নাই। তো পরে ওনারে এক জায়গায় হৃদয় এক জায়গায় নিয়ে যায়, মানে উনাদের এই গোপনে আস্তানা, উনাদের নিয়ে যাওয়ার পরে হৃদয় অনেক মারে, মারার পরে হৃদয় থেকে ওই জিনিসটি নিয়ে যায়। জিনিসটি তো অনেক মূল্যবান, এই জিনিস দিয়ে তো আর মানে জেলে অথবা পুলিশের আইন প্রশাসনের হাতে ধরা যায় যেগুলো না। তো হৃদয়ে কি করে, তো ফেন সিডল জাতীয়, ফেন সিডল তো চিনেন আপনারা, ফেন সিডল জাতীয় কিছু একটা দিয়া রিকোভারি জাস্ট, কিন্তু পুলিশ তো রিকোভারি ছাড়া ধরে না। তো রিকোভারি দিয়া হৃদয়ে ধরা দেয়।
রিকোভারি ব্যাপারটা কি,
রিকোভারি হচ্ছে কি ওর সাথে একটা জিনিস পাইছে যেটা অপরাধী জিনিস।
আচ্ছা আচ্ছা,
তো রিকোভারি দিয়া হৃদয়ে ধরা দেয়।
এই রিকোভারি ভাষাটা কি মানে কারা ব্যবহার করে, আপনারা নাকি পুলিশ?
না, পুলিশ ওর সাথে রিকোভারি পাইছি পরে ধরে লেগে গেছে যে এমন কথা বলে। তো হৃদয়ে ধরে লেগে যায়, ধরে লেগে যাওয়ার পরে এই জায়গাতে একটা বড় ধরনের একটা লস হয় মানে বরাবর। তো ওনার মাথা অনেক নষ্ট, মানে মাথা অনেক খারাপ, আমার সব জায়গাতে বিপদ দিতেছে। তো ধরে লেগে যাওয়ার পরে পরে সেটাই আমি জানতে পারে নাই। তো ওনারা ফোন দেয় কয় অন্য তাহে নাই। তো ধরার পরে পরে আমি মানে উনি মানে ইয়ার আমার হৃদয়ে জেলে নিয়ে যায়। তো জেলে লওয়া যাওয়ার পর অনেকদিন পরে জানতে পারে যে হৃদয় জেলে আসে যেমন এমন জায়গায়। তো বড় ভাই হৃদয়ের সাথে দেখা করতে যায় জেলে। তো হৃদয় অনেক মার দূর করে যে নাম, তো আর নাম বলে নাই, ও বলছে ভাই আমার কেমন জায়গা থেকে পাঠাইছে যে বলছে এই জিনিসটা একটু দিয়া হো, এই ময়মনসিংহের আশেপাশে জায়গার নাম বলছে। তো হৃদয় ভাইয়ের অনেক বিশ্বাস একটা ইয়া ছিল, লোক ছিল। তো আমরা ভাই আর আমি মিলা তো ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঠিক আছে ওই জায়গায় ওরা ট্রান্সফার করে এই জায়গায় আনে। তো আনার পরে পরে আমি আর ভাই পরে যাই চকবাজার। তো যাওয়ার পরে হৃদয়ের নামে একটা টিকিট কাটি, তো জানতে পারি যেমন এমন গেছে,
দেখা
করতে গেছিলাম।
তো
আমি ভালো লাগে গেছি ওখানে, ওই টাইমে আসছিলাম ভাইয়ের সাথে, ঠিক আছে। তো হৃদয় তো জেলে লেগেছে কিছুদিন পরে, তো আমি আর ভাইয়া যাই। তো যাওয়ার পরে হৃদয়ের সাথে দেখা করি ও জেলের ভিতরে। তো বাইরে দিয়ে দেখা করি, অনেক কথাবার্তা বলি। তো হৃদয় বলতেছে ভাই আমার অবস্থা অনেক খারাপ, আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করেন, আমার উপর অনেক টর্চারিং হয়েছে, মার ধরেছে, এমনকি জেলে আমি ভালোভাবে থাকতে পারতাছি না, ঠিক আছে অনেক ভাই আমার জন্য বাইরে নেব। তো বড় ভাই বলে যে সমস্যা নাই, তোর জন্য কিছুদিনের মধ্যে বাড়ি করে দেন, আর কয়টা দিন বাকি আছে, কয় ভাই যেমন তাড়াতাড়ি বাড়ি করেন। তো তারপরে আমি ওর সাথে অনেক কথাবার্তা বলি যে ভাই থাকো এমনি এমনি কিভাবে হয়েছে ঘটনা, তো ও আমাদের এই ঘটনাটা খুললা বলে যেভাবে যাওয়ার পথে তো আমাকে ধরে ফেলেন। তো আমি আর বড় ভাই চইলা আসি ওই জায়গার থেকে, চইলা আসা পরে তো পরে বাসায় চলে যাই, বাসায় চলে যাবো এমন বড় ভাইয়ের মন টন খারাপ ঠিক আছে, তো উনি আমার 200 টাকা দেয় যে গ্যাস চল যা। তো কিছুদিন পরে মানে কিছুদিন পরে বাইরের কাছে একটা বড় ধরনের স্বর্ণের জিনিস আছে যে মানে অর্ডার আসে, মানে ওইটা কি বাইরের কাছে আসবো, এটা হলো চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে মানে যেভাবে হোক চট্টগ্রামে স্বর্ণের জিনিসটা গেছে সাবরণ বিমানবন্দরের মাধ্যমে, তো ওইটা আনতে হইব। মানে বাইরে তো আর লোক নাই, একজন হইলো জেলে আর আমি আসি, তো আমি কিছুদিন যাবো ঢুকছি, তবু আমি দেখতেছি যে আমি এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত, এমনকি আমার বেশি একটা মানুষ চিনিও না, তো যাইতে হইব চট্টগ্রাম যাইতে হইব। তো উনি আমার কিছুদিন আগে বইলার আগে যে এমন দিন কেলাম তোর চট্টগ্রাম যাইতে হইব, 2-3 দিন আগে বইলা ফেলে
আপনাকে যেতে হবে,
হ্যাঁ যেতে হইব। পরে আমি বলি ভাই চট্টগ্রাম কোথায় যাম, চট্টগ্রাম তো আমি কোনোদিন বেশি একটা যাই নাই, কোনোদিনই যাইনি বেশি একটা কি, তো বলে যাবি আমি তোর গাড়িতে উঠা দিন, তো তোর লোক ওই জায়গায় মানে লোক অপেক্ষা করব ঠিক আছে, তুই ওই লোকের সাথে যা যা করবো আমার লোক আছে ওই জায়গায় কোনো সমস্যা নাই। বলে আচ্ছা, তো পরে বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে আমি বাসায় জানাই যে আমি 2-3 দিন পরে চট্টগ্রাম যেতেছি, পরে আমারে বাসাতে হলে তুই চট্টগ্রাম যাবি কি হঠাৎ, পরে আমি বলি এমনি যাবো, পরে বাসার থেকে অনেক না মানা করে যে না চট্টগ্রাম যাওয়া লাগবো না, তো যাইস না আমি তখন বাইরে বলে যে আর চট্টগ্রাম যাওয়া লাগবো না, তো ও যেমন আমি ঘরের থেকে পালা আমি চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনা করি।
আচ্ছা, আমরা চট্টগ্রামে যাব, চট্টগ্রামে পৌঁছাবো এবং চট্টগ্রামে কি কি ঘটনা ঘটলো, কিভাবে চট্টগ্রাম উদয় গেল, চট্টগ্রাম থেকে সে আসলেই ভালো করে ফিরে আসতে পারলো কিনা, আসার পথে কোন ধরনের বিপদ মানে ধরা পড়লো কিনা, উদয় ঠিক মতো সে পৌঁছতে পারলো কিনা, নাকি আগের মতো ভুল মানুষের কাছে ধরা পড়ে উদয় সে আবার মারধর খেয়ে বিছানায় এক মাসের জন্য কিংবা নির্দিষ্ট দিনের জন্য, কোন ঘটনাটা ঘটেছিল সেই সব ঘটনায় জানবো এই মুহূর্তে। আপনাকে জানাতে চাই, যেমন হৃদয়ের কথা বলছিল উদয়, তার জায়গায় তার রিপ্লেসমেন্ট হিসেবে হৃদয় কাজ করতে গিয়েছিল, এবং উদয় যখন বলছিল হৃদয় সম্পর্কে বলছিল হৃদয় অনেক বেশি সাহসী একটা মানুষ, কিন্তু সে তাদের ভাষায় যদি আমি বলি যে আনফর্চুনেটলি ধরা পড়ে, কিন্তু ধরা পড়াটাই হয়তো তার যোগ্য শাস্তির জায়গা হয়েছিল। সেক্ষেত্রে এই যে চোরা চালানের বিষয়গুলো আছে সেখানে শাস্তি প্রক্রিয়াটা যতদূর আমি আপনাদেরকে বলতে পারি বা আমার জানার জায়গাতে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, শাস্তি কিন্তু দ্বিবিধ হয়। প্রথমত চোরা চালানের শাস্তি হিসেবে পাচারকৃত পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয় এবং ধরা পড়ার পর চোরা চালানকারীকে শাস্তি পেতে হয় এবং শাস্তিটা হয় অর্থদণ্ড বা জরিমানা এবং অথবা কারাবাস। শুল্ক আইন 1969 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 উভয় আইনই চোরাচালানের শাস্তি বিধৃত আছে এবং বিশেষ ক্ষমতা আইন 1974 অনুযায়ী চোরাচালান একটি জামিন অযোগ্য অপরাধ। হৃদয় তো এখনো বোধ হয় জামিনে আসতে পারেনি, কারণ এইভাবে আপনি চোরাচালানের কারণে আপনি গ্রেপ্তার হলে আপনার জামিন হবার সম্ভাবনা একেবারেই নেই, এরকম একটি আইন রয়েছে। আমরা উদয়কে নিয়ে চট্টগ্রামে পৌঁছব, সাথে নিশ্চয়ই আমরা একটা বড় ধরনের রহস্যের জট খুলব। তার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই অন্ধকারের গল্প আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 11:56 ঘড়ির কাঁটায়, অর্থাৎ হচ্ছে ক্যালেন্ডারের পাতায় যে দিনটি আমরা জানছিলাম কিংবা ক্যালেন্ডারের পাতায় যে দিনটি রোববারের 22 মার্চ 2015 ছিল, সেই দিনটি খানিক্ষণের মধ্যেই কিন্তু 23 মার্চে পৌঁছে যাবে, 8 চৈত্র থেকে 9 চৈত্র, 1421 হয়ে যাবে এবং জামাতে ইসলামীর প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে পৌঁছে যাব আমরা অন্তত পক্ষে ক্যালেন্ডারের পাতায় 1436 হিজরি। আমরা ফিরছি নতুন দিনে নতুন ক্যালেন্ডারের তারিখে, তবে সময়টা মাত্র 4 মিনিটের আর এই 4 মিনিটের ফাঁকে বিজ্ঞাপন এবং গানের নামে উদয়কেও খানিকটা বিরতির সুযোগ করে দিতে চাই, একটা না কথা সে বলছে, পাশাপাশি আপনাদের কাছ থেকেও একটুখানি সময় চেয়ে নিচ্ছি, একটি বিজ্ঞাপন, তারপর জেমসের একটি গান নাজায়েজ শুনে আবারও আপনার প্রিয় আয়োজন অন্ধকারের গল্প নিয়ে ফিরছি। টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। একদম মধ্যরাত, ঘড়ির কাঁটা ঠিক ১২টা, অন্ধকারের গল্প আপনি শুনছেন, টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। ইভানকে শুনছেন আপনি এবং অন্ধকারের গল্পে আজ আমাদের সাথে উদয়, উদয় জয়েন করেছে, উদয় স্বর্ণ চোরা চালান এই প্রক্রিয়ার বাহক হিসেবে, বাজার প্রক্রিয়ার বাহক হিসেবে কাজ করতেন একটা দীর্ঘ সময় ধরে। উদয়ের কথাগুলি আমরা শুনছিলাম এবং ঘড়ির কাঁটায় যেহেতু ১২টা বাজে ১ মিনিট, আপনাকে আমি নতুন একটি ক্যালেন্ডারের পাতে নতুন একটি দিন নতুন একটি তারিখে স্বাগত জানাতে চাই। সোমবার ২৩ মার্চ ২০১৫, ৯ চৈত্র ১৪২১ এবং ২ জামাদিউস সানি ১৪৩৬ হিজরি। অন্ধকারের গল্পের এই আয়োজন আরো অনেকটা সময় জুড়ে চলবে। আপনাদেরকে বলি যে আজ আপনারা ৪৯তম পর্ব উপভোগ করছেন অন্ধকারের গল্পের, যেটা যে অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ এবং সেই পরিপূর্ণতা নিয়ে ৫০তম পর্ব পূর্ণ করতে চলছি আমরা আগামী সপ্তাহে, মানে ২৯ মার্চ ঠিক রাত ১০:৩০, মানে আগামী রোববার ঠিক রাত ১০:৩০। এবং সে অনুষ্ঠানটি সাজানো হবে, একেবারেই ঢেলে সাজানো হবে আপনাদেরকে নিয়ে, আর আরো বেশ কিছু চমক থাকবে। আপনাদের মতামত পাঠাতে পারেন আমাদেরকে এসএমএস এর মাধ্যমে, এসএমএস করতে পারেন মোবাইল ফোনে, মেসেজ অপশনে গিয়ে লিখুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন ১৬২৬০ এই নাম্বারটিতে, এবং ইমেল করতে পারেন ozi@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধবোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, ১৫তলা, গুলশান ১, ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ দিতেই চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, উদয়কে নিয়ে আমাদের চট্টগ্রামের কথাগুলো শুনবার কথা ছিল, তাই শুনব চট্টগ্রামে কি হলো না হলো। তার আগে যারা অনেক পরে টিউনিং করলেন ঢাকা এফএম তাদের জন্য বলতে চাই, যারা অনেকক্ষণ পরে টিউনিং করলেন ঢাকা এফএম 90.4 তাদের জন্য একটুখানি মনে করিয়ে দিতে চাই, উদয় যার জন্ম নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এবং প্রচন্ড পরিমাণে দারিদ্রতায় জর্জরিত একটি পরিবারে তার জন্ম, বাবা তিনি দিনমজুর, কখনো মাটি কাজ, কখনো মাটি কাটার কাজ, কখনো নানান ধরনের এরকম দিনমজুর বলতে দিন আনতে দিন খায় এরকম একটি ব্যাপার। উদয়ের মা যিনি গার্মেন্টস এ চাকরি করেন, সারাদিন পরিশ্রম করে এসে পরিবারটাকে চালানোর জন্য তিনি অর্থ উপার্জন করে সামান্য কিছু অর্থ দিয়ে এই সন্তান সন্তানী নিয়ে বাঁচবার একটি সংগ্রাম করতে থাকেন। উদয় স্থানীয় স্কুলে দারুণভাবে তার সময়গুলো কাটতে থাকে, ইনফ্যাক্ট ক্লাস সিক্স সেভেন এবং আরও দুইটি ক্লাসে তিনি প্রথম স্থান, মানে ক্লাসের ফার্স্ট বয় হিসেবে কিন্তু ছিলেন, এবং পরবর্তীকালে উদয়ের সেই উচ্ছলতা, সেই চমৎকার সময়গুলো, একদম শিশু বয়সে সেই সময়গুলোর কথা আমরা শুনেছি যখন তিনি অসাধারণ ক্রিকেট খেলতেন, ইনফ্যাক্ট ক্রিকেটের ভাষায় আমরা অলরাউন্ডার বলতে পারি, ব্যাট বল দুটোই উদয় করতে পছন্দ করতেন, প্রচন্ড দুরন্তপনা তার ছিল। উদয়ের সেই সময়ের একটা বড় একটি সাপোর্ট ছিল তার আতিক স্যার নামে একজন স্যার, যিনি তাকে একটি ঈদের দিনে উদয়ের বাবা মার কাছ থেকে প্রত্যাক্ষিত হয়ে, মানে স্বাভাবিকভাবেই তারা জামা কাপড় বা নতুন জামা কাপড় বা খাবার দাবারের বিষয়গুলো ছিল না, তখন সেই আতিক স্যারের কাছ থেকে উদয় জামা কাপড়ও পায়। ধীরে ধীরে উদয় ক্লাস নাইনে ওঠে এবং নাইনে ওঠার পর নানান ধরনের সেই স্কুলের ফিজ, রেজিস্ট্রেশন, আরো অনেক কিছুর কারণে একটা সময় বাধ্য হয়ে তার পড়াটা ছেড়েই দিতে হয়। কি করবে উদয়, একেবারে বেকার জীবন যাপন করছিল কিন্তু ঘরে বসে দরিদ্র মানুষ যারা তাদের এটা মানায় না, সাজায় না, বাবা মাও কিন্তু প্রচন্ড পরিমাণ আপাত দৃষ্টিতে স্বার্থপরের মতো মনে হয় তারা কাজে নেমে পড়তে বলেন সন্তানকে। উদয় স্থানীয় তারই এক বড় ভাই যাকে সবাই কাপড় ব্যবসায়ী হিসেবে জেনে তার হাত ধরে প্রথম কাজের অভার পায়। কাজটা খুবই সামান্য কাজ, একটি ব্যাগ যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে বা সেখান থেকে নিয়ে আসতে হবে, এতটুকুন কাজ উদয় কাজে নেমে পড়ে। একদিন তিনি উত্তরাতে প্রথমবারের মতো যান, তখন তিনি জানতেনই না তার ব্যাগে আসলে কি আছে। এভাবেই শুরু, এরপর নবাবগঞ্জের একটি পাচার প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেন। একটা সময় তিনি জানতে পারেন যে তিনি আসলে ব্যাগের ভিতর করে যা নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে স্বর্ণ বা সোনার বিস্কিট বা সোনার বার। উদয় প্রচন্ড পরিমাণে ভয়ে পড়ে যান এবং দেখা যায় যে উদয় তিনি এক প্রকার ভয়ের কারণে সেখান থেকে সরে আসতে চান, কিন্তু তার সেই অসহায় অবস্থা কিংবা দারিদ্রতার সেই কারণটাকে পুঁজি করে বড় ভাই উদয়ের কাছে আদতে বড় ভাই হিসেবে আবির্ভূত হন। বলেন যে তোমার তো এখানে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আনা নেওয়া বা এই প্রক্রিয়ার সাথে থাকবা এবং বিনিময়ে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবা। অবচেতন মন বা মনের ভেতরের কোন লোক বা যে কোনো কারণেই হোক না কেন, উদয় এবার জেনে শুনিয়ে বেল্টের মাঝখানে দুটি সোনার বিস্কিটের বার নিয়ে চলে যান নারায়ণগঞ্জের কালী বাজারে, যে কথাটা কালীগঞ্জের আগে ভুল বলেছিলাম, ধন্যবাদ অনেকে ঠিক করে দিয়েছেন সেখান থেকে যারা শুনছেন, কালী বাজারে যান। সেইখানে সেটাকে বলা হয় যে স্বর্ণ চোরা চালানের দ্বিতীয় স্বর্গরাজ্য, তাঁতিবাজারকে বলা হয় প্রথম স্বর্গরাজ্য, যেটা আমরা উদয়ের কাছ থেকে শুনলাম। উদয় সেখানে রাত অনেক হয়ে যায়, অন্য একটি মানুষের বাসায় রাত কাটান এবং আবার ফিরে আসেন, এরকম করে একটা পর্যায়ে উদয় পাচার প্রক্রিয়া অংশ নিয়ে একটি ভুল জায়গায় পাচার করে আসেন এবং সেখানে সে জীবনপণ লড়াইয়ের মাঝখান থেকে আসেন। প্রচন্ড মারধরের মাধ্যমে উদয় আহত হন, তার জায়গা নেন হৃদয় নামের একজন উদয়েরই মতো আরেকজন মানুষ এবং একটা সময়ে উদয় আবার সেই কাজে জড়িত হন। হৃদয় তিনি ধরা পড়ে এখনো পর্যন্ত শ্রীঘরে রয়ে গেছেন, যেটা জামিন অযোগ্য অপরাধ, এই চোরাচালান এরকম একটি আইন আমাদের কিন্তু রয়েছে। এবং পরবর্তীকালে উদয় এবার তৈরি, জেনে শুনি তিনি আসলে বাসার বারণ সত্ত্বেও বাসা থেকে পালিয়ে চট্টগ্রামে যেতে হবে স্বর্ণ চোরাচালানের স্বর্ণের সেই উদ্দেশ্যে বাহক হিসেবে তিনি কাজ করবেন। উদয়কে নিয়ে কথা দিয়েছিলাম যে চট্টগ্রামে যাব, তার আগে আপনাদের দেয়া কথাগুলো নিঃসন্দেহে আমি পড়ব। নিয়মটি আরেকবার জানাতে চাই, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি ছবি আমরা উদয়ের সরাসরি স্টুডিওতে বসে আছেন এরকম একটি ছবি পোস্ট করে দিয়েছি এবং চাইলেই খুব সহজে কিন্তু আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমরা উদয়ের কাছে ফিরে যেতে চাই, চলে যেতে চাই। উদয় কিভাবে সেই চট্টগ্রামে গেল, সেখানে কি হলো? উদয়,
তো পরে ভাইয়া আমি ওনার কাছে যাই, যাওয়ার পরে উনি বলে যে তোর এক সেট জামা কাপড় নিয়ে আসতে পারব না ভাই। তো উনি আমার কি করে, তো এক জায়গা থেকে একটা শার্ট, ঠিক আছে, শার্ট আমাকে কিনা দেয়, তো শার্ট কিনা দেয়। তো পরে আর উনার একটা প্যান্ট ছিল, প্যান্টটা আমাকে দেয়, প্যান্টটা কি থ্রি কোয়ার্টার প্যান্ট সিস্টেম। তো আমার ব্যাগের ভিতরে ভরা লই, তোলার পরে কয় তুই রাতটা থাক, সকালবেলা তুই রওনা দিবি, তোর ওই জায়গায় গিয়ে একদিন থাকতে হইব, তো থাকতে হইব। আমি বলবো একদিন থাকতে হইব, ওকে হ্যাঁ, তো বেশি সমস্যা নাই, আমার ওই জায়গায় লোক আছে। আর আমাকে ওনার নেওয়ার মূলত উদ্দেশ্য হলো আমাকে, আমি বেশি দিন হয় না ওনার কাছে আসছি, ও আমাকে বেশি একটা মানুষ চিনতো না, কারণ ওনার কাছে আমার ওনার কাছে বেশি একটা ভিড়াইতো না, মানে ভাইরে দেওয়া একটা কাজ করে, তো জানি কেউ না জানে যে আমি এই কাজটা করি। তো আমি এরপরের দিন সকালবেলা ওনার কাছে থাকি, থাকার পরে সকালবেলা নাস্তা খায়া, তো উনি আমার জন্য বাসের টিকিট কেটে রাখে, হানিফ বাসের টিকিট কেটে রাখে। তো টিকিট কেটে রাখার পরে আমাদের উঠতে হইব, তো আমরা ওই জায়গা থেকে সায়দাবাদ যাই, সায়দাবাদ উনার কাছে এক জায়গায় আত্মীয়ার বাসায় ছিলাম, তো ওই জায়গার থেকে সায়দাবাদ যাই। তো সায়দাবাদের থেকে হানিফে গইরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিন। তো দেওয়ার আগে আমি আর জিগালি কয় সাবধানে আসিস, তোর লগে আর একটা লোক আইব, তোর লগে গেলে তোর কোনো সমস্যা হইব না, তুই যাইস। তো যাওয়ার পরে তো উনি আমার আরেকটা ফোন দেয়, মানে মোবাইল সেট দেয়, আমার তো এর আগের মোবাইল সেট আমার হারিয়ে গেছে গা, তো উনি আমার আরেকটা মোবাইল দেয়। তো মোবাইল দেওয়ার পরে তো এই নাম্বার মোবাইলটা তোর কাছে রাখিস, তোর মোবাইল যেন হারা হারা না যায়। তো আমি বসি, বসার পরে পরে যাই হোক, আস্তে আস্তে পরে গাড়ি ছাড়ে। তো ছাড়ার পরে পরে কুমিল্লার একটা কাউন্টারের সামনে এসে গাড়ি থামে, যে সবার খাবার দাবার জন্য, তো ওই জায়গায় কিছু খাওয়ান টন খায়ালি, খিদা লাগছে না তুমি ডালকে। তোলার পরে তখন ভাবছিল দুপুর, মানে বেশি একটা সময় হয় না, 12টা 1টা দুপুর হইব। তো আমি যাই হোক, তো গাড়ি ওখান থেকে গাড়িতে যাই। তো গাড়িতে যাওয়ার পরে পরে আমি আস্তে আস্তে উজায় গিয়ে পৌঁছাই, চট্টগ্রাম গিয়ে পৌঁছাই। পৌঁছায় বাইরে ফোন দিই, এর মধ্যে বাইক কয়েকবার ফোন দিস আমারে, কিরে কি করস, ঘুমায় পড়ছিলি না কি করছিলি, আমার খবর টবর জানছে, কোনো সমস্যা হলে বলিস, তো অনেক কিছু বলছে। আর কেউ যদি তোকে বলে যে কই যাস, কাকার বাসায় বাইরে যেতে আসি চট্টগ্রাম। তো পরে ওই জায়গায় গিয়ে নামি, তো নামার পরে পরে আমি বাইরে ফোন দিই, ভাই আমি তুই জায়গায় গিয়ে পৌঁছাইছি, ওই বড় ভাইটাকে ফোন দিই যে আমি তুই জায়গায় গিয়ে পৌঁছাইছি, তো এখন কি করুম করে আমি ফোন দিয়ে বলতেছি। পরে আমার নাম্বারটা ওই লোকটার কাছে দিয়ে দেয়, ওই লোকটা আমার ফোন দেয় যে তুমি কই আইছো। পরে আমি বলি যে চট্টগ্রাম স্টেশনের সামনে আছে আমি। পরে কয় কি, তো উনি আমাকে বলতেছে তুমি স্টেশনের সামনে এসে দাঁড়াও, যে একটা, তো আমি একটা বাংলা লিঙ্কের বড় বিল বোর্ড আছে, ঠিক আছে, তো ওই বিল বোর্ডটার সামনে এসে দাঁড়াইও, দাঁড়ালে আমি তোমাকে আইসা রিসিভ করুম। তো আমি ওই জায়গায় দাঁড়াই, তো কিছুক্ষণ পরে অনেক লোকটায় খোঁজাখুঁজি করে লোকটায় তো পরে আমার কাছে আসে, আসার পরে বলে যে তুমি ঢাকা থেকে আইসো না, আমি বলি হ্যাঁ আমি আইসি। তো আমার উনি ভাইয়ের নাম করে বলে, নামটা ভাইয়ের আমি বলবো না, তো ভাইয়ের নাম করে বলে যে ওই তোমাকে পাঠাইছে না, আমি বলি হ্যাঁ ভাই। পরে তো চলো, পরে উনাদের জায়গায় লয়ে যায়। তো উনাদের যে জায়গাটা একটা গভীর নীরব জায়গা, ঠিক আছে, তো মানুষ বেশি একটা সচরাচর চলাচল করে না ওই জায়গাটার ভিতরে। তো যাই, তো যাওয়ার পরে ওই জায়গায় থাকি, তুমি একটু মানে তখন রাইট হয়ে গেছে, রাইট কয়টা বাজবো, রাইট একটু গভীর মানে 12টা 1টা এরকম বাজবো, তো রাইট হয়ে গেছে বেশি একটা। পরে রাইট হওয়ার পরে পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলো, ফ্রেশ ট্রেশ হয়ে তো কিছু খাওয়াতে এলো, পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাই, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তোরা আমার জন্য ওই ভাত তরকারির ব্যবস্থা করে, পরে আমি খাই নি। খাওয়ার পরে আমি একটু টায়ার্ড আছিলাম, মানে ক্লান্ত, তো আমি ওই জায়গায় মানে বিছানা ছিল তো ঘুমানোর, তো আমি ঘুমাই। তো ঘুমানোর পরে সকাল হয়, সকাল হওয়ার পরে আমি একটু বাইরে, হ্যাঁ উনাদের বইলা যাই যে ভাই আমি একটু বাইরে যাই না, একদিন থাকতেই হবে। তো বলে বেশি একটা দূরে টুরে যাইও না, ঠিক আছে? আর বলে তুমি তো জানোই, মনে করছো আমি ভালো তো জানি, জানোই কোনো নাম টাম কিছু একটা বললো না, এমনি ঘুরাতে বল, আর যদি কোনো কিছু জিগায় বলবা যে এই জায়গায় বেড়াইতে এসি, এমন এমন এই জায়গায় থাকি। তো যারা চট্টগ্রামে আমি একটু বাইরে বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাটোরা করি, একটু ইয়েটা করি, আনন্দ আনন্দ। তো ওই জায়গাটা পার্ক আছে, পার্কের ভিতরে গিয়ে মাঝে মাঝে মানে বসি। তো আমার একদিন থাকতে হবে, আমি একদিন একটু ঘুরা লইলাম চট্টগ্রামটাকে, কোনোদিন এমনি যাই নাই। তো এরপরে আমি আসি, মানে বাইরে আসার পরে পরে বড় ভাইয়ের মাঝে মাঝে অনেকের ফোনও দিছে যে ক্রিয়েটিক অনেক কিছু, হ্যাঁ ভাইয়ের লোক যোগাযোগ করছে। তো আসার পরে পরে যে লোকটা, ওই লোকটা একটু জোয়ান, মানে বেশি একটা বয়স না, 25-27 এরকম, 25-26। তো লোকটায় আমার পরে আমি যাই দুপুরবেলা, যাওয়ার পর আমার খিদার সময় মানে খাওয়ানোর সময়, তো বিকাল দুপুরবেলা আমি ওদিক যাই। যাওয়ার পরে তো দেখি মানে যেই ঘরটাতে আমি রাখছি, ঘরটা থেকে একটা নাই, ঘরটা তালা মারা, ওনারা খুঁজে জানি গিয়েছে একটা কাজে। তো আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমি হোটেলে, মানে হোটেলে যাওয়ার পরে আমি হোটেল থেকে নাস্তা খা, নাস্তার সাইরা নি। তো সাইরানোর পরে কিছুক্ষণ পরে অনেক হাইট হুইটা পরে আবার যাই, পরে আমার আবার যে কিছু খাইছি আমি হোটেল থেকে খাওয়ানটা খাওয়া লইছি, সমস্যা হয় না। পরে উনি বলে যে আচ্ছা কোনো সমস্যা সমস্যা কোনো টাকা টুকা লাগবো? আমি না টাকা, তবু উনি আমার 300 টাকা দিছে, আমার পকেট খরচে চালা চলে কোনো সমস্যাই না। পরে একদিন থাকার পরে, মানে একদিন থাকি, তো থাকার পরে পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা আমাদের রওনা দিতে হইব, ঠিক আছে? তো রওনা দেওয়ার কথা, তো ওই জায়গায় কি জানি তাদের মধ্যে সমস্যা হয়েছে যে জিনিসটা আমি যে স্বর্ণের বিক্ষু আনানোর মধ্যে, তো বলে যে না সকালে তো যাওয়া যাবো না, তোমার একদম পরের দিন, পরের দিন রাইতে যাইতে হবো। আমি বলি রাইতে যাইতে হবো, রাইতে তো ভাই রাইতে যাইতে সকালে গেলে ভালো হইতো না, যে রাত্রের বেলা কোনো সমস্যা নেই, তোমার একটা বুড়া লোক যাইব, বুড়া লোক তাদের তাদেরই সিন্ডিকেটিক লোক। তো আমি বলি ভাই বুড়া লোক যাইব, তোমার আমি এটা পরে বুঝাই দিব। পরে দুপুরবেলা আমি ঘুরাটুরা মানে বাইরের থেকে ঘুরাটুরা আসি, তো আসার পরে তো ভিতরে আসি, তো আসার পরে রাত তখন 6টা কি 7টা বাজছে। তো ওনার দেখি একটা ডাব নিয়ে আসলো, ডাব তারপর ফলমূলের একটু প্যাকেট ট্যাকেট নিয়ে আসলো ওই ভিতরে। তো আমি বললাম হঠাৎ এইগুলা লইলে আমার মনে হয় কি জানি কি কি হইলো, ওরা এগুলো আনতেছে কি লিগা ডাব ডুব। তো ওনারা ওই বুড়া লোকটার, বুড়া লোকটার বয়স হইব কত ভাই, 50-55 বছর, বেশি মধ্য বেশি তো বুড়া, 55 বছরের দিব। তো বুড়া লোকটাই আসলো, আসার পরে পরে উনি বললো যে উনি তোমার দাদা। আমি কি উনি আমার দাদাই দিয়ে যাবো কি লিগা, কয় এটা তোমার দাদা কইতে বোঝে, তোমার দাদা মানে হয়তো সেটা কেউ না বুঝতে পারে যে আমি 1 লাখ টাকা জামু লোক, একটা ব্যাগ লে মানুষ অনেক সমস্যা হতে পারে, তো উনি তোমার দাদা থাকবো পথে, কেউ যদি জিগায় দাদার লগে কাকার বাসায় বেড়াতে যেতেছি ঢাকা, ঠিক আছে? আমি বলি ও আচ্ছা আচ্ছা। পরে আমি আবার ইয়ারে জানাই বড় ভাইরে ফোন করে যে ভাই এমন এমন, হ্যাঁ এটা এমনই কোনো সমস্যা নাই, উনি তোর সবকিছু বুঝবো, আর উনি অনেক একটু বুদ্ধিমান ছিল, ঠিক আছে? এমন কি চালাকচুল টাইপের। তো ওনারা বলে কি রে কোনো সমস্যা হইতে না? আমি বলি না। তো ওনারা বলে তার রাইতে তোমরা রওনা দিবা। পরে আমার এক পাঁচজন আইসা, তো 6টা বাজে 7টার দিকে, তো বাইরে থেকে একজন আসে আইসা, পরে ওই কি জানি আনতে বলছিল, তো উনারে দেয় ওই যে যার কাছে আমি গেছি। দেওয়ার পরে পরে উনি আমার মানে দেওয়ার পরে উনি চলে যায়। যাওয়ার পরে পরে বলে কাস্টমার তাড়াতাড়ি চলে যেতে, মানে যত তাড়াতাড়ি যাই তত তাড়াতাড়ি ভালো। তো উনি আমার বলে যে একটা জাইঙ্গা আইনা বলে, এই জাইঙ্গাটা বুড়ালো জাইঙ্গা, জাইঙ্গার ভিতরে আবার প্যাকেট সিস্টেম আসলো, বড় প্যাকেট সিস্টেম পকেট। তো আমি বাইরে
গিয়া
পকেট সিস্টেম, তো আমি বাইরে গিয়া মানে ভিতরে গিয়া জাইঙ্গাটা, জাইঙ্গাটা রাবার টেল, ঠিক আছে? মানে প্যাটের সাথে একদম লাইগা থাকে যেমন সিস্টেম জাইঙ্গাটা। তো জাইঙ্গাটা পুরা লইছি, পড়ালার পরে ওই ভিতরে পকেটের ভিতরে 6 পিস স্বর্ণ, 6 পিস স্বর্ণ দেয় বহুত টাকা দাম, কি বলবো,
বিস্কিট বার
তো অনেক দাম, এমনকি এরা আনতে অনেক ভাবে আনতে। তো তো 6 পিস দেয় মানে জাইঙ্গার ভিতরে, ঠিক আছে? আর বেল, বেল পরে আলো মানে জানি টাইট থাকে জিনিসটা, মানে ভারত ভারত তো একটু নিচে থাকে, তো ইয়াটা পরে বেল পরে থাকে সিস্টেম, প্যাকেট সিস্টেমে লম্বা লম্বা করে একটা মানে স্বর্ণের বিস্কুট গুলো আর একভাবে দেয় না, একটা প্যাকেটের ভিতরে লম্বা বৈশা বসা, ঠিক আছে? মানে কষ্ট করে দিছে জাইঙ্গার ভিতরে। আর ওই ডাব আপেল উপরেটি আমাদের হাতে দিছে, জানি আমরা বেড়াতে যাইতাছি জানি, এমনই বোঝা যায়। তো বুড়া লোকটারে বানা দিছে আমার দাদা, তো আমাদের আটটার দিকে রওনা দিত এবং সোহাগ
ছিল
৬ পিস। তো আমাদের আটটার দিকে ওই জায়গার থেকে আমাদের রওনা দিতেই রওনা, মানে উনিও রওনা দিতেই তো উনাদের বাস স্ট্যান্ডে আমরা যাই। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বলে কোনো সমস্যা সমস্যা হইলে ফোন টোন দিও, ঠিক আছে, কোনো গাবড়ায় গুবড়ায় না, কোনো কিছু হইব না। তো চট্টগ্রাম থেকে মানে গাড়িতে উঠি, উঠানোর পরে আমরা গাড়ির মাছ বরাবর ডাইন সিটে বসি, আমি গ্লাসের সাথে আমার পাশে আমার দাদা, যে দাদা বানিয়ে নিয়ে গেছে দাদা, তো আর সামনে লো ওই জিনিসপত্র ডাব ডুব আর ব্যাগ ভিতরে রাখি। তো রাখার পরে তো ভিতরে গাড়ি দেয় তো উনি আমার আমাকে বুঝায় কোনো সমস্যা সমস্যা হইব না, আমি তোমার লগে আসি তোমার হইব না। তো আমি বললাম আচ্ছা সমস্যা নাই। তো উনাদের আমি বরবারে ফোন দিই যে ভাই আমি গেলাম রওনা দিছি, বা রওনা দে কোন সমস্যা হলে ফোন টোন দিচ্ছে, এরপর প্রতি মধ্যে তিনি অনেক ফোন টোন দিচ্ছে। তো গাড়ি গাড়িতে উঠি, উঠার পর গাড়ি ছাড়ে সাড়ে আটটার দিক দিয়ে, ছাড়ার পরে পরে গাড়ি ফেনি আইসা, মানে গাড়ি চলতে বলতে ফেনি আসা টায়ার পাঞ্চার হয়ে যায়, ফেনির দিক আসার পরে টায়ার পাঞ্চার হয়ে যায়, মানে গাড়ি তো আমি তো গাড়ি থামিয়ে গেছে হঠাৎ। তো আমি দাদাকে বললি কি হয়েছে দাদা, বলে বলে যে না, পরে পিছন থেকে একটা লোক বলতেছে যে গাড়ি টায়ার পাঞ্চার হয়েছে, একটু সময় লাগবে আধা ঘন্টা, আধা ঘন্টা বসে থাকতে হইব অন্ধকারের ভিতরে। তো অনেকক্ষণ বৈশা টুসা থাকি, পরে আধা ঘন্টা পরে গাড়িটা ঠিক করে, ঠিকঠাক করার পরে পরে গাড়িটা আবার ছাড়ে। তো গাড়িটা ছাড়ে, তো ছাড়ার পরে মানে চলতেছে গাড়ি চলতেছে, আমিও কিছুক্ষণ পরে পানি পুনি খাইতেছি, ঠিক আছে, এমন একটু ঘাম ঘুম বাইরেছে শৈলিয়া, প্রচন্ড বাতাস মানে গাড়িতে জানলাটা খুললে কিন্তু আমার শরীর থেকে ঘাম পড়তেছে, ঠিক আছে। আর কতক্ষণ পর পরে বড় ভাই ফোন দিয়া অন্যরকম একটা প্যারা দিতেছে যে তুই সাবধানে থাকিস, হ্যান ত্যান, বহুত টাকার জিনিস কইলাম, বহুত ব্যাপার সেবার, কেউ জানি না বোঝে, কেউ জানি কিছু না করে, বহুত কিছু বলতেছে। তো মানে আসতেছি চলতে অবস্থায় কুমিল্লা, তো কুমিল্লা গাড়িটা থামি একবার, কুমিল্লা মানে কুমিল্লা মেন টাউনে পাশে, তারপরে চেকপোস্ট। তো আমি দাঁড়ায় যাই কিসে, আরেকজন মানে হেল্পার বলতেছে চেকপোস্ট, তো আমি একটু ঘাবড়ে যাই, ঘাবড়ে যাওয়ার পরে পরে দাদা রায় মানে উনি আমার বলতেছে কিরে কিসে ভূমি ভূমি বাবা, হে ভূমি ভূমি বাবা ইতাছে না, কি সমস্যা, কিছু খাবি না খায়াল, আমার উনি বলতেছে, মানে উনি পুরা আমার দাদা, উনি এমন ভাব কেউ যাই না বুঝতে পারে, কিন্তু আমার ভিতর থেকে ভিতর দেওয়া ভয় ভয় কাজ করতেছে, একটা অন্যরকম ভয়। একদিক দিয়ে তো উনি বলতেছে যে এমনি যেমনি জিনিসটাকে আনতে হইব, কোনো সমস্যা না জানি আর কেউ বুঝবো না, তো কিরে কি সমস্যা তোর কি হয়েছে কেমন করতে, আমি আর কি ছিলাম আমার ডাক্তার দা ভয় ভয় কয় চুপ। তো চেকপোস্টটা আর কি বড় ধরনের গাড়ি, তো ঠিক আছে বেশি লাইট চেক করে নাই, লাইট লুইট মাইরা তো গাড়িটা সাইরা দিছে, লাইট লুইট মাইরা হালকা পাতলা যে কি আস্তে আস্তে গাড়ি চেক চেক করতে করতে পরে আমাদের গাড়িটাও সাইরা দিছে। তো সাইরা দিছে পরে পরে আবার আসি, তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যখন পার হই তো আরেকটা চেকপোস্ট বসে, দ্বিতীয় চেকপোস্টটা কি, তো দ্বিতীয়টা আমি তো মনে করছি যে যা ওকে বাইরে থেকে মানে সাইরা দিব, তো ও চেকপোস্টের আনপ্রশন কর্মী গাড়ির ভিতরে ওঠে, তখন আমি আরো ভয় পেয়ে যাই আমার যে কেমন অবস্থা, কতক্ষণ পরপর ওই দাদাটা আমার দিক চাইতেছে চাইতেছে আর কেমন জানি উনি মানে চোখ দিয়ে ইশারা দিতেছে। তো আমিও তো আমি নিশ্চয় বসে থাকি মানে ঘুম ঘুম ভাব আমার, মানে চাইলে আমার ভয় করে ওই আনপ্রশনের দিকে। তো
পুলিশের
লোক তো ওনারা, আমি আমি প্রথম মনে হচ্ছিলাম কি ওনারা শরীর টোল সব চেক চেক করে, তো ও শরীর টোল আর কোনো কিছু মানে কাপড় চোপড় আর কিছু চেক চেক করে নাই, মানে জাস্ট উপরের যে থাকে যে ব্যাগ গুলা বিভিন্ন জিনিস জিনিস থাকে না, মানে কাপড় চোপড় অনেক ব্যাগ বড় বড় ব্যাগ ব্যাগ ওইসব চেক চুক করে তো সেরা দিছে। তো ওখান থেকে আইলাম, তারপরে গাড়ি চালক পরে আমার উনি আবার বলতেছি সেটা যে তুমি এমন কে, তুমি তোমার লোক জানো কত টাকার জিনিস অথবা কি তুমি এমন করতেছো, মানে আসতে বলতেছি স্যার। তো আসার পরে পরে গাড়ি থেকে আসি, তো গাড়িটা এক জায়গায় থামি, ঠিক আছে, মানে মানুষের টয়লেট টয়লেট কিছু একটা করার জন্য গাড়িটা থামে। তো থামার পরে পরে আমি একটু নিচে নেমে আসতে চাই নাই, পরে উনি আমার লয়ে গেছে, লয়ে গিয়ে আমার বুঝাইতেছে যে তুমি এরকম করো না, আমি তো তোমার লগে আসি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এরকম কাজ আমি অনেক আগের থেকে করে আই, তোমার মতন অনেক ছেলে আমার রয়েছে, আর আমি তুমি তো আমার নাতি, ঠিক আছে, কিসের ভয় মনে করো তুমি আমার আসল নাতি। তো আমার ভিতরে যে কিরকম অনুভূতি আছে আমি তো আর বুঝতেছি না। তো এক দুইটা জিনিস হলো কথা ছিল, এর মধ্যে ছয়টা জিনিস, আর একটা জিনিসের দাম
আগে বলছি সোনার বিস্কিট বার,
হ্যাঁ সোনার বিস্কিট বারের দাম হইল ১০ লাখ টাকা, মানে কি একটা স্বর্ণের পিসের দাম হইল ৪ লাখ ১০ হাজার টাকা, তো এখানে বহু টাকার জিনিস আছে, বহু টাকার জিনিস আছে। তো আমি তো এমনি নিজে ভয় অনুভূতি হতেছে, এটি কিমনে কিভাবে নিয়ে যাবো। আমার আমার মনে হলো এই চিন্তা যে কখন আমি গিয়া পৌঁছাম আর কখন এই জিনিসটা তাকে দিন। তো ওখান থেকে মানে 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 পড়তাম করা ঠিক আছে। তো আমি গাড়িতে উঠি, উঠার পরে গাড়ি করে কিছুক্ষণ পরে গাড়িটা সারে। তো সারার পরে গাড়িটা আইসা মানে ঢাকা এসে থামি। তো থামার আগে আমরা মানে ঢাকায় ঢোকার আগে তো আমরা ওনার ফোন ছিল যে আমাদের বেশিক্ষণ আর সময় লাগবো না, আধা ঘন্টা কি 40 মিনিট সময় লাগবো, তো তুমি আয়া থাইম ঠিক আছে ওনার ফোন দিই। তো ফোন দেওয়ার পর আমরা যাই মানে গাড়ি আইসা থামে, থামার পরে পরে গাড়িতে নামি আর মানে জিনিস জিনিস লিয়া মানে ডাব ফলমূল নামি, ফলমূল ডাব এগুলো তো জাস্ট শো পরে নামি। নামার পরে ওই যে ভাইটা বড় ভাইটা উনি আসে আইসা বলে আহ না মানে বাবা কেমন আছেন, অথবা কি একটা অনুমতি দিচ্ছে যে বাবা কেমন আছেন আপনি।
পুরোটাই আসলে অভিনয়,
অভিনয় অভিনয়ের মাধ্যমে লেগেছে জানি কেউ জানি না বুঝি। আর জিনিসটা তো বহু টাকার মানে সন্ধ্যের বিস্কিট তো অনেক টাকার দামি। তো আসার পরে তো উনি একটা মানে ট্যাক্সি নিয়ে আসছে, ট্যাক্সি নিয়ে আসার পরে তো বলতে পরে গাড়িতে উঠছি, উঠার পরে কোনো কথা নেই উনি বাবার মতো নিবে ঠিক আছে জানি কেউ চেক চুক না। তো আয়সা তো ওনাদের যে আমার মানে বাইরে বড় বাইরের যে জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা যাই। তো মানে একটা বড় রুম ঠিক আছে, আর রুমের মানে রুমে মানে বাড়ি থেকে উঠি, উঠার পরে পরে ওই লোকটায় বলে যে তোমরা একটু ফ্রেশ ফ্রেশ হলে পরে আমি একটা রুমে মানে একটা সাইডে গিয়া তো আমার ওই জাইঙ্গার থেকে মানে জাইঙ্গার থেকে বাড়ি করে বাইরে জিনিসটি দিই বা একটু হালকা খুশি মুশি করি, কোন সমস্যা সমস্যা নেই একটু হালকা খুশি টুসি হয়েছে। বলতেছে যে আমাদের ভিতর দিয়ে যে খারা যাইতেছে মানে খারাপ অবস্থা যাইতেছে বহু টাকা সমস্যা সমস্যা। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করছে। তো খাওয়ান টাওয়ান খাওয়া অবস্থায় ওই দাদাটা আবার বলতেছে যে কি লোক লাই ভালো হয়তো অনেক ভয় পায় অনেক সিরিয়াস অনেক সমস্যা এমন টেমন অনেক কিছু অনুভব করতেছে। আরে তোরা আমার বড় বাড়ি বলতেছে হয়তো বেশি দিন আইনা রাখি নাই তো এরকম একটু অনুভব করতেছে। তো আসার পরে পরে জিনিসগুলো আবার রাখি, তো রাখার পরে তো উনি আমার বলে যে তুই বাসায় যা ঠিক আছে, আমারে 1200 টাকা দেয়, 1250 টাকা দেয়, 1250 টাকা দেয় যে বাসায় যা বাসার থেকে একটু আয় দেয় তোর লিগা তোর বাবা মা অপেক্ষা করতেছে অনেকদিন। আমার
কাছে তো পালিয়ে গিয়েছিলাম,
হ্যাঁ বাবার থেকে পালিয়ে গেছিলাম, আমার কাছে অনেকদিন আইসে আমি বলছি যে কই গেছে কই তারে অনেক কিছু বলছি ঠিক আছে আমার অনেক বিরক্ত করতে পারছে তুই বাসায় যা বাসাতে ফ্রেশ ট্রেশ। তো আমি প্রথম প্রথম একটু ভয় পাইছিলাম যে বাসায় গেলে তো আমার রাগারাই করবো অনেক কিছু করবো টরবো অনেক কিছু করবো। তো ভাই তো আমি বাসায় যাবো, তো আমি রিস্কা উঠি যে সাইনবোর্ড ময়লাগাড়া আমাদের বাসাটা জায়গাটার নাম ময়লাগাড়া,
ময়লাগাড়া
হ্যাঁ ময়লাগাড়া জায়গাটার নাম সবাই অনেকেই চিনে। তো যাই তো গাড়িতে মানে সিএনজিতে করে পরে ওই জায়গাটাতে ভিতরে যাই। তো যাওয়ার পরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে পরে মায় তো আমার দিকে কান্দা দিছি, কান্দা তুই এতদিন এতদিন কয়ে আসলি মানে এত দুই এক মানে দুই দিন কয়ে আসলি অথবা তুই না কয়ে কই গেছিস কান্দা দিছে। তো আমি বলি কোন একটা সমস্যা, আমি বলছি যে কোন একটা
আপনার খারাপ লাগে নাই যে বাবা মাকে এতদিন দেখলেন না মায়ের কাছে গেলেন,
মায়ের কাছে গেলে তো আমার তো আমার তো সমস্যা হয়েছে তো অনেক কাজটা করতে হইব ঠিক আছে আর যেভাবে হোক আমার পরিবার দিকে চলতে পারবো সংসার দিকে চলতে পারবো। তো আমি 1200 টাকা লয়া যাই, তো লয়া যাওয়ার পরে মানে লয়ে যাওয়ার পরে পরে আমার মা আমার দিকে যে কান্দা দিচ্ছে তো আমার নিজের চোখ দিয়ে পানি এসে পড়ছে, পানি এসে তো আমি আমার মার দিকে কান্দা দিই যে মা কোনো সমস্যা হয় না মা তোমার কি হয়েছে তুমি এমন করতেছো কেন, তুই এই যে না জেনে জেনে কই যাস আর তোরে হ্যাঁ কি কাজ করা তুই আমার এই কষ্ট এই কথাটা আমার বলস না এখনো তোর কি হয়েছে তুই বল বাবা কোন সমস্যা তোর। আমি কই না মা কোনো সমস্যা না এমনি একটা কাজে গেছিলাম আমি আসবি দেখো আমি কত সুস্থ কি ভদ্র তুমি বাবা তুই বাবা আর এই কাজ করিস না তোর কি কাজ করা তুই আমার বল খুলে বল। আমি মা কোনো সমস্যা নেই আর কাপড়ের কাজ তো আর কাপড়ের কাজ তো মায় কান্দা অনেক হায় বাবা বসার পরে পরে মায় আমার ভাত খাওয়া দেয় ঠিক আছে।
তারপর সেদিন
তারপর বসি বসে পরে মার ভাতে। আর ভাইয়া একটা কথা কি, আমার মার কান্দন আমি সহ্য করতে পারি না। ঠিক আছে,
ভাত খাইছিল
আলুর ভর্তা, ঠিক আছে, আর ডাল। তো ভাত খাই, তো ভাত খাওয়ার পরে পরে আমার ভাই আমার মানে সারি নেওয়া হলো যে ভাই ঘরে তো চাইল নাই, ঠিক আছে, মানে তো এত করে কিছু নাই, এই মা পাশে করতেন বাসা থেকে ধার করে আনেছে। তো আমার ছোট বাইরে আমি বাইরে বাইরের পর আমি বাসায় চাল মানে 5 কেজি চাল পরে আধা কেজি ডাল এইগুলো আবি যাবি কিনি। কিনার পরে মা বলে, পরে মার হাতে আমি আবার কিছু টাকা দেই যে মা তুমি খরচ ক্রস করো কয়েক, তো মানে মা তো জানছে যে আমি কাজের মাধ্যমে টাকা আনছি, কয়েক তুই এত টাকা খরচ করছিস তোর কি কোনো সমস্যা সমস্যা নাই? আমি না মা, বড় ভাই আমার টাকা দিছে যে কোনো এখানে কোনো সমস্যা সমস্যা হয় নাই। কয় বাবা তুই সত্যি করে আমার কত তোর কি কোনো সমস্যা সমস্যা হইতাছে নি? আমি কই না আমার কোনো সমস্যা সমস্যা হইতাছে না, আমি আল্লাহকে ভালোভাবেই আছি, ঠিক আছে। তো আমার ছোট ভাইটা বলে যে ভাই আমার তো মানে আমার ছোট ভাইটা 1 এ পড়ে প্রাইমারি স্কুলে। তো আমার ছোট ভাইটা আমাকে বলে যে ভাই স্কুলে আমি ফার্স্ট হয়েছি মানে প্রতিযোগিতা দিয়া, তা আমি অনেক খুশি হয়েছি এমন তখন। তো দারিদ্র পরিবার জানেনি তো কিরকম হইতে পারে, আমার কিছু টাকায় হয়তো মাঝে মাঝে আমি টাকা দেয় কিছু একটা করি। তো আমার মা তো গার্মেন্টস চাকরি করে, মাঝে মাঝে হয়তো অসুস্থতার কারণে গার্মেন্টসে যাইতে পারে না, কিছু একটা করতে পারে না, এমনকি ঘরে বসে থাকতে হয়। এমনকি আমার মা টাকার অভাবে ওষুধ কিনে খাইতে পারে না, অসুস্থ থাকে, অসুস্থ অনুভব করে, ঘরে বসাই একা একা কাঁদে মাঝে মাঝে।
তারপর সেদিন বাজার করে নিয়ে গেলেন এবং আপনার ছোট ভাই এসে বললো যে আমি একটা প্রতিযোগিতায় প্রথম হয়েছি, এই বিষয়গুলো তো নিশ্চয়ই ভাল লাগলো, বা এইগুলোর জন্যই আসলে এই অপরাধটাকে চালিয়ে
যাওয়া,
আমার পরিবারের সবাই ভালো আছে, আমার মা খেতে পারছে, আমার ছোট ভাইটা, এ কারণে কি এই অপরাধটা জেনে শুনে চালিয়ে যাওয়া?
জি ভাই, জেনে শুনে আমি এই কারণে ভাই আমি অপরাধ জগতে আসছি, কারণ আমার তো আমার একদিক দিয়ে আমার পড়াশোনা হইতেছে না, আর দিদা আমার এভাবে বসে থাকলে আমার পরিবারও চলতে পারতেছে না ভালো মতন।
আমি খুব একটা বোকার মতো প্রশ্ন করতে চাই আপনাকে, আমার আসলে জানতে ইচ্ছা করে। আমরা অনেক সময় ভাবি যারা অপরাধে জড়িয়ে পড়েন বা অনেকের কমেন্ট বা অনেকের এসএমএস সেই জায়গাটা থেকেও, যে এই অপরাধী হয়েও বা এরকম একটি কাজ করে, এই যে মায়ের জন্য আপনি যখন মায়ের কথা বলছিলেন, আপনি অঝরে কান্না করছিলেন, এই কান্নাটা বোধহয় প্রমাণ করে যে আমরা আসলে শেষ পর্যন্ত মানুষ। মাকে নিয়ে আপনার কি হয়, এই যে এই কাজগুলো করছেন, মা তো চাইতো না কখন আমার ছেলেটা এগুলো করুক, যত কষ্টই হোক না কেন, মা তো গার্মেন্টসে কাজ করছেন, তিনি সারাদিন পর এসে আপনাকে, এই যে কতদিন পর আপনি চট্টগ্রাম থেকে আসলেন, এই যে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, এই যে ভালো লাগার ভালোবাসার সন্তানের সাথে নারীর টানের যে সম্পর্ক মায়ের সাথে, সেই মা তো এটা চাইতেন না, তারপর আপনি সেটাই করছেন, সেটাই, এরকম কখনো মনে হয়নি যে মায়ের সাথে আমি দিনের পর দিন এগুলো মিথ্যে বলছি, এই কাজগুলো করছি, কি হতো ওগুলো? আমি একটু জানতে ইচ্ছে করছি
ভাই। আমার মনে হয়েছে যে আমি এই কষ্ট করতেছি, আমার খারাপ করতেছি যে আমি মার সাথে মিথ্যা কথা বলতেছি, আর ভাই আমার সেটা আমি মিথ্যা কথা আমার বলতেই হইতো, কারণ এই কাজটার কথা জানলেও মা আমার এই কাজটা করতে দিত না, যে লাগলে না খায়
তাকে। মাকে নিয়ে খুব এমন কিছু মনে পড়ে যে একদম খুব আপনার ইচ্ছে করে আমি নিষ্পাপ, আমি সবকিছু বাদ দিয়ে মায়ের কাছে এরকম করে থাকি?
মাঝে মাঝে আমার মনে চায়, কারণ আমার মাকে আমি অনেক শ্রদ্ধা করি, ঠিক আছে, মাকে আমি অনেক সম্মান করি, আর ছোটবেলা থেকে আমার মাকে আমি বেশি ভালোবাসতাম,
এখনো
ভালোবাসি।
মাকে এমন কিছু আছে যেগুলো বলা হয়নি কখনো মাকে বলতে চান? মাকে বলা হয়নি, একদম মন খুলে প্রাণ খুলে আজকে বলতে পারেন।
আমি আমার মাকে আমি একটা কথাই বলতে চাই যে অনেক সময় অনেক কথাই বলা হয় নাই, যে মা আমি তোমাকে না জানি না খারাপ পথে গেছি, খারাপ কাজ করছি, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি মা।
বলুন শুনলে উদয়ের এই না বলা অনেক কিছুই হয়তো অনেক কিছু বলে দেয়, অনেক কিছু।
ধারিণী মা, ও মা গর্ভ ধারিণী মা, আমার দিনগুলো নীরবে থেমে যায়, আমার রাতগুলো নীরবে
মায়ের কথা মনে পড়ে, মনে পড়ছে?
জি ভাইয়া, আমার যখন কোন একটা অসুস্থ, আমি অসুস্থ থাকতাম, আমার মা রাত জেগে আমার সেবা করত, এমনকি তিনি না খায় আমাকে খাওয়াইতো। আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে, এমনকি আমি যদি মারে গিয়া বলতাম যে মা পাইলাতে খাবার নাই খাওয়ান করে, তো মা যেভাবে হোক ধার করে পাশের থেকে আইনা আমাকে খাওয়াইতো। তারপর যদি যে কোন আবদার মা না পারলো, মা মিঠাই খাওয়ার চেষ্টা করত, যে কোন একটা কোনো কিছুতে মা ওই ছেলেটা কোন একটা উৎসবে এই ছেলেটা করতেছে, মা মার লাগে হয়তো টাকা নাই কিন্তু মা ধার করে না দিত। আমার মাকে আমি অনেক ভালোবাসি ভাইয়া।
যখন একবার চোরাচালান করে ধরা পড়লেন, আপনার হাত ভেঙে যাওয়া, প্রচন্ড অসুস্থ থাকা, সেই সময়
ভাইয়া আমার মা আমাকে অনেক সেবা করছে। আমি গোসল করতে পারতাম না, আমার এক হাত উঁচা থাকে, মানে এক হাত বা হাতটা আমার উঁচা কইরা আমার মা আমাকে গোসল করা দিত, পুরো শরীর মানে ধুয়া মুছা গোসল করা দিত। আমি হয়তো গরমে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ফ্যান চলতো না, বিদ্যুৎ না থাকলে উনি বাতাস করতো রাত জেগে আমার পাশে বয়া সেবা করত। তো এমনকি আমার এই অসুস্থতা আমি একটা মাস আমি কাটাইছি, একটা মাসের মধ্যে মানে প্রথম 10-12 দিন মায়ের কাজই করেনি।
মায়ের মুখটা মনে পড়ে চোখ বন্ধ করলে?
জি ভাই অনেক মনে পড়ে।
একটু চোখ বন্ধ করে মায়ের মুখটা মনে করুন তো।
আমি মা গো ঘুরছি পথে পথে, ফিরে যাব তোমার কোলে, আমার দিনগুলো নীরবে ধারিনী মা।
ফিরে এলেন, মায়ের কাছে গেলেন, বাজার করলেন পরিবারের সবার জন্য, এবং ধীরে ধীরে আবারও সেই পাচারকারী পাচারের সাথে আবার নিজের কাজে মারা গেলেন। আমরা একটু সামনের দিকে শুনতে চাই, এবং তার আগে ফ্রেন্ডস যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন 12:37 ঘড়ির কাটার সময়। অন্ধকারের গল্পে আজ উদয় আছে, যে একেবারে ক্লাস 9 যখন পড়ে সেই সময় তার অর্থকষ্টে পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে জড়া চালানির সাথে সে জড়িত। ওদের তোর মাকে নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছেন, তোর মা তো এখনো বেঁচে আছেন এবং
জি ভাইয়া
আপনাদের সাথে আছেন, আমরা সেই সব কিছু জানবো, সেই সব কিছু শুনবো। তবে উদয় প্রায় 4 বছরের মতো সময় ধরে কিন্তু সেই জড়া চালানির যে পাচারের যে অংশে বাহক হিসেবে কাজ করা সেটা আর করছেন না, সেখান থেকে তিনি ফিরে এসেছেন, সেই সব কিছু জানবো। আরো অনেকটা সময় আছে, মাত্র 12:30, আরো অনেক রাত জেগে থাকতে চাই যদি আপনার খুব বেশি কাজের ক্ষতি না হয়, ভাই বা কিংবা বোন কিংবা আমাদের একেবারে হৃদয়ের মানুষ মানে আপনারাই শ্রোতারা, আপনারা জেগে থাকতে পারেন, টিউন ইন করে থাকতে পারেন ঢাকা FM 90.4। বন্ধুরা, উদয়ের কথা শুনতে শুনতে আপনাদের কথাগুলো কিন্তু আমরা পড়ছি এবং অনুষ্ঠান শেষে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট এবং SMS কিন্তু আমি অবশ্যই পড়ব। যারা আমাদেরকে দেশের বাইরে থেকে অনলাইনে শুনছেন, নম্র শ্রদ্ধা এবং আজন্ম ভালোবাসা আপনাদের জন্য। অন্ধকারের গল্পের এই আয়োজন একেবারে যেহেতু আপনাদের কথা মাথায় রেখে, আপনারা ছাড়া আমরা বিগ জিরো, ডেফিনেটলি একেবারে শূন্য। আপনাদের ভালোবাসায় 49 পর্ব আমরা পার করে এসেছি এবং যার ফলশ্রুতিতে আগামী 49 পর্ব পার করছি ইনফ্যাক্ট, এবং আগামী 29 মার্চ এই অনুষ্ঠানটির 50তম পর্ব, আর সেই পর্বটি অবশ্যই আপনাদেরই হওয়া উচিত। আপনাদেরকে নিয়ে সাজাতে চাই, আর অনেক ধরনের চমক থাকছে এবং সে কারণে আপনার মতামত জানতে চাই, আপনার সাথে আমরা কমিউনিকেট করতে চাই। আপনি আমাদেরকে যেভাবে লিখতে পারেন, মেসেজ করতে পারেন, ওজি স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার প্রফেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আবারও বলছি, ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার প্রফেশন মানে পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। ইমেল করতে পারেন এই ঠিকানায় oz@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। ঠিকানাটা বলছি, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, Gulshan 1, ঢাকা। আর এই পুরো আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। ইভান তো রয়েছি আপনাদের সাথে এবং আরো অনেকটা সময় যেহেতু থাকবো, আপনারা আমাদেরকে ফেসবুকে এসে কিন্তু দেখতে পারেন। উদয়ের একটি ছবি স্টুডিওতে বসা, সেরকম একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, এবং সেখানে এসে আপনি এই পোস্টিং নিচে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন আপনার আরো অনেক বন্ধুদের কিংবা কাছের মানুষদের দেখে তাদেরকে জানান দেওয়ার জন্য। এছাড়া আপনি কিন্তু চাইলে খুব সহজেই আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমরা আবারও ফিরে যেতে চাই উদয়ের কাছে, উদয়ের কথাগুলো যখন আমরা শুনছিলাম, এরপর উদয় তারপর কি হলো?
তারপর ভাইয়া বাসায় সেদিন থাকি, তো সেদিন থাকার পরে তো মা বলে,
আচ্ছা 1200 টাকা ওই আপনার এত বড় একটা কাজ করে আসার পরে মাত্র 1200 টাকা আপনাকে দিল?
1200 টাকা
তো বাজার টাজার করি তো অনেক টাকা খরচ হয়ে যাবে,
অনেক টাকা খরচ হয়েছে তো বেশি খরচ করে
মানুষের থেকে বলে নাই যে টাকা
বলছে, তো আমি তো বলছি যে আমি কাজ করি, তো যে বাজারে কাজ করছি, কাজ কাপড় চোপড় আইনা দিছি, তো বেশি একটা ইউনিট 8 টাকা দিছে, তোর এই 2 দিন এত টাকা দিছে, তো ওনার কাছে আমার মার কাছে এত টাকা, কিন্তু আমি তো অনেক কষ্ট করছি, এমনকি যেই জিনিসটার ভিতরে আমি কাজ করি এটার ভিতরে আমার মতো আমি অল্প টাকা পাইছি, তো আমার মা বলে তোর কিছুদিন কামে লাগবো না, তুই আমার কাছে থাক, ঠিক আছে আমার কাছে থাক, তোর কোনো কাজে লাগবো না, তুই কয়জন থাক, তো আমি বলি মা সমস্যা নেই আমি বাসায় থাকুন, বাসায় থাকুন কোনো সমস্যা নাই। পরে কয়েকদিন আমি বাসায় রেস্ট নেই, বাসায় থাকি, বাসায় এমনি তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা 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 দিই, তো বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব আর একজন কলেজ মানে স্কুল লেভেল থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে দিছে, অনেকে অনেকজন লেভেলের বন্ধু বান্ধব, তো ওনার মাঝে মাঝে আমার বলে কে উদয় তুই কি করস, তুই তোরা দেখি না এলাকায় খেলতে বলতে আইলে কোনো কিছু দেখি না, আগে দেখতাম খেলাধুলা করস কি সুন্দর, বা তোর মুক্তদের অবস্থা ভালো না, কেমন জানি একটা অন্যরকম অবস্থা, তাই আমি বলি ভাই আমি তো কাজ করি দোস্ত, তোরা জানস যে আমার পরিবার অবস্থা এসে একটা হলো না, আমি তুমি বলে কয় দোস্ত তোর অবস্থা যে তোর ইয়ার যে কোন পর্যায়ে গেতে আমি বুঝতে পারতাছি না, তো আমি বলে বন্ধু মানে বলতেছি আমার একটা বন্ধু ছিল আলামিন, তারপর ছিল রকি মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে রিপন, তো ওনারা ওরা বলতেছে যে একসাথে খেলাধুলা করতাম ছোট থেকে একসাথে বড় হয়েছি, তো ওরা আবার অনেক ভালো পর্যায়ে আছে, যেমন ওদের বাবা মা মানে অনেক টাকার মালিক, অনেক টাকা ঢুকাছে স্থানীয়, তো ওরা বলতেছে দোষ তুই মাঝে মাঝে খেলতে আমাদের সাথে খেলতে আয় চল। তো একদিন মানে এই যে কাজের ফাঁকে তো একদিন খেলতে খেলতে মানে খেলতে গেছি দুপুরবেলা, তো খেলার টাইমে মানে মাঠে খেলতেছি ক্রিকেট, তো খেলার টাইমে আমি ফিল্ডিং করতেছি, তো এমন হঠাৎ ভাই ফোন দিছে বড় ভাই যে পারবেশ আমি বড় ভাই সাথে কথা বলতেছি যে উদয় তুই কোথায়, তো আমার বড় ভাই বলতেছে যে আয় কাজ আছে, আমি কি ভাই আমি তো খেলতেছি কয় অক্ষণ আয় জরুরি কাজ আছে তাড়াতাড়ি আয়, তো আমার বন্ধুটা বলতেছে পারবেজে যে আমার বন্ধু বান্ধবের লাগে ভাই তো এর লেগে ভাই একটু দেরি হয়ে গেছে, কি আর খেলা তুই কাজ করস তুই একটু বুঝাই তারস না এনতেন তোর আয় চল, তো আমার বড় ভাই মানে আমার বড় ভাই বলতেছে যে তোর একটু ওয়ারি যাই তুই ওয়ারি একজন ওই যে স্বর্ণগুলো আনতাম ওইটি তোমার ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠাইব, তো আর যেতে ওই জায়গায় দুই পিস স্বর্ণের বিস্কুট লাগবো, আমি বলি ভাই সমস্যা নাই মানে মানে বর্তমানে যে ইয়াটা তো এর মধ্যে তো অনেক সিন্ডিকেট জুড়ে গেছে গা, আবার অনেকে জানে যে ভাই কাজ করে, আবার অনেকে চিনে, আবার অনেকে ধোকাবাজি করছে এর মধ্যে, তো বড় ভাই মানে বর্তমান অনুযায়ী সিস্টেমটা তো লোকে আরেকটা ছোট পিচ্ছি রাখছে পিচ্ছি, তো ওই পিচ্ছিটারে দিয়া মানে পিচ্ছিটারে পাঠায় জিনিসটাকে দেখবো ঠিক আছে মানে এমন সিস্টেমিক, তো আমার লোকে দিয়ে দিছে আমার লোকে পরিচয় করাই দিল ওর পিচ্ছিটা পরিচয় করাই দিল, পিচ্ছিটার নাম হলো জাহিদ নাম, পরে আমি জাহিদের সাথে মানে কথা বললাম যে তুমি পারবা অনেক কিছু বললাম মানে ফার্স্টে আমি আমার সাথে যেরকম কথা বললাম আমি এরকম কথাবার্তা বলছি, পরে বলার পরে করা হবে সমস্যা নেই আমার লোকে থাকবো, পরে ওয়ারি যেতে ওয়ারি এমন এমন এক ব্যবসায়ী ওর স্বর্ণ লাগবে তুই লয়া যা ঠিক আছে, আমি আচ্ছা ভাই সমস্যা নাই, তো আমার স্কুলের ওই ব্যাগটা দিছে আগের যে পর্যায়ে স্কুলের ব্যাগ শার্ট প্যান্ট ওইরা ওয়ারি যাইতে, তো আমি জায়গার থেকে বাসে উঠি সাইনবোর্ড থেকে বাসে উঠি, বাসে ওঠার পরে আমি ওয়ারির উদ্দেশ্যে, তো আমি প্রথমে সাইনবোর্ড থেকে মানে বাসে ওইটা অনাবিলে আমি যাত্রাবাড়ি নামি, যাত্রাবাড়ি নামার পরে যাত্রাবাড়ি থেকে আমি রিক্সা মানে রিক্সায় করে আমি ওয়ারি যাই, যাত্রাবাড়ির পরে একটু রিক্সা করে ওয়ারি যাই, তো ওয়ারি যাওয়ার পরে পরে আমি ওই জায়গায় আগে যাই না মানে আগে যাই না আগে ছোট একটা ওই যে পিচ্ছিটারে আমি রাখছি সামনে রাইকা আমার ব্যাগটা পিচ্ছিটার কায়ে দিছি, কারণ আমার যদি ধরে আমার বড় ভাইয়ের উদ্দেশ্য মানে আমি হয়তো বুঝতে পারিনি এটা কি জন্য ওই পিচ্ছিটা আনা যায়, হয়তো আমার বড় ভাইয়ের উদ্দেশ্য যে আমি যদি ধরা খাই আমার জিনিসটি সেফ থাকুক হয়তো, তবে যেমন যেমন বলে দিছে যে আমি আরো সামনে আমি পিচ্ছিটারে রাখি, পিচ্ছিটার কাছে একটা মোবাইল দিয়ে দিছি, তো পিচ্ছিটাই সেফ
থাকে বয়স্ক তো
পিচ্ছিটায় সামনে পিচ্ছিটা আমি রাখি ওয়ারি যাবো, তো রাজধানী একটা রাজধানী মার্কেট আছে চিনুন অনেকে, তো মার্কেটের সামনে আমি ওরে রাখছি রাইখা ব্যাগটা ওর কাছে দিয়া ওরা আমি গেছি, তো আমি যাওয়ার পরে ওই লোকটার সাথে আমি কথা মানে ওই লোকটার সাথে প্রথমে দেখা হয় না, পরে বাইরে ফোন দিই পরে ওই লোকটা আসি আসার পরে তুমি না কয় জিনিস আনছো, আমি পরে বাইরে আমি ফোন দিছি ভাই ঠিক আছে মানে দুম নাকি এমনি ফোন দিছি, পরে ভাই ওর কথা কইছে হ্যাঁ ভাই ঠিক আছে আছে হাত দিই, পরে আমি ভাই আমার লোক তো সামনে যেতে হবো কই যাইতে হবো, আমি কই একটু সামনে আসেন, পরে সামনে আসার পরে সামনে আসেন তো আচ্ছা আসো রাস্তাঘাটের অবস্থা না আমার সামনে তুমি জিনিস কি লাগানো নাই, আমি কই ভাই আনছি, পরে আমি সামনে যাই যাই পিছলে দেয় অর্থাৎ ব্যাগটা লি, ব্যাগটা লওয়ার পরে আমার কান দিলি মানে এখন জিনিসটা দিলে সমস্যা নেই আগেবার থেকে মানে কথাবার্তা চুক্তি হয়ে গেছে, তো আমি ওনার সাথে ওনার জায়গায় যাই রাস্তাঘাটে তো এটা দেওয়ার সিস্টেম নেই, তো আমি যাই তো যাওয়ার পরে মানে ভিতরে যাই, তো ভিতরে যাওয়ার পর ওয়ারির ভিতরে ভিতরে ওই একটা জায়গা বাসাই বাসা সিস্টেম, তো যাই যাওয়ার পরে আমি ওনার জিনিসটা দিই মানে ওই স্বর্ণের বিস্কিট বিস্কিটটা আমি ওনারে দিই। পরে ওনারে দেওয়ার পরে উনি আমারে আবার দেড়শো টাকা দেয়। ঠিক আছে, আমি কাজ করি বরাবর, তবু উনি মনে হয় খুশি হয় না, কি দিছে আমি এটা বলতে পারি না। তো দেওয়ার পরে কয় কি আচ্ছা চলে যাও এখন, ঠিক আছে চলে যাও। আর ভাই আমরা যে স্বর্ণের বিস্কিটটা ব্যাগের ভিতরে রাখি এমন ভাবে, আপনি যদি অথবা অন্য কেউ যদি সাধারণ মানুষ যদি কোনো ব্যাগটা চেক করে বিস্কিটটা পাইবো না।
কিভাবে
ভাইয়া? ওটা সাধারণত ভাইয়া মানে ওই যে ব্যাগটা তাদের তৈরি করতে পারানো, মানে ব্যাগের শিলি, মানে ব্যাগের দুইটা সাইড দুইটা মানে দুইটা পার্ট বড় বড়, তো মাঝখানে পার্টে যে শিলি ভাইয়া, শিলিটা খুইলা ভিতর দিয়া ফর্ম সিস্টেমের মতন থাকে নিচ দিয়া, ওই পাশ দিয়ে ভাইয়া শিলি খুইলা আস্তে করে বসাই দেয়, মানে সাধারণ মানুষ পিছিয়ে আর বলতে ভাই আমার খিদা লাগছে ভাই, ঠিক আছে ভাই কিছু খাইতেই হবে। পরে ওই লোকটা আমরা 150 টাকা দেয়, তো আমার লোক আবার কিছু টাকা ছিল। পরে আমরা দুজনে মিললাম হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে কিছু খাই, খাওয়াটার পরে পরে উনি আমার মানে পিছিয়ে আমাকে শুনবার বলতেছে ভাই দিয়েছেন ঠিক তো রেডি উডি করতেছে, আমি ওর আবার একটা আস্তে থাপ করে দিই মাথা বারে ভাই যে পিচ্ছি মানে পিচ্ছি পোলা পাইন পরে আমাদের মতন ছেলে একটু মানে ইয়ং ছেলেদের দিয়ে কাজ করানোর মূলত উদ্দেশ্য হইলো ভাই ওদের কিন্তু বুঝা যায় না যে ওরা কোন এগুলো করতে পারে কিনা। ভাই আপনি হয়তো বিশ্বাস যাবেন না, দেখতে গেলি তাঁতিবাজার বড় বড় যে এই যে জুয়েলার্স গুলাতে কাজ করে ছোট ছোট ছেলে ভাইয়া, ছোট ছোট ছেলে এই স্বর্ণের গোল্ড লাখ লাখ টাকা স্বর্ণের গোল্ড ওদের কাছে, ওরা নিয়ে আয়সা দিতাছে ওদের দ্বারা সব কাজ করানো হইতাছে, ঠিক আছে দেখলে বুঝে যাবে না যে ওর কাছে এত টাকার জিনিস থাকতে পারে। ওদের সাথে ওই যে সিন্ডিকেটের হাত আছে, এরকম অনেক সিন্ডিকেট
ব্যবহার
করা হয় এই ধরনের কাজে।
তো আমরা আসলে উদয়ের কথা শুনতে শুনতে অনেক রহস্য, উদয় যতটুকু জায়গায় জড়িত ছিল সেরকম অনেক রহস্য কিন্তু বের হয়ে যাচ্ছে। উদয় এরকম আরো কাদেরকে দিয়ে যে মূলত বাহক হিসেবে কাজ করানো হয়,
এই ধরনের
টার্গেট পিপল
কারা, এই ধরনের কাজে যাদের মানে যাদের দিয়ে কাজটা করানো হয় বেশিরভাগ পোলাপাইন, মানে পোলাপাইন কি জানি সাজানো হয় অথবা বৃদ্ধ লোক, মানে বৃদ্ধ বলতে কি যে মুরব্বী টাইপের, মানে খারাপ দেখতে খারাপ দেখা যায় একটা হিরুঞ্চি পোলা অথবা একটা গাঞ্জেটি পোলা, এরকম খারাপ পোলা পাইন এদের দ্বারা এই কাজটা করানো হয় না। কে লেগা যে মানে
যেকোনো
মানুষ একটা মানুষ দেখলে বলে দিতে পারে যে এই কাজটা করে, পরে দ্বারা এই কাজটা করানো হইতে পারে, অথবা ওই কাজটা না করলে চেক করা হয় মাঝে মাঝে দেখা যাবে ভালো ভালো মানুষ অনেক চেক করে। তো এরকম মধ্যে মানে চেহারার ভিতরে যে বুঝা যাবে যে একটা ভালো মানুষের একটা ভাব, ওদের দ্বারা ভাই এই কাজটা করানো হয়।
আচ্ছা আপনি এই যে আড়াই বছরের মতো এই কাজগুলো করলেন, সবচেয়ে বেশি আপনার নিজের কাছে করতে গিয়ে বিপদজনক কিংবা চ্যালেঞ্জিং যাই বলি না কেন, বা এরকম কোনটা মনে সবচেয়ে বড় চালান, বড় অঙ্কের চালান এরকম, বা খুব বিপদে পড়ে গিয়েছিলেন কোন একটা?
আমি একবার বলছি ভাইয়া, আমি সবচেয়ে বিপদে পড়ছিলাম ওই গাছটাতে, ওই যে আমাকে মাইরা ফেলার চেষ্টা করা হয়েছিল, আর আমি মনে করছিলাম ওইটাই মনে আমার জীবনের শেষ দিন, ঠিক আছে ওইটার মতন ভয় মানে বিপদে আমি কোনটাতে পড়ি নাই। পরে আস্তে আস্তে তো আমি এটার ভিতরে পুরো সম্পূর্ণ ভাবে জড়ায় পড়ি, এমনকি কোন এর পরবর্তী বেশি একটা সমস্যা হয় নাই, এমনকি এমনি অনেক জায়গায় অনেক সাইডম্যান আমাকে চেক করছে, চেক করে আমার সাথে
চিটাগাং
সারা এটা ময়মনসিংহে একবার গেছি আমি,
ভাইয়া
ময়মনসিংহে গেছি, ময়মনসিংহে যাওয়ার পথে ভাইয়া মানে যে স্বর্ণের বিস্কিটটা, ওই বিস্কিটটা ময়মনসিংহে যাওয়ার পথে এটা আবার অন্য ভাবে নিছি। তো ময়মনসিংহ যাইতে
এটা
ভাইয়া মানে আমার কাজের 1.5 বছর পার হয়ে গেছে।
আচ্ছা
কোন ভয় নাই, তো ময়মনসিংহ জেলে বসতেছে, তো আমার যাইতে হবে, আমার বেশি একটা মানুষ তবু চিনাইতো না মানে কি ভাই, একজন লয় করলাম সবসময় রাখলে ওই লোকটা চিনে, কাজ করালে মানে কাজ করেন কি ওই আসে, আসার পরে ওর দিয়ে কাজ করে ওই জিনিসটা চলে যায়গা, তো আমার তো উনি আর লগে রাখতো না, মানে আমার দিয়া জাস্ট জায়গায় জায়গায় থামে, বিভিন্ন জায়গায় ওনার নিজের জায়গায় না থামে, কাজ করাই তো বাইরে যেত শেষ, তা আমার একটা বেশি একটা মানুষ তবু চিনতো না, আমি এতদিন ধরে কাজ করি তবু, তো ভাই মমি সিং ওই লোকটা যেহেতু আমার উনি বলছে যে আমি একটু মমি সিং যার প্রতি একটু বেশি একটা ভয় পাইছি, কারণ যে এর আগে একটা ঘটনা ঘটছে এই কাজটার ভিতরে, তাই তো উনি আমার অনেক সতর্ক করে দিয়েছে কোন সমস্যা না, তো ভাইয়া যাওয়ার পথে আমার এবার স্বর্ণগুলো আছে না, স্বর্ণগুলা বিস্কিট ইয়া পাওয়া আছে না, জুতা বড় জুতা কেস জুতার ভিতরে দুই পিস স্বর্ণ নিজ দেয়া, মানে কি বলবো জুতার অনেক লাম্বা পায়ের নিজ দেয়া বসে আছে, স্বর্ণের বিস্কুট দেখো লাম্বা একটু পাতলা পাতলা আর চতুর্ভুজ আকারে মানে চার গুণ ইচ্ছা, ঠিক আছে বেশি একটা বড় না লাম্বা না একটু প্লেট, তো বসা দিছে, তো দুই পায়ে দুইটা আমার একটু হাঁটতে সমস্যা হইতাছিল, মানে বেশি একটা কি তো হাঁটতে সমস্যা হইতাছিল, পরে হওয়ার পরে পরে আমার বলে যে তুই আল্লাহ এটা গিয়া দিয়েই বোঝে হোক, মানে ওই ময়মন সিংহের যে ব্যবসায়ীটা ভাইয়া ওই ব্যবসায়ীটা একটু ছিল মানে কি একটু টাকা দিত বেশি, ঠিক আছে জিনিসটা লয়ে গেলে টাকার একটু বেশি পাওয়া যেত, বড় ভাইকে বেশি দিত এমন কি সলিড টাকা আমার বুঝিনি, তো উনি যাইতেই তো যাওয়ার পথে যাই মমি সিং যাওয়ার পথে, তো মমি সিং কিভাবে যাবো, তো মমি সিং যাওয়ার পথে উনি বল মানে বড় ভাইয়া যে প্রথমে এখান থেকে মানে আমি যেভাবে যাই তো এখান থেকে প্রথমে আমি ইয়াতে যাই টঙ্গি, টঙ্গি গাড়িতে যাই, টঙ্গি গাড়িতে যাওয়ার পরে টঙ্গি থেকে মানে গাড়ি থেকে এখানে আমার ট্রেনে করে যাবো ভাইয়া বুঝছেন, ট্রেনে তো গাড়িতে করে যাই, গাড়িতে করে যাওয়ার পরে তো মাঝ মধ্যে একটা মানে মানে যাওয়ার পর নামার পরে হাঁটার টাইমে আমার একটা মানে মানে পুলিশের সাথে তো অনেক সময় অনেক ফর্ম মাধ্যমে অনেক কিছু কাজ করে, তো আমার ডাক দিছে হঠাৎ করে এদিকে হও ওই থাকো তুমি, আমি বলি যে পুলিশের সাথে মানে আইন প্রশাসনের সাথে একটা অন্য একটা লোক থাকে যেমন মানে ওদের সাহায্য করে বিভিন্ন গোয়েন্দাদের, তো ডাক দিছে তুই কই থাকস, তো আমি একটা নাম বলি যে আমি আবদুল্লাপুর থাকি এমন এমন, কি করো সে জায়গায় কই যাবি, আমি কই মমিন সিংহ যাবো, ঠিক আছে মমিন সিংহ কই যাবি, মানে ওই মানে ওদের মানে ভাইয়া ওদের সাথে কি ঘাবড়ে কথা বললে মানে ওনারা অন্যরকম ভাবে বুঝাল,
এটা কি শিখিয়েছে,
এটা আমার বড় ভাই শিখিয়ে দিছে, এমনকি আমি এরা ক্ষেত্রে করতে বুঝে বলেছে কেউ যদি তোর ধরে ঠাস ঠাস কথা বলি কোনো সমস্যা নেই, ঠিক আছে তো বলেন, তো বলার পরে পরে উনি ওই ফরমাটা আমাকে ধরে, ধরার পরে কোনো কিছু বলে পুলিশের কাছে লজে যে ভাই মানে সার্টিফাইড মানে টাকা খাওয়ার একটা চিন্তা, ঠিক আছে তো আমার চেক চুক করে, চেক চুক করে ঠিক আছে আমার একটা মানিব্যাগ ছিল, মানিব্যাগের পাতা বুতা উল্টে অনেক কিছু চেক চুক করে, তো আর আমার পায়ের ভিতরে জুতা তো পাওয়া চেক করে মানে জুতাটা খুললে মানে প্যান্ট একটু উঠে একটু সাইড সুড়ি চেক চুক করে, কিন্তু ভাই আমার আমার পাড়ও গেলে ভালো কাঁপতাছে মানে কাপু নিতে করছে, তো বুঝতে না তো এবার তুই কি করস, তুই সত্যি করে তোর ইনফরমেশন পাইছি যে তুই এই কাজ করস মানে মাদকের সাথে জড়িত বিভিন্ন কথা বলতেছে, আমি না আমি তো এই কাজ করি না আপনারা হুদা হুদে আমার দাও, আমি একটু তাদের সাথে চঞ্চল ভাবে কথা হইতাছি, হ্যাঁ লোকজন কি রাস্তায় পেলে ধরতে মন চায় এমন, তো এর পাশে আমার মানে ওদের সাথে একজন এসআই তো ওই আমার ঠাস করে থাপ্পড় দেয়,
আচ্ছা
এই টিম কথা করার পরে থাপ্পড় দেওয়ার পরে পরে কয়ে যা পরে লাঙ্গুড়া বুঝছেন, পরে আমার সাইরা দেয়, সাইরা দেওয়ার পরে পরে আমি টঙ্গি, তো মানে ওই টঙ্গি যাওয়ার পরে টঙ্গি মীরাবাজার নাম মীরাবাজার স্টেশন, ঠিক আছে মীরাবাজার স্টেশনে আমার যাইতে হইব মমিন সিংহ, তো মীরাবাজার স্টেশনে আমি উঠি, ওঠার পরে টিকিট কাটি, এর মধ্যে আবার বড় ভাই
এই রুট গুলো আপনি কিভাবে চেনেন এটাকে আগে বলে দেয়,
আমার বলে দেওয়া হয়েছে ভাইয়া যে এইভাবে এভাবে যাইতে হইব, তারপর আমি লোকজন জিগায় জিগায় যে ভাই এমনি এটা কোন জায়গায় মীরাবাজার স্টেশনে যাই, স্টেশনে যাওয়ার পরে ওই টিকিট কাটি, টিকিট কাটার পরে মানে মমিন সিংহের তো ওই বগিতে গিয়ে উঠি, ওঠার বগিতে গিয়ে উঠি, তো ওঠার পরে তো আমার পায়ে ওদের একটু সমস্যা হইতেছিল ভাই বুঝছেন, তো ওই জিনিসটা একটু মানে ইয়ার টাইপের সন্ন, তো পায়ে একটু মানে বয়া বয়া যায়, তো একটু ফিল অনুভব করি, তো করার পরে আমি ওই ট্রেনে গিয়ে উঠি, ট্রেনে গিয়ে উঠার পরে পরে বসি, বসার পরে অনেক সময় ট্রেনের ঘট 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 আওয়াজও বেশি একটা ভালো লাগে না, কেমন ঠাস 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 আওয়াজ, তো অনেক মানে একটু কষ্ট হয় আমার, তো এর মধ্যে আবার যে কোনো জায়গায় যাওয়ার পথে ভাইয়া মানে আনা নেওয়ার পথে বড় ভাই আমরা ফোন দিবই, ফোন দেওয়ার পরে কোনো সমস্যা আছে না কোনো কিছু না, আমি এর আগে অনেকবার বলছি যে এই কথা আমরা বলবই, তো ভালো করে তুই কিন্তু ঘুমাইস না হ্যান ত্যান সাবধান থাকিস পাহাড় প্রতি হ্যান ত্যান পাহাড়ে জুতার মতো খুললা বইস না অনেক কিছুই বলে, তো আমি ভাই না ভাই সমস্যা নাই আমি বলব, পরে আবার ওই যে বসি, বসার পরে আর এর আগে আমার বড় আরেকটা কথা বলে দিয়েছিল যে আমি যদি তোর সাথে কোনো কথা ফোনে কথাটাই কথা কই কথা বলার টাইমে কেউ জানি বসতে না পারে তোর সাথে আমার কোনো একটা অন্যরকম কথা যে হ্যাঁ এমনি হা সমস্যা নাই আমি এবার এমনি পোষাম বাড়িতে গিয়ে এমনি পোষাম গিয়া ফোন দেবো না বাদ দিয়া এমনি এমনি মানে বুলা দেওয়া হয়েছে। তো আমি ট্রেনে উঠার পরে পরে ট্রেন সারে সারা পরে ওটা আর ভাল লাগে না পরে যাই যা পোষায় অনেকক্ষণ দীর্ঘ জার্নি জার্নি করার পরে আমি নামি আমি একটু ক্লান্ত হয়ে যাই। তো যাওয়ার পরে আমার যে লোকটা পরে আমি ওনারে ডাক দিই ফোন দিই ফোন দেওয়ার পরে পরে উনি আমার বলে যে আচ্ছা তুমি কই আমি বলি যে আমি মুমিসিং রেল স্টেশনের সামনে আসছি ভাই। তো উনি আবার একটু শহরের ভিতরে আসল মুমিসিং তো উনি কয়ে আমার একটু আসতে দেরিব তুমি একটু আসা বসো ট্রেনে আসা বসো। বসার পরে পরে এর আগে ভাই আমার টিকিট আসে না ভাই আমার টিকিট আমি ফালাইয়া দিই ফালা ধরে ট্রেন থেকে যখন নামি নামার পরে ওই যে ট্রেনের কয়েকজন লোকটোক থাকে না লোকটোক থাকে আমার কলা ধরে বুঝায় এই ট্রেনের টিকিট বাড়া দেন তো অনেক ট্রেন আরে ভিতরে লয়ে যায় আমি ভাই আমি টিকিট কাটতে আইসি তো অনেক জ্বালা যন্ত্রণা করে তো আমরা আবার যার কাছে এই জিনিসটা লয়ে যাবো উনি আবার একটু নাম করা ছিল নামি দামি মানুষ তো উনি আবার আয়সা দেখে যে আমার লাগে এরকম ব্যবস্থা করতেছে তো আয়সা উনি আবার ওই যে লোকটা মানে ওই যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল তোরা দাম মানে ঠাস ঠাস করে থাপ্পড় দে তুই শুকর মানে তুই ওর সাথে এমনি ব্যবহার করলি কে তুই এমনি ওই তোর চিনস হয় আমার লগের লোক তুই মানে অনেক নাম করে একটু প্রতাপশালী। তো পরে ভাই সরি অনেক কিছু করে ভাই ভাই নিজের বাসায় যাই বাসাটা অনেক বড় পাঁচতলা বাসা ঠিক আছে সামনে মানে বাগান সিস্টেম তো যাই উনার গাড়িতে ঘুরে যাই যাওয়ার পরে বাইর যাই তো বাইর যাওয়ার পরে উনার বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমার পকেটে রাখছিলাম উনারা আর দেওয়া হয় না পরে পরে ওনারা আমি দিই দেওয়ার পরে উনি ফোন দেয় কয় ভাই ঠিক আছে সমস্যা নেই অনেক কিছু কয় তো কয়ার পরে পরে বলে আচ্ছা তুমি কি এখনই চলে যাবা না মানে আমার খাওয়ানোর ব্যবস্থা করায় এখনই চলে যাবা না কিছুক্ষণ পরে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমার বেশিরভাগ ওই জায়গায় থাকা যেতে হইতো দূরের ক্ষেত্রে থাকা যেতে হইতো পরে ওই জায়গায় থাকি তো থাকার পরে ওই লোকটা আবার পরের দিন আসে মানে ওই যে অন্য জায়গায় যায় আসে সকালবেলা আসে কয় তুমি কি যাইবা এখনই আমি হ্যাঁ যাম গা আমি রেডি আসছি তাহলে তাহলে তুমি যাওয়ার রাস্তা তো ওই লোকটা আমাকে আবার টাকা দেয় কিছু নশো টাকা দেয় নশো টাকা দেওয়ার পরে কয়ে তাহলে ঠিকঠাক ভাবে যাইও যা একটা ফোন লোকটা ঠিক আছে এই ধরনের ব্যবসার সাথে জড়িত কিন্তু লোকটা ভাই অনেক ভালো ঠিক আছে লোকটা অনেক ভালো তো লোকটা আমাকে বলে যে আচ্ছা তুমি ঠিক মতন যাইও তো ওখান থেকে ভাইয়া
লোকটা তো ভালো আসলে তার স্বার্থে
হ্যাঁ নাম করালো ওনার লগে আবার ওই আমার বড় ভাইটার অনেক সম্পর্ক ভালো ভালো সম্পর্ক ঠিক আছে তো দেওয়ার পরে পরে আমার বড় ভাই ফোন দেখছে আমার লোক হ্যান তেন দেখা দেখা রাই কেন উনারে বলছিল এর আগে পরে উনি বলে আচ্ছা তোমার কোন সমস্যা হলে ফোন দে পরে আমি আবার কি বিকালের ট্রেনে আমি আহিসা করি ভাইয়া তো আসার টাইমে যেটা হয় আমার মানি ব্যাগটা আমার হারাইয়া যায়
আচ্ছা
মানে ট্রেনে চলতে অবস্থা টিকিট তো কাটি কাটার পরে চলতে অবস্থা আমার মানি ব্যাগটা হারাইয়া যায় তো আমি কি করবো আমি কিভাবে আসুন কিন্তু এইভাবে তো আমি তো আমি ওই যে মীরাবাজার মানে টঙ্গি মীরাবাজার পর্যন্ত আমি টিকিটটা কাটি তো কারণ আমি নামার পরে আমার লগে একটা টাকাও নাই আমি যে কিভাবে চলে আসুম আমার মানে অন্যরকম দেন আমি কিভাবে আসুম পরে
ওই যে সোনার বার দিয়ে আসলেন এটা কি জুতো সেলাই খুলে দিয়ে আসলেন
ভাইয়া জুতা সেলাই খুলে ফেলতে মানে
মানে
জুতো ঠিক আছে মানে ভিতরে যে সাইড যে এটা
আমি যে গাড়ি ভাড়া দিয়ে আসুক এই অবস্থা নেই, এমনকি আমার অনেক খিদাও লাগছে টায়ার্ড, তো আমি অনেকক্ষণ ধরে এক জায়গায় মানে ভাবতেছি বৈশা বৈশা যে আমি কি করুম। বড় ভাইয়ের ফোন দিছি, বড় ভাই কি কাজ তোর মানে গাড়ি উড়ে গেছে, আচ্ছা ব্যবস্থা তুই অন কই আসুস। তাই আমি বলি ভাই আমি তো টুঙ্গি মীরাবাজার একটু বার হয়ে আইসি, তো আবদুল্লাহপুর পর্যন্ত আমি হাইটে পড়ছি প্রায় আধা ঘন্টার রাস্তা হাইটে হাইতে হাইতে, তো জানে কি করুম ভাই। পরে আচ্ছা তুই আবদুল্লাহপুর থাক, যে আমি কিছু একটা ব্যবস্থা করতেছি। পরে ভাই কি বলবো আমার এমন খারাপ অবস্থা সিরিয়াস, আমি পারতেছি না কোনো জায়গায় রাস্তার ভিতরে ঘুমিয়ে পড়তাছি। একটা চার দোকানে গিয়ে অনেকক্ষণ বসে রয়েছি, চার দোকানে বলতেছে ভাই কিছু খাইবেন চাচো, কয়ে না ভাই কয়ে তাহলে উঠে যান না ঠিক আছে। তো আমি
অন্ধকারের গল্প চলছে আরো অনেকটা সময় আপনার সাথে আমরা আছি, উদয়ের কথাগুলো শুনছি, আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন। আমি উদয়ের কথা ধরে বলতে চাই, উদয় বারবারই বলছিল যে ময়মনসিংহ যে যে সোনা সে নিয়ে গেল, পাচার করে নিয়ে গেল, বহন করে নিয়ে গেল, বারবারই বলছিল যে নাম করা লোক কিংবা তার বাড়ির যে বর্ণনা তারা দিল কিংবা তার যে প্রতাপের বর্ণনা দিল তার মাধ্যমে বোঝা যাচ্ছে, এবং নানান পরিসংখ্যানে নানান সময় নানান ধরনের পত্রিকার নিউজ বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই গডফাদাররা মূলত সমাজের প্রচন্ড প্রতিষ্ঠিত কিংবা মুখোশধারী হয়ে থাকে, যাদেরকে আমরা আপাত দৃষ্টিতে সামাজিকভাবে প্রচন্ড সম্মানের জায়গা কিংবা সেই বড় বড় জায়গাগুলোতে আসলে দেখতে চাই দেখতে পাই, তবে এটা গণহারে কারো বিরুদ্ধে ধরনের অভিযোগ কিন্তু করা যাবে না। একটুখানি যে কোনো আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া মানুষের দিকে যদি আমরা তাকিয়ে দেখি বা তার পেছনের পরিসংখ্যান ভাবি বা খুঁজতে যাই, তাহলে খুব সহজেই তারা ধরা পড়ে যায়। এবং এই যে অনেকের অনেক মনে অনেক ধরনের প্রশ্ন চলে এসেছে, সেই ময়মনসিংহের মানুষটির নাম অনেকে জানতে চেয়েছেন। প্রিয় শ্রোতা যারা আছেন তাদের জন্য খুব বিনয়ের সাথে একটা কথা বলি, যে মানুষটা এখানে এসে কথা বলেন, আমাদের স্টুডিওতে সরাসরি এসে কথা বলেন, তার এই ভালো হয়ে আসার পরবর্তী সময়ে তিনি যখন একদম অনেস্টলি এই কথাগুলো প্রক্রিয়ার কথাগুলো বলছেন, আমরা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা কোনো এমন কোনো কিছুর নাম তার মুখ থেকে বা তার এমন কোনো কিছু আমরা শুনতে চাই না যেটাতে আমরা একেবারেই অপারগ, যাতে করে এই অন্ধকারের গলি থেকে আলোতে ফিরে আসা মানুষগুলোর পরবর্তী জীবনটা অনেক বেশি দুর্বিষহ হয়ে ওঠে সেটা আমরা চাই না। আমরা ঘটনাগুলো কি সামনে তুলে ধরতে চাই, নিশ্চয়ই সেই অপরাধীদের পুরোপুরি তারা আসলে লুকিয়ে থাকতে পারেন না, তারাও একটা সময় ধরা পড়ে যান সমাজের দর্পণে, বিবেকের দর্পণে। এবং এই যে ট্রানজিটের কথাগুলো হচ্ছে বা স্বর্ণ চোরাচালান এই প্রক্রিয়ার মাঝামাঝি আমরা দেখি সবচেয়ে বড় বড় খবর হয়, বিমানবন্দর ধরে আসে বা এরকম অনেক একের পর এক স্বর্ণের অবৈধ চালান পাওয়া যায়, এজন্য এই বহনকারী বা উদয়ের মতো বহনকারীরা ধরা পড়লো কিংবা হৃদয় যে ধরা পড়ে অলরেডি এখনো কিন্তু জেল খাটছেন, সেই বহনকারীরা ধরা পড়লো গডফাদাররা আড়ালি থেকে যান বরাবর, এদের গ্রেপ্তার করা তো দূরের থাক, এই চক্রের একজন সদস্যের টিকিটিও কিন্তু পাওয়া যায় না, এমনটাই হয়। এমনকি স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তারকৃত বহনকারীদের তারাও কিন্তু সবাই যে খুব বেশি একদম পরিপূরক শাস্তির মধ্যে আছেন বা বাস্তবায়ন হয়েছে এমনটিও কিন্তু নয়, অথচ দেশের প্রচলিত আইনে স্বর্ণ চোরাচালান জেল দায়ে জেল জরিমানা সহ কঠোর শাস্তির বিধান কিন্তু রয়েছে। সূত্র বলছে যে পরিমাণ স্বর্ণ চোরাচালান হয় তার মাত্র 5-6% ধরা পড়ে, তবে বেশিরভাগ চোরা কারবারই থেকে যায় কিন্তু অধরা। চোরা চালান সিন্ডিকেটের সাথে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাদের জড়িয়ে থাকার খবর বেরিয়ে আসে এবং অনেক মানুষেরই কিন্তু জড়িয়ে থাকার খবর বেরিয়ে আসে যারা রাঘব বোয়াল হিসেবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি। সূত্র জানায় চোরাচালান হয়ে আসা বেশিরভাগ স্বর্ণের টাকা পরিশোধ হয় হুন্ডির মাধ্যমে এবং ব্যাংকিং বা বৈধ চ্যানেলের বাইরে লেনদেন হওয়া এ টাকা চলে যায় অস্ত্র মাদক সহ সন্ত্রাসী অর্থায়নে। সোনা বহনকারীদের দু একজন ধরা পড়লেও তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়ে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পরই পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে। এবং শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী 1990 থেকে 1914 সালের জুলাই মাস পর্যন্ত সারা দেশে চোরাচালানের অভিযোগে 298টি মামলা রয়েছে, মামলার আসামি করা হয় 393 জনকে, যাদের মধ্যে শাস্তি পেয়েছে মাত্র 15 জন। এটাই হচ্ছে রিয়েল পিকচার। আর বন্ধুরা আপনাদের সাথে অন্ধকারের গল্প নিয়ে আরো অনেকটা সময় যেহেতু থাকবে, তার আগে একটু
আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা 49তম পর্বের কথা বলছি, আমাদের ঠিক 50তম পর্ব আগামী 29শে মার্চ এই অন্ধকারের গল্পের, এবং যে পর্বটি আপনাকে নিয়ে আমরা সাজাতে চাই অনেক ধরনের চমকও কিন্তু সেই পর্বে অপেক্ষা করছে। সেরকম একটি মহেন্দ্র ক্ষণে আপনার আপনার কাছ থেকে আপনার মতামতগুলো চাই, আপনার মতামতগুলো পাঠাতে কিংবা আপনার সাথে আমাদের কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার পেশা লিখে পাঠিয়ে দিন, সেল নাম্বারটি আপনার মানে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে। ইমেইল করতে পারেন যে ঠিকানায়, ঠিকানাটি বলছি og@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। চিঠি যে ঠিকানায় লিখবেন, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর এই পুরো আয়োজনের জন্য ধন্যবাদ নিঃসন্দেহে দাবি করে প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন। এবং ইভানকে তো আপনারা শুনছেন, আজ আমরা শুনছিলাম উদয়ের কথাগুলো। 1:07 ঘড়ির কাঁটায় আরো অনেকটা সময় আপনার সাথে থাকবো যদি আপনি টিউন ইন করে থাকেন ঢাকা এফএম 90.4। এই বাকিটা সময় চাইবো যে আপনি ফেসবুকে কিংবা এসএমএস প্যানেলে আমাদের সাথে জয়েন করেন। ফেসবুকে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে পেয়ে যাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। সেখানে উদয়ের ছবি দেয়া, উদয়ের স্টুডিওতে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আপনি সেই ছবিতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ারও করে দিতে পারেন। এবং খুব সহজে আপনি আমাদের অন্ধকারের গল্পের ফেসবুকের নিজস্ব পেজে কিন্তু সেখানেও লাইক করে রাখতে পারেন, তাতে করে আপনি আমাদের অন্ধকারের গল্পের বিভিন্ন পর্বের নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। উদয়, আমরা আবারও আপনার কাছে একটু আসতে চাই। এরপর ধীরে ধীরে কতগুলো ঘটনা ঘটলো এবং ধীরে ধীরে আপনি কেন আসলে সেই প্রফেশন থেকে সরে আসার বা এভাবে যে উপার্জন করছেন, কতটাই বা উপার্জন করছেন, কতটাই বা আসলে আপনি আপনার দারিদ্রতায় জর্জরিত পরিবারকে সাহায্য বা সহযোগিতা করতে পারছেন এবং পরিবার তো জানছেন আপনি এই কাজটা করছেন, তারপর কি কি হলো, কিভাবে ধীরে ধীরে আপনি আসলে ফিরে আসতে শুরু করলেন, বা এরকম কোন ঘটনা আছে কিনা যে ঘটনায় আপনি এই বহন করতে গিয়ে আপনার মনে হয়েছে না এটা আমার করা ঠিক হচ্ছে না বা এটা আমি করবো না?
তো ভাই, আমি ফার্স্টে ওই যে কাহিনীটা বলছিলাম যে আমার টাকার অভাবে আমি আসতে পারিনি, তো যেভাবে হোক আমি তো আমার বড় ভাইয়ের ফোন দেওয়ার পর আমার বড় ভাই একটা লোক পাঠাইছে, লোকটা আসতো ভাইয়া এক ঘন্টার কাছাকাছি সময় গেছে। তো যাওয়ার পরে আমার এমন অবস্থা,
আব্দুল্লাপুর
ব্রিজে ছিলাম, তো আমার এমন অবস্থা আমি হাইটে যাওয়ার কোন সময় না। তো লোকটা আসার পরে আমি বলি আমার প্রচুর খিদা লাগছে, প্রচন্ড খিদা। তো উনি আমার এক জায়গায় বসে আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে, খাওয়ার পর আমি খাই। খাওয়া দেওয়ার পরে যেভাবে হোক আস্তে আস্তে ক্লান্ত আমি মানে গাড়িতে উঠি, সালসাবিল গাড়ি, গাড়িতে উঠার পরে গাড়িতে বসে আমি ঘুমিয়ে পড়ি বাস গাড়ির ভিতরে, মানে ক্লান্ত, কি করবে কোনো জায়গা নেই। তো ওই লোকটার কাছে অনেক ক্লান্ত মানে অসুস্থ হয়ে পড়ি এমন একটা ভাব। তো আমি মানে আমার নিয়ে আসে যে অন্য দূরা টুরা নিয়ে আসে। তো আসার পরে আমি ওই জায়গায় মানে আমার বড় ভাইটা আর ওই লোকটারে বলে যে মানে ওই বড় ভাইটা লোকটারে বলে যে থাক ওর জায়গা দরকার না, একটু বিশ্রাম নে, ঘুমো। পরে আমি যাই ঘুমাই, অনেকক্ষণ অনেক সময় হওয়ার পরে মানে হওয়ার পরে পরে ঘুম থেকে পরে পরে আমি বাইরে এমনি বলি ভাই আমি বসে রয়েছি, হঠাৎ উঠা দিকে আমার জায়গাটা পাতলা পাতলা যে মানে প্যান্টের পকেটটা খালি খালি, কেমন একটা ভাব, হাতটা বরাতি দিদা। পরে খুলে দেখি ভাই আমার ভাই আমার মানি ব্যাগ নাই, তখন আমার লগে যে লোকটা বসে রয়েছিল ওই লোকটা আমার পাশে নাই। পরে উনারে বললাম তো যাক এমনি ভাইয়া করতে করতে অনেক,
এই লোকটা কোন লোকটা
মানে যে লোকটা আমার পাশে বসে রয়েছিল মানে ট্রেনে চলতে অবস্থায়। তো ভাইয়া এভাবে আমি অনেক কাজ করি, মানে এই যে আমার 2.5 বছরের জীবনে আমি বহুত কাজ করছি অপরাধ।
এমন কত কতগুলো হবে
এমন কি ভাইয়া, প্রায় কি বলবো ভাইয়া 30-40।
আচ্ছা, এই প্রত্যেকটাই হচ্ছে এই সব স্বর্ণগুলো নিয়ে আসা আসা যাওয়া,
মানে এলে অনেক কাজ করছি ভাইয়া, এরও উদ্ধার অনেক কাজ করছি।
এর মধ্যে আরো কি কি কাজ আমাদেরকে বলা যায় সেরকম?
জি ভাইয়া, মানে আনতে নাতে যে ধরনের কাজগুলো সাধারণত ফেস হয়েছি এই ধরনের কাজই,
যে বাইরে কোনো কিছু
কোনো কিছু
না, মাদক পাচার কখনো বা এরকম কোনো কিছু?
মাদক পাচার বলতে মাদক পাচার করতাম না, কিন্তু আমার ওই যে বড় ভাই উনি একটু মাদকের সাথে জড়িত ছিল, মাদক মানে তিনি সেবন করত।
আচ্ছা, আপনি কখনো মাদক সেবন করেছেন?
মাদক মাদক কোনো কিছু সেবন করি নাই, মানে এর ভিতরে আমি ছিলাম না।
কেন কেন এরকম অপরাধের জায়গায় আছেন আপনার? তো মাদক সেবন ন্যাচারালি সবাই
ন্যাচারালি করে, এমনকি আমার উনি বলছে যে রাজ্যে মানে মানে বিভিন্ন কথা বলছে,
সেই বড় ভাই বলছে
বলছে যে এটি খাস, আমি নাম আমি খাই না।
এটি কোনটা? এটা
এটি মানে ফেন্সিডিল।
হ্যাঁ,
তারপরে বিভিন্ন মাদক গাঁজা বিভিন্ন কথা বলছে। তাই আমি বলি না ভাই আমি এগুলা খাই না।
কেন কেন খান আপনার কি মনে হয়েছে যে আমি এটা খাবো না কেন?
এগুলা যারা খায় তারা গেলাম হয়তো ছোটবেলার থেকে অভ্যস্ত অথবা বন্ধু বান্ধবের পাল্লায় পড়া বিভিন্ন পর্যায়ে খায়, কিন্তু ভাই আমি ছোটবেলা থেকে আমি এমন কোন বন্ধু লাগে চলি নাই যে ওনারা আমার এরিতে উৎসাহ করছে। এমনকি আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল যে বন্ধু বান্ধব ঠিক আছে, তাদের একটা গ্রুপ ছিল মানে সাইলেন্ট প্রিন্স ঠিক আছে, ওই গ্রুপের সদস্যদের মানে আমার বন্ধু বান্ধবের কাছ ছিল যে ভালো কাজ করা সবসময়। আমরা কোন একটা কোন অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানের কাজ করতাম, কোন একটা কিছু হইলে ওই জিনিসটার কাজ করতাম, যে মানে উৎসাহ দিতাম মানুষকে নিয়ে ঠিক আছে, সবসময় ভালো কাজে বেড়ার চেষ্টা করতাম। কিন্তু আমি মাঝখানে এসে আমি খারাপ পথে চলে গেছি, কিন্তু আমার বন্ধুরা ভালো পথে আছে ঠিক আছে। তো ভাইয়া ওই ধরনের কাজে কেউ আমাদের উদ্বুদ্ধ করে নাই, তাই আমি এই কাজে আমি ছিলাম না।
আচ্ছা, তারপর এরকম আপনি যে কুমির ময়মনসিংহ বা নবাবগঞ্জ নবাবপুর চট্টগ্রাম এছাড়া এরকম আর কোন কোন জায়গায় গিয়েছেন?
এরকম মানে এই ধরনের বড় ধরনের জায়গায় মানে বড় বড় জায়গায় বেশি একটা যাওয়া হইতো না, আশেপাশে যেমন ধরেন গুলিস্তান, তারপরে চাখারপুল, ওই যে চানখারপুল, পর এ ধরনের জায়গা বেশি একটা যাওয়া হইতো, মানে জায়গায় মানে কাছে কাছে মানে দিয়ে আসা হতো। আর একটা জিনিস ভাইয়া আনো হইতো একবার, কিন্তু ওই জিনিসটা মানে দুই পিস দুই পিস দুই পিস করে বিভিন্ন জায়গায় দেওয়া হইতো বেশি।
আচ্ছা আচ্ছা, একটা বড় চালান এনে ওইটাকে দেওয়া। আচ্ছা, তো এই প্রত্যেকটা আনানে আপনাকে এভারেজ কিরকম টাকা পয়সা?
মাঝে মাঝে ভাইয়া মানে আনতে আনতে যে বেশি টাকা দিত, মাঝে মাঝে যার কাছ থেকে আনতাম উনিও টাকা দিত, দূরের কোন রাস্তা হইলে মানে দুনো জাস থেকে টাকা ভাই একটু 1300-1400 টাকার মতন পাইতাম।
অনেক টাকা
আমার কাছ থেকে ভাইয়া, আমি যে কাজ করি আমার কাছে হয়তো বেশি টাকা আসে না, যে আমি যে রিক্সটা নিয়ে কাজটা করি, কিন্তু আমি বাসায় যদি এই টাকাটা নিয়ে যেতাম তো বলতো কিরে তুই এত টাকা তুই কি কাজ করিস এত টাকা, মানুষ তো একটা মানুষ মাসে কাজ করি 3000 টাকা বেতন পায় না।
তারা ধরেন 4-5-6 লাখ টাকার কারবার করতো, আপনাকে 1100-1200-1300 টাকা
দিত।
আচ্ছা, তারপর
বাসায় নিয়ে গেলে বলতো তোর এত টাকা দিছে মানুষ কিরে, ওই বাড়ির রিপ্লাই দি মাসে এই জায়গায় চাকরি কইরা মাসে 3000 টাকা বেতন পায় না, আর তুই এত টাকা মাঝে মাঝে প্রায়। আমি বলি দেই বার কাজ করে বার খুঁজে তার ব্যবসা হয়তো লাভ হয়, তিনি আমার একবারে মাঝে মাঝে দেয়, কোনো মাসে দেয় না দিনে দেয় না, টাকাটা আমার এইভাবে দেওয়া হইতো।
আচ্ছা, এরপর ধীরে ধীরে কেন মনে হলো যে আসলে আমি এটা আর করবো না বা এরকম?
ভাইয়া ধীরে ধীরে কেন মনে হলো,
এরকম কোন ঘটনা কি আছে যে কারণে আপনার মনে হয়েছে?
ভাইয়া মানে এই ধরনের ঘটনার মূলত মানে লাস্ট জাস্টি ভাইয়া এই কাজটার ভিতরে আমার অনেকে সন্দেহ জেগে গেছে আমার প্রতি। এক দ্বিতীয়গত হইলো ভাইয়া আমি মানে অনেকে লোকজন জানা গেছে যে আমি এই কাজটা করি ঠিক আছে, এলাকার অনেক লোকজন ঠিক আছে, এমনকি আমার এক বড় ভাই কামাল নাম, তো কামাল ভাই আমার এই কাজটা জানছে, যেমন জানছে, এমনকি ওনার সাথে আমি অনেক কথা শেয়ারও করতাম। তো জানার পরে উনি আমার কথা তুই এই কাজটা বরজ করিস না, এই কাজটা অনেক খারাপ কাজ, একবার ধরা পড়লে বহুত খারাপ, তার তুই এই ধরনের কাজ করছিস, এই ধরনের কাজের ভয়াবহ কি তুই জানোস? আমি বলি ভাই আমার পরিবার তো বাঁচাইতে পারবে, তুই এই কাজটা ছাইরা দে। তো আমি আবার আমার ভাইটারে আমি বলি যে ভাই আমি যদি এই কাজটা ছাইরা ভালো পথে আইতে চাই, আপনি কি আমার একটা চাকরি দিবেন অথবা কোন একটা আমার পরিবারটা চালাইবেন? তো ওই আমার বড় ভাই মানে ওই কামাল ভাই উনি আমাকে বলে যে ভাই আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোরা ঠিকই চালাইতাম।
কামাল ভাইয়ের প্রতি আসলে আমাদের সালাম, তিনি পারুক আর না পারুক এই যে আপনার আতিক স্যার যার কথা বলছিলেন, আপনার এই কামাল ভাই আপনি অনেক লাকি, আপনার আশপাশে আপনার বন্ধুদের কথা বলছিলেন সাইলেন্ট প্রিন্স যারা সবসময় ভালো কথা বলে, আপনি এত কিছুর মাঝখানে গিয়ে আপনি মাদকের সাথে নিয়ে আপনার চেহারাটা মাশাল্লাহ একটা ইনোসেন্ট মিষ্টি একটা চেহারা, আর সবকিছু মিলে আপনি আসলে অনেক বেশি লাকি যে আপনার আশপাশে এই মানুষগুলো আপনি পেয়েছেন। হ্যাঁ, তারপর আমরা আপনার ঘটনা কোন ঘটনা?
তারপর ভাইয়া মানে আস্তে আস্তে বলে এলাকার মানুষ টানুষ অনেক মানে বলা বলি করে কি ছেলেটা কত ভদ্র ছিল, ছেলেটা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলে। পরে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে এই কাজটা কথাটা ছড়া পড়ে যে আমার বন্ধু বান্ধব মানে এই কাজটা তুই করস, তুই তো
আমার
তো বাবা মা ভাইয়া আমার বাবা তো ভাইয়া আমি এক কথা বলছি আমার বাবা থেকেও নেই।
তিনি আসলে দ্বিতীয় বিয়ে করে আপনার কোন সময় চলে
গেছে?
অনেক আগেই চলে গেছে, শুধুমাত্র মাই
মাই আমার সংসারটা চালায়, তো মা বাবা এটা বেশি একটা জানে না। তো ভাইয়া মা মানে শুনছি মার কাছে এটা জানানো নয়, এখনো বেশি একটা জানতো না, যেভাবে জানছি আমি দাপটা বলতেছি। তো আমার বন্ধু বান্ধব কিছু ছিল, ওই যে ছোটকালের বন্ধু মোহন রিপন, তো অনেক বন্ধু বান্ধব ছিল, তো জাভেদ ওরা সবাই মিলা বলতাছে যে তুই এই কাজটা করস, আমি তো জানতাম না তুই কাজ তুই না করস, তুই বিলে খেয়াল লাগে এই কাজ করস, আর হ্যাঁ তো অনেক খারাপ কাজ করে, আমরা তো জানতাম না তুই হার লাগে এই কাজ, আমি তো আমরা তো জানি তুই কাপড়ের কাজ করো ঝাল লাগে, তুই এই কাজটা করস। তো আমি বলি দোষ কয়েক মানে কি আমার বুঝানোর চেষ্টা করে দোষ এই কাজটা খারাপ, এই কাজটা তুই করিস না। তো মানে বহুত কথা বলে, বহুত কথা বলার পরে আমি মানে নিজে ভাই তো নিজে ভাবার পরে আমার মা একদিন আমারে মানে ডাক দে, ডাক দেওয়ার পরে মানে ডাক দে আমার মা কার কাছ থেকে জানি শুনছে হয়তো, শোনার পর আমার মা আমাকে ডাক দেয়, আমার বা আমার হাতটা ওনার মাথার উপরে নিয়ে তুই আমার মাথা ছুঁয়া কো তুই কি কাজ করস, ঠিক আছে। তো আমি বিচলিত হয়ে যাই, মা এটা কি বলতেছে, ঠিক আছে। এমনকি আমি মার কাছে যে এভাবে আমার কোনো মিথ্যা কথা বলার আমার উপায়ও নাই গা। তো পরে আমার মা বলে যে তুই এই কাজটা তুই বল তুই কি করস, বাজান সত্যি কথা কো আমি চাই না তুই কোনো কাজের লিগা যে আমার সংসার চলো কি ধরনের কাজে, হয়তো আমি বুঝতে পারছি আমার মা বুঝতে পারছি। পরে আমি মারে বলি যে মা আমি এই ধরনের কাজের সাথে জড়িত, আমি এই বড় ভাইয়ের লগে স্বর্ণ ব্যবসা স্বর্ণ চোরা চালানের পাচারের কাজে জড়িত থাকি। আমার মা কাইন্দা দেয়, ঠিক আছে। আমি মা তুমি কান্দ তোমার কি হয়েছে, আমি কি আমার কোনো ক্ষতি হয়েছে না, আমার কিছু হয়েছে, আমার পোলার এই টাকায় এই উপার্জনের টাকায় আমি সংসার চালাই, অনেক কিছু অনেক কথা বলেন। তো ভাইয়া কথা বলার পরে আমার সংসারকে আল্লাহ তুমি আমার লয়া যাও অনেক কথা বলে, আমার আমি চাইছি আমার পোলার একটা সৎ কামে আমি আমার সংসার চলবো, আমার দিন ভালো যাবো। এখন তো আমার দিন ভালা গেল আমার মন ভালা নাই, আমার মা আমার এই কথাটা বলতেছে। তো বলার পরে আমি মা অনেক বুঝাই, তো মা আমার বলে ডাইরেক্ট বলতেছে যে তোর এই কাজটা যেমনি হোক তোর সাইরা দিতে হইব, তুই এই কাজ করতার মেয়ে কাজ করলে তুই আমার মনামুখ দেখবি বলে। তো বলার পরে পরে আমি বলি মা আচ্ছা আমি মানে মারা আমি বলে দিদি মা আমি এই কাজটা ছাইরা দিম, অনেক কিছু বলি। বলার পরে আমার মা বান্দা আমার ভয় বাবা তুই কেমনে এই কাজ তোর, তুই তো জীবনে এই কাজ করছ আর আমি তোর তো জীবনে এই শিক্ষাটা আমি তোদের দেই নাই। তো যাই হোক পরে মায় যেমনি বলে, তো সকাল পরে মার কাছে মানে মার লোক অনেক কথা শেয়ার করার পরে পরে বাসায় বই পরে ছোট ভাইটা আমার না ছোট ভাইটা আসে। তো আসার পরে কলে ভাই মাসি কি কয় তোর নামে, মানে বন্ধু আমার ছোট ভাইটার একটু চাই তোর ভাই এই ধরনের কাজের সাথে জড়িত এমন এমন অনেক কিছু বলে। আমি কারে না কোনো কিছু না হ্যাঁ তেন। তো এমনি মা তো কান্নাকাটি করতেছে মানুষে বলে আমার সাথে কয়াকুই করতেছে। তো যাই হোক পরে আমি সকালবেলা ঠিক আছে আমার মনটানো ভালো না, রাইতে আমি একা একাই ভাবতাছি যে আমি কি কাজটা করতেছি কেমন, আমার মা না জানা করছে এখন সবাই জানা গেছে আমার সবাই বুঝতেছে, বলতো বুঝারই কথা যে আমি একটা খারাপ পথে চলে গেছি, খারাপ কাজ করতেছি অনেক কিছু করতেছি। তো আমি এরপরে আমি বড় ভাইয়ের কাছে মানে আমার বড় ভাই যে ওই যে বড় ভাইটা, তো বড় ভাইয়ের কাছে যাই, মানে যাওয়ার পরে আমি বড় ভাইয়ের বলি যে ভাই শুনছেন তো আমার কথা সবাই জানা গেছে গা, ভাই আমি এই কাজটা আমি আর করবি না এলা যত কিছু। পরে বড় ভাই বলে এর কি সমস্যা, কোনো সমস্যা নেই তোরা আমি অন্য জায়গায় লয়ে যাম, মানে এই এলাকাতে তোরা অন্য এলাকায় লয়ে যাম। আমি কি ভাই আমার মা আপনার জেনে লয়ে যান, আমার মারা সারা আমি যাইতাম না আর আমার মারে আমি এই কথাটা আমি দিয়া ফেলছি, আমি এই কথাটা আমি চেঞ্জও করতাম না ভাই, ঠিক আছে। তো আমার বড় ভাইটা ওই বড় ভাইটা একটু রাগ রোগ হয় তোর মারা ফেলাম কিনাম তুই বেঁচিলাস, তুই জানোস জানো কত কোটি কোটি টাকার সম্পদ, কত লাখ লাখ টাকার সম্পদ তুই এরা মানে এই কাছের থেকে, তুই আস্তে আস্তে অনেক বড় হবি, আমি যে পর্যায়ে আমার তো বড় হবে তুই তোরা আমি বড় করে দিন তোর মানে অনেক বড় লোক করে অনেক ইয়াটা বলে। তো যাক ভাই আমি অনেক কিছু বলি, এমনকি মানে ভালো লাগে আমি তার করে করি আপনি আমার দিয়ে খারাপ কথা করে আপনি আমার খারাপ আমার কি উন্নতি করবেন, আপনি আমার বাজে পথে লয়ে যেতেছেন অনেক কিছু করতেছেন। পরে বড় ভাইরা আমার মারে অনেক মারে, তো মারার পরে গায়ে হাত তোলে গায়ে হাত তোলে গায়ে হাত লাঠিতে পারবে কয় ওর এই ঘরে আটকে না মানে টর্চারিং করা হয় আমার প্রতি। তো টর্চারিং করার পরে আমি যাই হোক আমি মানে মানে কি বল আমার খাবারও মানে ভালো মতো মানে দুই একদিন আমার ঘর ঘরের ভিতরে বাইন্দা রাখছে আমার মা হার কেছে জানি না আপনার পলা গেছে মানে ঝাড়িতে ঝাড়িতে কথা বলছে। পরে যাই হোক বড় ভাই সারছে সারার পরে আমি আচ্ছা ভাই না পেরে আমি তার বলছে আচ্ছা আমি কাজ করুম আপনার সাথে কাজ করুম, পরে
সেটা মিথ্যা কথা ছিল
মিথ্যা কথা বলছে যাক না পারে আমি কাজ করুন। পরে
কোনো ধরনের হুমকি
হুমকি দিছে বলতো ভাই আজ কাজ না করলে তোর মায়েরা ফেলাম তোর কথা মায় সব জায়গায় প্রচার করে দিন তোর একে ভালো কি বহুত কথা বলে ঠিক আছে তুই এই ধরনের ব্যবসা তোর পুলিশে দিয়ে দিম তোর জেলায় দিয়ে দিম আমরা ভালো সাজিম তুই খারাপ থাকবি। তো যাই হোক ভাইয়া এমন এমন তো
ভয় লাগেনি
তো ভাই ভয় লাগছে ঠিকই। তো ভয় লাগার পরে পরে আমারে বলে যে তুই তোর আমি ইয়াতে দিয়ে দিম খাই দিয়ে দিম। পরে আমি বলি মানে উনি বলার পরে পরে আমি বলি মানে ওনাকে বলি যে ভাই আচ্ছা আপনার সাথে কাজ করুম কোনো সমস্যা নেই ভাই মানে রাগে বলি মানে যা কি মানে জাস্ট বাঁচতে হ্যাঁ ওনার কাছে ছোট আচ্ছা সমস্যা নাই তাহলে তুই এই দেখছস তোর মন কি তোর আমি দুই তিন দিন পরে তোর আমি ঢাকা লয়ে যাব মানে ঢাকায় এমন একটা জায়গা ওই গুলিস্তানের কোন একটা জায়গায় উনি আমার নিয়ে রাখবো রাখবো। পরে আমি আমার চিন্তা হলো কি ভাই আমি ওনার লাগে যেহেতু ছল ছাত্র দিয়া বাইরে আমি একটা জায়গায় যাবো,
কারণ মাকে কথা দিয়েছেন,
মায়ের কথা দিচ্ছি, তারপরে যাইতে হইব, তারপরে যাওয়ার যাইতে হইব, পরে
যাওয়ার
ভাই আমার প্রথম দিয়ে আমি পাচারে পুরো উদ্যোগ দিয়েছিলাম, কিন্তু এই যে এই ধরনের কথা পরিবেশের সাথে এরাতে খাপ খাইতে পারতেছিলাম না, পরে আমার অনেক খারাপ লাগে ভাই, পরে আমার মনে মনে ওই যে লাগলে না খাওয়া থাকুন তবু এই কাজ করুন না, ঠিক আছে, পরে যাই হোক ভাই, পরে আমি বাইর হই, পরে বাইরে হওয়ার মানে ইয়ার থেকে বাইরে, তো বাইরে হওয়ার পরে আমার এক বন্ধু ছিল, মানে বন্ধুর লগে আমি কথা বলতেছিলাম, নাম মোহাম্মদ আলী, ঠিক আছে, আমার বন্ধুটা আমার বলে যে দোষ তোর কি অবস্থা, আমি কই দোষ আমার যেমন এখান থেকে বাঁচতে হইব, আমার এই জায়গার থেকে বাইরে হইতে হইব, আমার মার কথা অনেক কিছু অনেক কথা বলে, তো আর আমার বন্ধু আমার বলে যে দোষ তুই তাইলে এই জায়গাতে বরিশাল চলে যা, বরিশাল, ঠিক আছে, বরিশাল এমন এমন আমার এক আত্মীয় আছে নাম রবিউল, ঠিক আছে, কাকা সম্পর্কে তুই ওনার কাছে গিয়ে থাক, আমি বুঝতে আমার লগে তো একটা টাকাও নাই, এমনকি উনি আমার কোন টাকা টোকা দেয় নাই, কি করবো, পর আমার বন্ধুটার একটা মানে বাপ ছিল নাম ফিরোজ, ঠিক আছে, ফিরোজ নাম, তো ওই ফিরোজ ভাইয়ের কাছে মানে ফিরোজ ভাইয়ের কাছে উনি ঘটনা, উনি অনেক দয়ালু ছিল, তো উনি বলে যে এ নাও 3,000 টাকা তোমার কাছে রাখো, আমি একটু বাইরে যে বাসার নাম করে বাইরে যে মানে আমার কাছ থেকে আমি বরিশাল যাব, তো বরিশাল যাব, তো বলে যে তুমি ওখানে কোনদিন থাকো আমরা এটা বুঝুম নি, এই জায়গাটা বুঝুম, বুঝুম পরে পরে ভাই আমি ওই যে বরিশাল গিয়ে আমি অনেকদিন মানে বরিশাল যাওয়ার
পরে বলে যান নাকি
মাকে ভাই বলি, বলি যে মা আমি বরিশাল চলে যাবো ওই জায়গায় থাকুম, ঠিক আছে, আমি ইয়া করুম না মানে খারাপ কাজ আর করুম না, ঠিক আছে, আর এই জায়গায় থাকলে আমার করতেই হবো মা, পরে মায়ের যে হোক মার ইয়ার থেকে মায় আমাকে 1,300 টাকা দেয় যে তুই কই যাবি আনতে মনে খাবি, পরে আমি মারা খুললা বলি যে ঠিক আছে তবু 1,300 টাকা দেয়, কিন্তু ঘরে দেখেন চাল নাই ডাল নাই, ঠিক আছে, তো 1,300 টাকা দেয়, দেওয়ার পরে আমি এখন বরিশাল, পরে আমার আমার বন্ধুটা আমার সদরঘাট নিয়ে যায়, সদরঘাটে গিয়া সুন্দরবন একটা লঞ্চ আছে, ঠিক আছে, ওই লঞ্চে গিয়ে আমি উঠি, উঠার পরে পরে আমি বরিশালের বিষয়ে একটা জায়গা চিনতাম না, ঠিক আছে, তো ওই বরিশাল মানে যে সদর মানে ওই লঞ্চের থেকে নামি, তো নামার পরে সদর আছে, তো ওই জায়গায় ফোন দেয় যে আমার একটা আত্মীয় কিছুদিন থাকবো ওই জায়গা, পরে ওই জায়গায় সদর আছে, ওই সদরে ফোন দিই, সদরে যাই মানে উনার মাধ্যমে, উনি আইসা ঘাটের থেকে আমরা নিয়ে যাই লঞ্চ ঘাটের থেকে নিয়ে যাওয়ার পরে ওই বরিশাল সদরে যাই, তো যাওয়ার পরে ওই লোকটার সাথে মানে দেখো পরিচয় পরিচয়, পরে আমি ওই লোকটা আমার ঘটনাটা জানতে পারে, জানতে পারে উনি অনেক আশ্চর্য হয় যে তুমি এই ধরনের কাজ, তো যাওয়ার পরে আমার ওই বড়বাইয়ের অনেক ফোন দেয়, বড়বাইয়ের মোবাইলটা তো আমার কাছে আসে না, ফোন টোন দেয় আমি আর ফোন টোন বেশি একটা ধরি না কোনো কিছুই করি না, কিন্তু ওই বড়বাইটা বাসায় গিয়ে অনেক মাল আমার আম্মার সাথে অনেক কথাবার্তা বলে, অনেক মানে খারাপ আচরণ করে, অনেক কিছু বলে, তুমি তোমার পোলারে পাইলে মাইরালাম, তোমার পোলায় আমার বহুত টাকা মাল লেগেছে গা, ঠিক আছে, তোমার পোলায় মানে বহুত কথা বলে, বাঁচতে চাইলে তোমার পোলারে আইন না দাও, বহুত কথা বলে, যাই হোক ভাইয়া, পরে আমি ওই বরিশাল গিয়া আমি মানে ওই লোকটার সাথে কিছুদিন থাকার পরে ওই লোকটা আমার একটা কাজের জোগাড় করে দেয়, কাঠ কাঠ আছে না মানে কাঠ জাতীয় কাজ আনা নেওয়ার যে সমিলে সমিলে কাঠ মানে একটু ভারবো কাটতে একটু সহজ সুবিধা, কাজটা বেশি একটা আমি পারতাম না মানে অনেক ভারী কাজ, তো তবুও কাজটা আমার করতেই, ঠিক আছে, মাঝে মাঝে আমার মায় ফোন দিত অন্যজনের ঘরে মোবাইল ছিল না অন্যজনের নাম্বার দিয়া, তো আমি মার সাথে কথা বলতাম যে বাবা মায় আমার কান্দা কান্দা বলতো যে বাবা তুই ভালো আসো সেন তেন অনেক কিছু বলতো, যাই হোক পরে অনেকদিন সময় মানে ইয়া হয়ে যায়, তো পরে পরবর্তীতে ওই জায়গায় আমার থাকা হয় প্রায় দীর্ঘ 9 মাস,
আচ্ছা
9 মাস আমি ওই জায়গায় থাকি,
মায়ের সাথে যোগাযোগ হচ্ছে,
মার সাথে ভাই আমি কথাবার্তা বলছি, আর ওই যে বন্ধুটার মাধ্যমে আমি গেছি রবিউল, ঠিক আছে, ওই বন্ধুটা আমার একবার গিয়ে দেখে আসছে, তো আসছে দেখে আসছে যেমন কি আমার অবস্থা বুঝতে যায় না, তো যাওয়ার পরে পরে ভাই আমি মানে ওই জায়গায় আমি বলছি যে আমি ভালো আছি সমস্যা নাই কোনো কিছু একটা হইব না কোনো সমস্যা নাই, এমনকি এমন ভাবে এই কাজ আমি যে এই জায়গায় আছি একমাত্র আমার মা ব্যতীত মা আমার ওই রবিউল আমার বন্ধু, ঠিক আছে, আর ওর মানে ইয়া ফিরোজ, ঠিক আছে, আমার বন্ধুর ইয়া ফিরোজ আর ওই ইয়া ব্যতীত রবিউল ব্যতীত কেউ জানতো না যে আমি এই জায়গায় আসি, কেউ কোনো কিছু জানতো না, তো ওখানে কিছুদিন ভালোই কাটে, কিন্তু ভাইয়া যেটা আমি আমার মার কাছে শুনতাম যে ওই লোকটা অনেক খারাপ ব্যবহার করে আসে আমার অনেক খারাপ লাগতো, যে দেখ আজকে আমার কারণে আমার মা অনেক সহ্য অপমান অনেক জ্বালা সহ্য করতেছে, আমার মা বলে বাবা যেমন তুই আর এখানে আসিস না, ঠিক আছে, তুই এনে আসিস না, তুই তোর আমি অন্য জায়গায় পাঠা দিব তো অন্য কিছু একটা করুম, এনে আসিস না, তো যা অনেকদিন কাটতে যায় কাটা যাওয়ার পরে 9 মাস কাটার পরে আমি আবার ঢাকা আসি,
ঢাকা অন্য জায়গায় আস, মানে ওই জায়গাটায় আর আসি না। আর আসি, আসার পরে যাই হোক যেমনি হোক শুনতে পারি যে আমার মানে ওই লগের যে আমার বড় ভাইটা, বড় ভাইটা যা ওই চুরি চালানো মানে মানে ওই ব্যবসার ভিতরে ওই ধরা টরা খায়, ঠিক আছে ওই জায়গার থেকে চলে গেছে, এমনকি ওই এলাকার থেকে আমার বড় ভাইটার মানে লোকজন পাঠায় দিচ্ছে, মানে মানুষ এলাকার মুরব্বী বিচার টিচার কইরা জয় মানে আরো পোলা মানে পোলা বাইন্দা এ ধরনের পোলা বাইন্দা কাজ করতেছে, মুরব্বী টুরুবি পাঠায় মুড়ে মায়েরা মুড়ে মানে ওই এলাকার থেকে পাঠায় দিচ্ছে, ঠিক আছে যাই হোক। পরে আসতে আমি শুনতে পারি, পরে ওই এলাকার মুরব্বীরা আমার মা আবার বলে যে আমার পোলাটা আইতে পারতেছে না কারণে, পরে যাই হোক আমার মার সাথে আমি দেখা করি ভাই। অনেক কিছু বলছে, পরে বলার পরে আমি বলি মা না কোনো সমস্যা হয় না, কি আমি মনে ভালো আমি আগের মতন চলম এমন টমন করুম। তো আমার যে ফ্রেন্ড সার্কেল তোহিত চাওন তারপরে মোহন জাবেদ সব আইসে, সবাই আমার সাথে দেখা করতে আইসে। এমন আসার পরে যে আমার পাশে আমাদের পাশের বাসায় থাকে, ঠিক আছে আমাদের মানে পাশে বাসায় মানে ছোট থেকে একসাথে বড় হয়েছি মেয়ে, ঠিক আছে মেয়ে নাম তানিয়া কনিকা, ওরাও সবাই আসে। তো আসার পরে আমাকে বলে যে মানে তুই আবার আগের মতন চলবি, আগের মতন ইয়াতে করবি, ঠিক আছে ভদ্র একটা পোলা খেলাধুলা করবি সবকিছু করবি, ঠিক আছে আমাকে বলে। তো বলার পরে পরে আমি ভাইয়া আস্তে আস্তে মানে এভাবে আমি এই পথে আমি আসতেছি, কিন্তু ভাইয়া এই পথে আসার পর ভাইয়া কিন্তু আমি সেই আমার দারিদ্রতাই আমাকে পিছে ফিরে দিয়েছে বাবা।
এখনো সেই সংগ্রামী আসলে আপনি করছেন। আমরা অনুষ্ঠানের একদম আসলে শেষ প্রান্তে চলে এসেছি এবং বরাবরের মতো শেষ প্রান্তে এসে যে কথাগুলো বলি। আচ্ছা ও তো আমি একটু জানতে চাই এখন কি করছেন আসলে এখন আপনি?
এখন ভাইয়া আমি একটা ছোট মানে চাকরি কি মানে একটা মাসের আরো দিয়ে ছোট একটা কাজ করতেছি, ওই কাজটা ভাইয়া আমার বেশি একটা পোষেন না।
কত মাসে?
ওই 100 টাকা দেয় দৈনিক, আবার মাঝে মাঝে মাস থাকে না, ঠিক আছে বসে থাকতো একলা একলা মানে পরিবার মোটামুটি
সেখানে আপনার একটা কি ধরনের খরচ হয় পুরো মাসে খাওয়া দাওয়া সবকিছু? কি হিসেব আছে আপনার?
ভাই আমার পরিবারে বেশি একটা খরচ হয় না পুরো মাসে, মানে করেন খাবার দাবার ইয়াতে সব আমার 4,500-5,000 টাকা খরচ যায়, মানে ইয়া ঘর ভাড়া সহ।
কি সততা, কি স্টেশনে অবাক হয়ে যাচ্ছি। কি ধরনের কাজ আসলে উদয় আপনার নিজের করলে পরে আপনি মনে করছেন যে আমি এই কাজগুলো করতে পারবো? কারণ আপনাকে এখন লাখ লাখ মানুষ আসলে শুনছেন এবং আমি জানতে চাই যে আপনি কি কি কাজগুলো পারেন বা কি ধরনের কাজ আপনি আসলে করতে পারবেন বলে মনে হয় আপনার?
ভাইয়া আমি মোটামুটি বর্তমানে যদি একটা ভালো চাকরি অথবা কোন একটা কিছু পাই অথবা কোন একটা কাজ কি যে কোনো হাতে মানে হাতের কাজ অথবা কোন একটা কাজ যদি আমি করতে পারি আমার
জন্য, উদয় যেটা বলতে চাচ্ছে শারীরিক শ্রম দিয়ে যেটা করানো যায়, এবং আমি উদয়ের ভিতরে যতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি সে এতটাই এনার্জেটিক এবং চটপটে। আমরা অনুষ্ঠানের শুরুতে জেনেছিলাম যে স্কুলে কিন্তু বেশ কয়েকটা ক্লাস তিনি ফার্স্ট বয় হিসেবেও ছিলেন, তিনি যখন মাঝে মাঝে আমি কথাগুলো বলছিলাম বেশ কিছু চমৎকার ওয়ার্ড ইংলিশের ওয়ার্ড তার মুখ থেকে খুব ওয়েল ফোনেটিক্সে আমরা শুনেছি। আমার কাছে যেটা মনে হয় উদয়কে যদি খানিকটা সেই ট্রেনের পর জায়গায় নিয়ে এসে কোনো কিছু করানো যায়, এতটুকু দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে করানো যায়, উদয়কে দিয়ে হয়তো অনেক কিছুই সম্ভব এবং অন্ধকারের গলি থেকে ফিরে আসা আলোকিত সময়ে বা আলোতে আসার সেই সুযোগটা আমরাই বোধহয় করে দিতে পারি, যেটার পথ যেটার আলো জ্বালানোর প্রক্রিয়া উদয় নিজেই আসলে তৈরি করে ফেলেছে। এবং যার এরকম অসাধারণ একজন মা আছে সেই ছেলে অবশ্যই অনেক দারুণ কিছুর দাবি করে এবং যার এরকম চারপাশে সেই আতিক স্যারের কথা আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি তার প্রত্যেকটা বন্ধুর কথা। এরকম উদয়ের জীবনে যে বন্ধু ভাগ্য, এরকম বন্ধু পাওয়া একেবারে রীতিমতো ঈর্ষান্বিত। উদয় আমি শুধু যারা শুনছেন সবার কাছে আসলে ওই আবেদনের তাগিদি হোক, অনুরোধের তাগিদি হোক, বা যে ভাষায় আপনি যা কিছুই বলতে পারেন যে দু হাত তুলে আপনাদের কাছে একটা জিনিসই চাই, যারা এই জায়গাটায় আসেন তাদের অন্ধকারের যে গল্প
গল্পটা আছে অন্ধকার সময়, সেই গল্পটা পেরিয়ে যখন আলোতে চলে আসেন, সেই আলোর সময় তাকে তার চারপাশে আরেকটুখানি আলো জ্বেলে দেয়া, তার সামনের সময়টাকে আরেকটু চমৎকার করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আসলে পারি তার পাশে দাঁড়াতে। যে বন্ধুটি এই উদার বয়স এখন 21, আরো যদি কাজটা ছেড়ে দিয়েছেন কত 4 বছরের মতো সময়, 4 বছর আগে সে এই চোরাচালানের কাজ ছেড়ে দিয়ে সেই সময় তার সমবয়সী একটি বন্ধু তাকে সেই বরিশাল পাঠিয়ে সেখানে রেখে একটি কাজের ব্যবস্থা করে দিয়ে আবার একবার দেখেও আসা তাকে, এটা অসাধারণ। এটা সেই মানুষটি যদি পারে, আমরা যে যার জায়গা থেকে পারছি, বা আমরা অনেকে, আমি জানি অনুষ্ঠান অনেকে শুনছেন, প্রচন্ড প্রতিষ্ঠিত আপনি, প্রচন্ড প্রতিষ্ঠিত হয়ে আছেন, বা আপনার হয়তো মনের ভিতরে সদিচ্ছাটা আছে, এরকম অনেক বড় বড় সংস্থা কিংবা মাঝারি সারির সংস্থার মানুষও আছেন যাদের এরকম কাজের প্রয়োজন হয়, এরকম একটি মানুষের। নিঃসন্দেহে আপনি ওদেরকে দেখুন, কথা বলুন, আমার মনে হয় সরাসরি আপনি যদি তার পাশে এসে দাঁড়াতে চান, যে মাসিক খরচ জিজ্ঞেস করার পর অনায়াসে মাত্র 4,500 টাকার কথা বলে দিতে পারেন, যে আসলে চোরাচালান করে এসে 1200-1300 টাকা পেল মায়ের হাতে দিয়ে দেন, বাজারটা গড়ে ফেলেন, কিংবা যে আসলে মাকে কথা দিয়েছেন বলে মানুষজন পাড়া প্রতিবেশী মাকে অপমান করে, বলে ছোট ভাইটা খেলতে খেলা থেকে ফিরে তুই কি কাজ করিস, এরকম বুকের ভিতরে কষ্ট পায় বলে বড় ভাইয়ের চোখ রাঙানি, বা তার এই অপরাধ জগৎ সম্পর্কে আমরা সবসময় জানি যে পথে গেলে একবার আর ফিরে আসা যায় না, যেমনটা আমি প্রথম দিকে বলছিলাম, সেখানে সেই ফিরে আসার সাহসটা রেখে উদয় সে আবার সেই ফাইটটা করে না ভালো হয়ে ফিরে আসা, এবং এখন শেষ পর্যন্ত সেই মাছের আরোদে কাজ করে কোনোভাবে চলছেন তিনি। সেই উদয়কে উদয় এখন যদি এখন পড়াশোনার জায়গাগুলো অনেক সহজ হয়ে গেছে, এখন যদি আপনার পড়াশোনার দায়িত্ব কেউ নিতে চায় কিংবা নানান ধরনের মাধ্যম আছে, আপনি কি পড়াশোনা করতে
ইচ্ছুক? ভাই আমার ইচ্ছা যে আমি আমার পড়াশোনাটা আমি করব, আমার বয়স মোটামুটি হইলো ভাইয়া, আমার এই বয়সটা অনেক পড়াশোনার বয়স, ঠিক আছে, আমাকে যদি কেউ এরকম সাহায্য করে যে পড়াশোনার মানে আমার পড়াশোনা চালা যাওয়ার আগ্রহী ভাই, আমি অবশ্যই আমি পড়াশোনা করব ভাইয়া।
আপনি আপনি কোন সাবজেক্টে বেশি ভালো ছিলেন
ভাইয়া? আমি মানে যেহেতু আমার পরিবার সংসার বিষয়টা চালাইতে পারতো না, তো ভাইয়া আমি কমার্স সাবজেক্টটা আমি নেই, আমি ভাইয়া কমার্স সাবজেক্ট
মানে বাংলা ইংরেজি অঙ্ক কোনটা আপনার বেশি ভালো লাগতো
ভাইয়া? আমার মধ্যে অঙ্ক সাবজেক্টটা একটু বেশি ভালো লাগতো।
আচ্ছা, আপনি ইংরেজিতে কোনো কিছু বলতে পারবেন আমাদেরকে, কোনো একটা কিছু আপনার সম্পর্কে বা ইংরেজিতে এরকম দু এক লাইন কিছু বলতে পারবেন আমাদের
ভাইয়া? ইংরেজিতে
আপনার নাম, আপনি কোথায় পড়তেন, এরকম কিছু বলতে পারবেন?
জি ভাইয়া, মাই নেম ইজ উদয়, আই লিভ ইন সাইনবোর্ড, আওয়ার স্কুল, আওয়ার স্কুল নেম সাইনবোর্ড প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনেক অনেক ধন্যবাদ উদয়। আসলে এটা এমনি একেবারে আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে শুনতে যাওয়া, কারণ আমি উদয়কে যত দেখছি তত অবাক হচ্ছি, আসলেই অবাক হচ্ছি যে একটা মানুষ এই এরকম একটা জায়গা থেকে এত অল্প বয়সে জীবনের এত টানাপোড়েনের জায়গা থেকে, বাবা তিনি সেই ক্লাস সিক্সে বসে চলে গেছেন আরেকটি বিয়ে করে সেখানে ঘর পেতে, এখানে এই ঘরের কোনো খবরই তিনি নিচ্ছেন না, এরকম একটি জায়গা থেকে এই মানুষটার পাশে যদি আমার ভাই, আমার বন্ধু, আমার বড় ভাই, আমার যারাই শুনছেন তাদেরকে আমি কি নামে ডাকবো আমি ঠিক জানি না, আপনাদের কাছে বিনয়ের সাথে একদম আকুতি করে দু হাত তুলে চাইছি যে এই ছেলেটির পাশে চলুন না দাঁড়াই। আসলে পার্সোনালি আমি এখন আমার কোন সেরকম সামর্থ্য নেই যে ওকে আমি কিছু একটা করে ফেলবো বা এরকম কিছু করবো, একদম সত্যি কথা বলছি, যেরকম সুযোগ থাকলে এই মুহূর্তে আমি এখনই কথা দিয়ে ফেলতাম যে হ্যাঁ এইটা উদয় তোমার আমার তরফ থেকে তোমাকে করছে, বাট ওর জন্য খুব চাইছি প্লিজ কেউ যদি চান একদম আমি এটা বলতে চাই যে এই ছেলেটার ভিতরে আসলে সত্যিকার ভাবে একটি সততা আছে, সেই সততা আপনি ওর চোখে মুখে দিকে তাকালেই বুঝতে পারবেন। কোন অন্যায় কোনো কিছু যাচ্ছে না, হাজার হাজার ছেলে পেলে কাজ করছে, কাজ করে পরিশ্রম করে তাদের পরিবার বা পরিবারকে চালাচ্ছে বা ভরণ পোষণ করাচ্ছে, এই ছেলেটাকেও সেই কাজের সুযোগটা আমরা দিই, মানে ওর জন্য অনেক কিছু করে দিতে হবে, অনেক টাকা এনে ওকে দিয়ে দিতে হবে বিষয়টা তা না, যার ভিতরে এরকম একটি সৎ মানসিকতার জায়গা আছে, এরকম একটি সৎ সাহসের জায়গা আছে, যার বুকের ভিতরে এই জায়গাটি আছে, চলুন না আপনা আপনি আপনি যদি শুনে থাকেন এই স্পেসিফিক, হ্যাঁ আপনাকে বলছে আপনার যদি সেই সামর্থ্যের জায়গাটা থাকে, আপনার যদি সেই প্রতিষ্ঠা আপনার আল্লাহ তালা আপনাকে যে প্রতিষ্ঠিত হবার সেই সুযোগটি আজকে দিয়েছে, আপনি যদি এতটুকু ইচ্ছে করেন এই ছেলেটাকে একটু দেখুন, একটু দেখুন ওর সাথে কথা বলে ওকে দিয়ে হয় কিনা চলে কিনা, আর ওর যদি পাশাপাশি খুব খুশি হয়ে যাব, অত বেশি একদম লাগাম মানে একেবারে সারাদিন দিন ভর বসে খুব ভালো করে শুধুমাত্র পড়াশোনাই করবে এরকমটাও বলছি না, এখন তো পড়াশোনার অনেক সুযোগ তৈরি হয়েছে, ওকে সেই অ্যাটলিস্ট ও 9 পর্যন্ত পড়েছে, SSC টা কমপ্লিট করিয়ে দেওয়া যায় কিনা
এইচএসসিটা ও নিজের মতো করে আস্তে আস্তে এখন পড়তে পারে কিনা। আমাদের সরকার ব্যবস্থায় এখন পড়াশোনা খুব বেশি সহজ হয়ে গেছে, সেই জায়গাগুলো আমার বিশ্বাস যে ভালো করবে, সেই সুযোগগুলো যদি ওকে আমরা দিতে পারি, নিয়ে আসতে পারি। আপনি আপনি ইন্টারেস্টেড থাকলে আমাদেরকে জানান প্লিজ। আপনি যেভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে আমাদের যে অন্ধকার গল্পের ফ্যান পেজটি আছে সেখানে এসে আপনি লিখতে পারেন আজকের পোস্টের নিচে, অথবা আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার সেল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, অথবা ইমেইল করতে পারেন। প্লিজ ইমেইল করুন ozi@dhakafm904.com, আবারও বলছি ozi@dhakafm904.com। আর চিঠি লিখতে পারেন আমাদেরকে, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। আমাদেরকে যারা শুনলেন এতক্ষণ ধরে তাদের জন্য বলছি যে ওদের জন্য প্রাণ ভরা দোয়া যেন আমরা করি। আমি সে সময় এসে বেশ কিছু SMS পড়তে চাই। আমাদেরকে লিখেছেন চুমকি, চুমকি লিখেছেন, এদিকে লিখেছেন হৃদয় কুমিল্লা থেকে, ভাইয়া মা গাছা মায়ের গানটা শোনার কথা বলেছিলেন তিনি, লামিয়া জয়েন করেছেন। ইনশাল্লাহ সেরকম আমরা চাই না, আমরা চাই উদয়ের সামনের দিনগুলো অনেক বেশি চমৎকার হোক। আরিফ তিনি জয়েন করেছেন আমাদের সাথে, ধন্যবাদ। তিনি যদি ভুল আমি না করি রেপিটেকশন ব্যাটেলিয়ানে তিনি কাজ করেন। সোনা মিয়া জয়েন করেছেন, মুসলিমা জয়েন করেছেন, আরিফের কথা বলেছি আমরা, এদিকে জয়েন করেছেন ওবাইদুল। আচ্ছা আরেকজন লিখেছেন আমাদেরকে, উদয়ের জীবন সত্যি খুব কষ্টের কিন্তু মাকে এত ভালোবাসে এটা শুনে খুব ভালো লাগছে। আছেন আমাদের সাথে মিলন নোয়াখালী থেকে, ভাইয়া জ্যোতি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, সাব্বির কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, আমার নাম পিয়াল, আমি তোমাদের নতুন বন্ধু, অন্ধকারের গল্প খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ পিয়াল জয়েন করেছেন। একজন তিনি নাম লেখেননি, ভাইয়া সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আব্দুল জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন মুন্সি ইলিয়াস, তিনি জয়েন করেছেন, সবার একই কথা, উদয়ের কথা বলায় অনেকেই মুগ্ধ, উদয়ের সততায় অনেকেই মুগ্ধ, উদয়ের সহজ সারল্য চমৎকারভাবে সবকিছু বলে যাওয়াতে আমি রীতিমতো মুগ্ধ, মানে অনেস্টলি বলছি, একদম বুকে হাত রেখে বলতে পারি যে উদয়ের আজকের উপস্থাপনা বা উপস্থাপন সবকিছু মানে এতটাই সাবলীল এবং এতটাই সহজাত, আমি রীতিমতো অবাক। হ্যাট সফট টু ইউ মাই ব্রাদার। অ্যান্ড রাসেল জয়েন করেছেন, ভালোবাসি মাকে, সাজ্জাদ সাদ আপনার প্রতি অনেক সালাম, অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছেন কমেন্ট করে অ্যাটলিস্ট ফেসবুকে। তানভীর হোসাইন শোভন জয়েন করেছেন, জয়েন করেছেন রাজীব হোসাইন, উদয় কি এখন এখন বাড়িতে থাকে, উদয় আপনি এখন থাকেন কোথায়?
জি ভাইয়া বাড়িতেই থাকি।
আচ্ছা শাহনেয় সানি জয়েন করেছেন, এমনি আপনার এখন তো কোন ধরনের সমস্যা বা আল্লাহর রহমতে ওরকম কোনো কিছু হচ্ছে না?
না বাইরের কোন সমস্যা হইতেছে না।
বন্ধুরা বা সবাই? আচ্ছা আপনার কোন বন্ধুরা কি এখন শুনছে আমাদের অনুষ্ঠানটি?
জি ভাই আমার অনেক বন্ধু বান্ধব।
নাম বলবেন ওদের, কারা কারা শুনছে?
জি ভাইয়া মোহন, রিপন, হৃদয়, তারপর আলামিন, সাব্বির, জাবেদ, তারপর ইয়াসিন, তারপর
অনেকে। আপনি যাদের নাম হয়তো সবার নাম স্মরণ করাটাও একটু কঠিন হয়ে যায়, আমি আপনার প্রত্যেকটা বন্ধুর জন্য বলতে চাই যে ভাই আপনারা এতটাই অসাধারণ মানুষ, আপনাদের প্রতি সালাম আমার। এবং আমি আমার বন্ধু ভাগ্য বলবো না যে খুব খারাপ, তাও না, তারপর আমি উদয়ের মুখে শুনে আসলে অনেক বেশি জেলাস ফিল করছি যে আপনারা কেন বন্ধু না আমার। আমি চাইবো যে উদয়ের পাশে আপনারা সবসময় আপনাদের বন্ধুত্বের যে এই ছায়া, এই হাত, এই বুকের বন্ধনটা অনেক বেশি বাড়িয়ে রাখবেন। কোনো একদিন নিঃসন্দেহে আপনারা আপনারা আমাদেরকে গর্বিত করবেন। আপনাদের সবার প্রতি শত সহস্র সালাম, অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য, ভালোবাসা সেই মাকে যে এতটা কষ্টের পরও সন্তানদের জন্য। এখন আপনার মা কি এখনো গার্মেন্টসে কাজ করেন?
জি ভাইয়া।
সেই মায়ের জন্য আসলে, সেই মায়ের জন্য বুকের ভেতর থেকে সমস্ত শ্রদ্ধা আমার। মা ইনশাল্লাহ উদয় অনেক ভালো কিছু করবে। আমরা আমাদের যে এই মানুষরা রয়েছেন যাদের হৃদয়ের ভেতরে অনেক ভালোবাসা আছে, যাদের হৃদয়ের ভেতরে আসলে আলো আছে, সেখানে কোনো অন্ধকারের ছায়া মাত্র নেই, সেই মানুষদেরকে নিয়ে যারা লক্ষ লক্ষ মানুষ আজ আমাদের শুনলেন, নিশ্চয়ই আমরা উদয়ের পাশে, উদয়কে নতুন আলোর উদয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য তার পাশে আমরা দাঁড়াবো, তার সাথে থাকবো, কেউ ভাই হয়ে কেউ বড় ভাই হয়ে। এবং এবার আর কোন অভিনয় না, একেবারে সত্যিকার মানবিকতার জায়গা থেকে এই মানুষটার, এই ছেলেটার পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আপনারা লিখতে পারেন, আবারও নিয়মটা বলি, SMS করতে পারেন ওজি স্পেস দিয়ে নেম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। খুব ভালো হয় যদি ইমেইল করতে চান, ইমেইল করতে পারেন ozi@dhakafm904.com। এছাড়া চিঠি লিখতে পারেন প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। একটা সময় আমরা আসলে নির্ধারিত সময় থেকে পার করে ফেলেছি, আমাদেরকে যেতে হবে। তবে তার আগে আমি বেশ কিছু নাম একটু পড়ে ফেলতে চাই। এদিকে অলরেডি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছেন আমাদের সাথে এবং উদয়ের জন্য বলছেন, যেমন মামুন টাঙ্গাইল থেকে বলছেন যে আমি একটা জব দিব, আই লাভ ইউ উদয়। অ্যান্ড জহির উত্তরা থেকে বলেছেন, প্লিজ সেন্ড হিম মি টুমরো, আ গুড জব ইজ রেডি ফর হিম। ডেফিনেটলি জহির, আমরা আপনার সাথে কথা বলবো এবং সরাসরি আসলে কথা বলিয়ে দেব। বাবুল গুলশান থেকে তিনিও অনুরোধ করেছেন যে আমি উদয়কে একটি চাকরি দেব, আপনি চাইলে ওপেন ইউনিভার্সিটিতে উদয়ের পড়াশোনা চালিয়ে যেতে পারে, আর জানি না কোনোভাবে হেল্প করতে পারবো কিনা, তবে কথা দিলাম ট্রাই করব। হ্যাঁ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটিও কিন্তু রয়েছে। এদিকে এরকম অসংখ্য এসএমএস নিশ্চয়ই আসতে শুরু করবে। আপনাদের জন্য ভালোবাসার কোন জায়গাটা আসলে খুলে রাখতে পারে আমার ঠিক জানা নেই, তবে যে কথাটা আমরা বারবার বলি, আমাদের এই অনুষ্ঠানটি চালাতে গিয়ে যে কোনো ধরনের যে কোনো কিছু যদি পার্সোনালি আপনার খারাপ লেগে থাকে, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা জীবিত মৃত কারো সাথে মিলে যায়, আঘাতপ্রাপ্ত হন আপনারা, দুহাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মোটেই মনের ভিতরে সেই উদ্দেশ্যটা নেই। পুরোপুরি অন্ধকারের গল্প আপনাদের জন্য আয়োজন, আপনাদের জন্য আমরা সামনে এনে কথা বলি এবং সবসময় বলি যে আমরা কোন সমস্যার সলিউশন দিতে পারি না, সে সামর্থ্য রাখি না, সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করি। আপনার বিবেক এবং মেধা মূল্যায়ন দিয়ে আপনি সেটা পর্যালোচনা করেন। যেমন চাইবো যে আজকে এই স্বর্ণচোরা চালান প্রক্রিয়ায় পাচারকারীর একজন বাহক হিসেবে উদয়ের যে পথ চলার কথা আমরা শুনেছিলাম, আর 4 বছর ধরে উদয় কিন্তু সেই কাজের সাথে একেবারেই জড়িয়ে নেই, নিজে কায়িক শ্রম দিয়ে চালিয়ে যাচ্ছেন, তার সংসারের সেই দারিদ্রতার বোঝা টেনে নিয়ে যাচ্ছেন, সেই মানুষটির পাশে যদি আমরা আবারও বলছি যদি দাঁড়াতে পারি। এবং আরেকটি কথা বলতে চাই যে 49তম পর্ব থেকে যখন আমরা 50 পর্বে যাচ্ছি, মানে আগামী সপ্তাহে যখন ফিরে আসবো ঠিক রোববার রাত 10:30 অন্ধকারের গল্পে, সেই 29শে মার্চের বিশেষ 50তম পর্বে আপনার মতামত মূল্যায়ন দিয়ে আমরা সাজাতে চাই এবং আরো অনেক চমক তো রয়েছে। আপনি আমাকে লিখতে পারেন, আমাদেরকে লিখতে পারেন, আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য মেসেজ করতে পারেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার প্রফেশন, স্পেস দিয়ে সেল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 নাম্বারটিতে। মেইল করতে পারেন oz@ঢাকা.fm904.com। এছাড়া আপনি যে কোনো সমস্যা পরামর্শ কিংবা অপরাধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে প্রযোজক অন্ধকারের গল্প নাভানা টাওয়ার 15 তলা গুলশান 1 ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য একদম শেষ দিকে এসে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে, অসংখ্য ভালোবাসা সবার জন্য। ইভান, আজকের মতো বিদায় নিতে চাইবো, তবে শেষ বেলায় উদয় আপনি যদি কাউকে কোনো কিছু বলতে চান।
ভাই, আমি একটা কথাই বলতে চাই, আমার মাকে আমি খুব ভালোবাসি, আমি ভবিষ্যতে আমার মাকে আমি মানে এই দরিদ্রতার পথ থেকে আমি ফিরে আনতে চাই। আমার মা আমাকে অনেক সাহায্য করতেছে, অনেক কিছু করতেছে। আর ভাই আরেকটা কথা, ওই যে আমি আতিক স্যারের কথাটা বলছিলাম, উনি আমার মানে চলার পথে অনেক সাহায্য করছে, আমি আমার আতিক স্যারকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ স্যার। আমার যত ফ্রেন্ড সার্কেল, যত বন্ধু বান্ধব, কামাল ভাই, বড় ভাই, সবাই শুনতেছে, আমি সবাইকে আমি অনেক ভালোবাসি, এমনকি আমার জীবনে চলার পথে তারা আমার অনেক সাহায্য করছে।
আপনাকে একটা কথা আমি শুধু বলি, আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতার পরিসরে, আপনার ভেতরে অসম্ভব ভালো একটি মানুষ আছে। আমি লক্ষ লক্ষ মানুষ আজকে আপনাকে শুনছে, অনেকেই আপনার পাশে এসে অলরেডি দাঁড়িয়ে পড়েছে, অনেকেই আপনাকে ভালোবেসে ফেলেছে আপনার অদ্ভুত সহজ সরলতা, আপনার মায়ের প্রতি ভালোবাসার কারণে। আপনার মাকে অসংখ্য মানুষ এখন মা নামে ডাকছে। আমি আপনার কাছ থেকে একটা কথা শুধু চাই সবার জন্য, আমার মনে হয় না এরকম সবাই চাইছেন, যে আপনি বাকি জীবনটাতে সৎ সুন্দর এবং সহজভাবে বাঁচবেন, আপনার মাকে কখনো আর কষ্ট দেবেন না।
জি ভাই, আমিও চাই যে আমি যদি কোন একটা কিছুর বিনিময়, যে কোনো বিনিময় যদি না খেয়ে থাকি ভাইয়া, আমি সদ্ভাবে বেঁচে যাবো, এমনকি আমার মাকে নিয়ে সুখ শান্তিতে মানে থাকবো।
আলহামদুলিল্লাহ, একদিন আলোর গল্প বলবো ইনশাল্লাহ উদয়কে নিয়ে, বা আমাদের অন্ধকারের গল্পের নানান এপিসোডে যারা আসেন তাদেরকে নিয়ে, ইনশাল্লাহ সেই ইচ্ছাটা আছে। সেই দিনে আমাদের পরিপূর্ণতা আসবে, যেদিন সেই দিনটি আমরা জানি না কবে আসবে, কিন্তু বুকের ভিতরে সেই স্বপ্ন লালন করি, যেদিন অন্ধকারের গল্পে আর কোনো পর্ব হবে না, আর সব আলোর গল্প হবে। বন্ধুরা, অনেক বেশি ভালো থাকুন, কাল যখন আলো ফুটবে আপনার হয়তো অনেক ধরনের কাজ আছে, যারা রাজ্যে আমাদেরকে শুনলেন অনেক ভালোবাসা, আগামী পর্বের অপেক্ষায় রেখে আপনাদেরকে 50তম পর্বে সেই বিশেষ পর্বের অপেক্ষায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইভান ইজ সাইনিং অফ ইয়ার, অনেক ভালো থাকুন, লাভ ইউ অল, টাটা, বাই বাই, এবং ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, এটাই চাইছি। আল্লাহ হাফেজ। 90.4।